Assalamualaikum. অদ্ভুতুরে 324তম এপিসোডে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে চলে এলাম আপনাদের সামনে আরো একটি নতুন এপিসোড নিয়ে এবং নিলাম বেশ কয়েকটি ভয়ের ঘটনা। তো বৃষ্টি পড়েছে, বছরের প্রথম বৃষ্টি বলা চলে। হঠাৎ রাতের বেলা, তখন সন্ধ্যা হয়ে গেছে, মানে এশার ওয়াক্ত শুরু হবে তার একটু আগেই, হঠাৎ ইলেকট্রিসিটি চলে গেল আমাদের এখানে এবং সাথে সাথে ঝুম করে বৃষ্টি নামলো। শব্দটা বেশ আকস্মিক হয়েছিল, মানে আমি বুঝতে পারিনি, কারণ মেঘ ডাকেনি কিছু নাই। হঠাৎ দেখলাম শনশন শব্দ হচ্ছে কাচের উপর, জানালার কাছে। তো বুঝলাম বৃষ্টি হচ্ছে এবং বেশ লাগলো। বেশ খানিকটা সময় বেশ অদ্ভুত একটা মোহে ডুবে গিয়েছিলাম। একে ইলেকট্রিসিটি নেই, তারপর কাজ পেয়ে পানি নামছে জানলার কাজ পেয়ে, এবং এর মাঝে ঝাপসা দেখা যাচ্ছে দূরের আলোগুলো বিল্ডিং এর, মানে অনেক বিল্ডিং এই তো আইপিএস এর আলো জ্বলছিল, তো দেখে সেরকম মনে হচ্ছিল, বেশ একটা অন্যরকম অনুভূতি হয়েছিল। এরকম সময় কিন্তু ভূতের ঘটনা বেশ লাগতো যদি শুনতে পেতাম, কিন্তু ওই সময় বেশ টায়ার্ড লাগছিল, বসেছিলাম হেলান দিয়ে। তো এই বৃষ্টি দেখা হয়ে গেছে আমাদের। সামনে চলে আসছে ঝড় বৃষ্টির সময় বৈশাখ মাস, এবং আমরা ভূতের ঘটনা তখনও বেশ এনজয় করবো আমি আশা রাখছি। তো এখন আর কথা না বাড়িয়ে চলে যাব আজকের এপিসোডে। আপনারা অনেকেই আমাকে মেসেজ পাঠিয়েছেন, আমাকে অভিনন্দন জানিয়েছেন, অদ্ভুত অভিনন্দন জানিয়েছেন সিলভার প্লে বাটন পাওয়া গুলোকে। আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ, মানে আমার এবং অদ্ভুত পক্ষ থেকে একেবারে অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ আপনাদের। আর অনেকে অভিজ্ঞতা জানিয়েছেন যে অদ্ভুত কোথায় বসে শোনেন। এর মাঝে আমি একজনের একটা না বলেই পাচ্ছি না, তার নাম শফিউল, তিনি চর অঞ্চলে থাকেন, বিশাল এক চর অঞ্চল, এবং সেখান থেকে তিনি লিখেছেন তিনি নৌকায় করে মাঝে মাঝে বেরিয়ে যান, এবং তাদের যেই জায়গায় তিনি থাকেন সেখান থেকে নৌকায় করে বেরিয়ে যান, হতে পারে চাঁদনি রাতে, কখনো বৃষ্টির সময়, যে কোনো সময় তিনি খুব পছন্দ করেন নৌকায় ঘুরতে, তবে বর্ষার সময় বেশ এলোমেলো অবস্থা থাকে তিনি লিখেছেন, এবং তিনি অদ্ভুত রে শোনেন সেই সময়। আপনার প্রতি অনেক ভালোবাসা শফিউল। আসলে আমি বলবো যে এরকম রিস্ক নিয়েন না, যখন ঝড় বৃষ্টি হবে নৌকায় বেরোনটা খুব সেফ একটা ব্যাপার না, তবে চাঁদনি রাতে বেরোতে পারেন, তবে অবশ্যই খেয়াল রাখবেন আপনি নিজেই জানবেন আপনার এলাকার নিরাপত্তা ব্যবস্থা কেমন। আমি কখনই কাউকে সাজেস্ট করি না যে কোনো রিস্কি জায়গায় বসে অনুষ্ঠান শুনতে, রোমাঞ্চ অনেক জায়গায় পাওয়া যায়, যেমন আমি আমার ছাদে বসে রোমাঞ্চ পেতে পারি। অনেক সময় আছে আমি কোনো হরর ব্যাপার স্যাপার শুনছি বা কোনো হিস্ট্রি দেখছি বা পড়ছি বা শুনছি, সেটা আমি অনেক সময় আমার ছাদে বসে করি গভীর রাতে, আমার কাছে অন্যরকম লাগে, কারণ আমি জানি অ্যাটলিস্ট মানবিক দিক দিয়ে সেটা নিরাপদ। আমিও সেটা আপনাদেরকে অনুরোধ করবো যে আপনারা একটু চেষ্টা করবেন নিরাপত্তা বজায় রাখতে। এছাড়া আপনাদের এই মানে অ্যাডভেঞ্চারাস ঘটনাগুলো বা অ্যাডভেঞ্চারাস ছোট ছোট টেক্সটগুলো পড়তে বেশ ভালো লাগে, আমি সুযোগ পেলে আরো পড়ে ফেলবো আপনাদের টেক্সট। তো যাই হোক, যেটা বলছিলাম যে কথা না বাড়িয়ে এখন অনুষ্ঠানে চলে যাব, আর যাবার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করে যাব, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলুন, একটি লাইক দিন, শেয়ার করে দিন, যাতে করে অন্যরাও অদ্ভুতুরে শুনতে পায়। আর যারা ঘটনা পাঠাতে চান তাদের জন্য ইমেল অ্যাড্রেসটা আরো একবার দিয়ে দিচ্ছি, odbwo@gmail.com পাঠিয়ে দিন আপনার সাথে ঘটা কোনো ঘটনা অথবা আপনার পরিচিত জনের সাথে ঘটা কোনো ঘটনা, সেই মানুষটির কনসেন্ট নিয়ে পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। তো এখন চলে যাচ্ছি মূল অনুষ্ঠানে, ফিরে আসবো কয়েক সেকেন্ডের মধ্যে, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। চলে এলাম অদ্ভুত উড়েতে এবং নিয়ে এলাম আপনাদের জন্য প্রথম ঘটনা, যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন শফিউল আমান বাংলাদেশের কোন একটি চর অঞ্চল থেকে। হ্যাঁ, সেই শফিউল আমান যার টেক্সট একটু আগে আমি পড়লাম, তো তিনি যখন টেক্সট পাঠিয়েছেন তখন আমি জানতাম না তিনি ঘটনাও পাঠাবেন। যাই হোক, তিনি একটা ঘটনা পাঠিয়েছেন তার অঞ্চলের এবং সেটি আমি শেয়ার করে ফেলবো। তিনি আমাকে নিষেধ করেছেন স্পেসিফাই করতে যে তার চল অঞ্চল কোনটা। যাই হোক, বড় একটা চলঞ্চল এবং তাদের চলঞ্চলের আশেপাশে নাকি বিশাল ম্যানগ্রোভ ফরেস্ট আছে। সেখান থেকে খাল বেয়ে গেলে সেখানে দেখা যায় অনেকটা সুন্দরবন টাইপের এনভায়রনমেন্ট চলে আসে। তো এটা কিন্তু বাংলাদেশের অনেক চলঞ্চলেই আছে, এরকম ম্যানগ্রোভ ফরেস্ট বা গাছপালা মাঝখান দিয়ে চলে গেছে খাল এরকম। তো অনেক অঞ্চল, সুতরাং আমি স্পেসিফাই করছি না, আমি ঘটনায় চলে যাচ্ছি। শফিউল লিখেছেন তার তো অভ্যাস নিজের, সেটা টেক্সটেও লিখেছেন যে তার ঘোড়া এরকম, তিনি প্রায় তাদের নৌকা আছে পারিবারিক নৌকা, সেটা নিয়ে তিনি বেরিয়ে যান, তিনি খালে যান, খাল দিয়ে সামনে চলেন এবং অন্ধকারে বেশ লাগে, বিশেষ করে জ্যোৎস্না রাতে নাকি বেশ লাগে দেখতে, এমনকি বৃষ্টির রাতেও আলাদা একটা ফিল পাওয়া যায়, বড় বড় ঢেউ ওঠে কিন্তু ফিলটা অন্যরকম। তো এরকম আরো কিছু মানুষ আছে যাদের এই ধরনের অভ্যাস আছে, তারা এরকম করেন। তো শফিউল এরকম বন্ধুদের সাথে আড্ডায় মাঝে মাঝে তারা বন্ধুরা বেরোয়, দুই চারজন মিলে যান ঘুরে আসেন, এরকম খাল বেয়ে অনেক দূর দূরান্ত পর্যন্ত যান। তো একবার তার বন্ধুদের সাথে এরকম আড্ডা বসে, এই নৌকায় বসেই তাদের, চাঁদনি রাত ছিল এবং তখন বিভিন্ন জন বিভিন্ন রকম ঘটনা বলেন। তো শফিউল তার এক বন্ধু পারভেজের কাছ থেকে এই ঘটনাটা শুনেছেন এবং পারভেজ তাদের এক দুঃসম্পর্কের চাচার সাথে ঘটা ঘটনা শেয়ার করেছেন সেদিনকার আড্ডায়। তো সেই চাচার নাম ছিল সবুজ এবং তিনি ছিলেন পেশা একজন কৃষিজীবী, তিনি কৃষিকাজ করতেন এবং থাকতেন সেই চলাঞ্চলে, তার যে এলাকা তার যে বসতভিটা, মানে তিনি তো থাকতেন তার বাবার বসতভিটায়, সেটার আশেপাশে বিস্তীর্ণ জায়গা শুধু খোলামেলা এবং অনেক ফসলের বিশাল মাঠ। তো দেখা যেত যে তাদের নিজের জমি জমাই অনেক দূর এবং তারপরে আরো মানুষের জমি জমা আছে, মোটামুটি ওখানে একটা বসতভিটার থেকে আরেকটা বসতভিটার দূরত্ব অনেক বেশি, এক উঠোন থেকে বের হলে আরেকটা উঠোন অনেক দূরে দেখা যায়, মানে বিশাল বিস্তীর্ণ প্রান্তর এবং এর মাঝে অনেক জমি আছে যেগুলো চাষাবাদও হয়নি। তো এই চাষাবাদগুলো ছিল এরকম, তারা নিজের জমিতে চাষ করত এবং বিভিন্ন রকমের আলাপ আলোচনা করে অন্যের জমিতেও যদি প্রয়োজন হতো, যার লোক বেশি আছে তিনি তাদেরকে দিতেন, তাদের মধ্যে মানে এগুলো কন্ট্রাক্ট হতো টাকা পয়সার জন্য। তো সবুজ এই কন্ট্রাক্টে যেতেন মাঝে মাঝে, মানে তার বাবা যখন কন্ট্রাক্ট পেতেন এবং তারা যেতেন, তাদের জমিতেও হেল্প করতে আসতো, তারাও যেতেন। তো এরকম এক সময় তাদের ওইখানে বিশাল এক চরের ওইখানে তাদের ই হলো, তাদের জমি জমার কিছু ই বেরোলো আর কি, ওই যে তারা মেপে টেপে নেয় যে এখানে তাদের চর উঠছে, চরের এখানে তাদের জায়গা আছে ইত্যাদি ইত্যাদি। তো নতুন চর নতুন জায়গা বের হয়েছে, এগুলো হিসাব টিসাব করলেন সবুজের আব্বা সবুজকে নিয়ে এবং মোটামুটি সেখানে আরো অনেক মানুষের সাথে মিলেমিশে তারা একটা মানে ব্যবস্থা করলেন যে এই জায়গাটা এরকম হবে, এখানে এটা করবো, এখানে ওইটা করবো, এবং একটা অংশ গেল পশু পালনের জন্য। তো যাই হোক, তাদের সবার সাথে কম্বাইন্ডলি আলোচনা হলো যে এই জায়গায় অমুক অমুকের ছেলেরা আসবে, তারা মিলে কাজ করবে আরো লোকজন নিয়ে, আর এই পশুপালনের ব্যাপারটাও যে যার যার কয়টা কয়টা এখানে পশু থাকবে পালনের জন্য তাদের সবাই হিসাব করে রাখা হবে। যাই হোক, টোটালি এটা একটা কম্বাইন্ডলি ওয়ার্ক হলো এই নতুন চরের এখানে, যাদের জমি এসে তারা মিলেমিশে কাজটা করবেন, ফাঁকা জায়গা এবং সেখানে ওরকম একটা গোয়াল ঘরের মতো তৈরি করা হলো পশু রাখার জন্য, আর একটা ছোট্ট ঘর তৈরি করা হলো যেখানে যারা কাজ করবেন তাদের মধ্যে দুজন মানুষ পাহারা থাকবেন, কারণ পশুগুলো থাকবে, ফসলের চাষ হবে। তো একবার দায়িত্ব পড়লো হচ্ছে সবুজের সেখানে যাওয়ার, মানে তাদের পরিবার থেকে সবুজের দায়িত্ব পড়লো এবং তিনি তার বাবার কথায় ওখানে গেলেন। সবুজ অনেক সাহসী ছিলেন, এগুলো নিয়ে তিনি চিন্তা করতেন না, খোলা প্রান্তর এবং তিনি ওখানে এই চরটা নতুন উঠছে কিন্তু এই চরটা নিয়ে অনেক কথা শুনছেন তিনি তার বন্ধুদের কাছে বা আরো কিছু বয়স্ক মানুষের কাছে, যে ওই চরটা নাকি ভয়ঙ্কর। ভয়ঙ্কর মানে ওই চরের ওই পাশে একটা জঙ্গল আছে, বেশ একটা খালের মতো, খালের ওই পারে একটা চিকন খাল, খালটা পার হয়ে গেলে ওইটা আবার অনেক আগের থেকে জেগে আছে, কিন্তু ওইখানে ওই যে জঙ্গল বন বা ওইখানে যেই হয়েছে ওই জায়গাতে মানুষ যায় না। কেন যায় না? মানুষ ভয় পায়, কারণ কি ওখানে নাকি একটা বাসা ছিল, সেই জায়গায় একজন মানুষ বসবাস করতেন, তিনি প্রতিপত্তিশালী ছিলেন, বেশ অর্থবিত্ত ছিল তার এখানে। তো একবার নাকি তার বাড়িতে ডাকাত পড়ে, ডাকাত পড়ার পর তাদের পুরো পরিবারকে ওখানেই শেষ করে দেয় সবাই। শেষ করে দেওয়ার পর থেকে ওই বাড়ি অনেকদিন পড়েছিল, মানুষজন গ্রামের মানুষজন অনেকে গেছে সেখানে, যেহেতু অনেকের সাথে ওই উনি পরিচিত ছিলেন, বেশ প্রভাবশালী মানুষ ছিলেন, তো গিয়ে ওই বাড়িতে অনেকে দেখছেন, আবার অনেকে নিয়ে গেছেন জিনিসপত্র। এটা যেটা হয় আর কি, যে একটা জায়গা দেখতে গিয়ে অনেকে ওখান থেকে জিনিসপত্র নিয়ে আসছেন, একটা সময় জায়গাটা পরিত্যক্ত হয় এবং ওই যে প্রতিপত্তিশালী মানুষটা ছিলেন তার পরিবারের মানুষরাও ওই জায়গার আর ডিস্ট্রিবিউশন করেনি। তারা শহরে থাকতেন, তারা ডিস্ট্রিবিউশন করেননি। মোট কথা, ওইটা একটা পোড়ো বাড়ির মতো হয়ে গেছে এবং ওই জায়গাটার আশেপাশে বেশ গাছগাছালি জন্মায় গেছে, আগাথা জন্মায় গেছে অন্যরকম। তো ওইটা কিন্তু ওই নতুন যে চর জাগছে তার খুব কাছেই, একটা ছোট খালের মতো আছে খালের ওই পাশে। তো ওইটা নিয়ে অনেক কথা। এবং এই যে এই চরটা যখন জাগতেছিল, এখানে যখন ধীরে ধীরে মানে চর জেগে উঠতেছে, তখন নাকি মানুষ অনেকে বলতো যে এই চরের মধ্যে মহিলা কাঁদতে দেখছে, বসে বসে কাঁদতেছে চরের মধ্যে খোলা, মানে যখন মানে চর তো আর এইভাবে জাগে না হঠাৎ করে পুরোটা, যে অংশটা শুকনো ওখানে নাকি মানুষ দেখছে রাতের বেলা, দূরে যারা মাছ ধরতো তারা দেখছে যে এখানে মাঝখানে বসে এক মহিলা কাঁদতেছে, সাদা শাড়ি পরা, মাথা নিচু করে দুই হাঁটুর মধ্যে মাথা দিয়ে কাঁদতেছে। তো ওরা মানে প্রচন্ড ভয় পাইছে দেখে যে এখানে এরকম একটা মেয়ে মানুষের গভীরতা আসবে কিভাবে। তো যাই হোক, এইসব ঘটনা কিন্তু সবুজ শুনছেন এবং সবুজ শুনে চিন্তা করছেন যেটা কোনো ব্যাপার না, আমি যাই, আমার সাহস আছে। তো তিনি গেলেন তাদের পরিবারের পক্ষ থেকে। তো যেদিন তার প্রথম কাজ পড়ছে, তিনি দুপুরের পরে বিকালের দিকে চলে গেছেন ওইখানে। তো তাদের বাসার নৌকা যেটা, সেটা নিয়েই তিনি গেছেন বাইতে বাইতে, যে ওখানে ঠেকছেন, ঠেকে তার নৌকা বাঁধলেন। বেঁধে দেখতেছেন যে এখানে আরো নৌকা আছে, আরো দুইটা নৌকা বাঁধা আছে, একটা সম্ভবত মালপত্র টানা টানার জন্য, এটা একটু বড়, আর একটা ছোট হচ্ছে এখানে যে আরেকজন আছে অন্য পরিবারে এখানে। তো তিনি হেঁটে গেলেন, যে দেখতেছেন যে ওখানে ওই দুজন বসে বসে কথা বলতেছে, ওই যে ঘর তৈরি করছে থাকার জন্য। বেশ সুন্দর বাতাস, বিকেলের চরের বাতাস আসতেছে, বেশ সুন্দর গাছ উড়ায় গেল, আর দূরে চাষাবাদ হয়েছে, যে ফসলের মাঠ থেকে মানে একদম ফসলের ক্ষেতটা একদম ঢেউয়ের মতো দুলতেছে, এরকম সুন্দর, একেবারে সোনারাঙা রোদ পড়ছে এখানে, অসাধারণ লাগতেছে। তো সবুজের কাছে খুব ভালো লাগলো যে বাহ সুন্দর, তো কয়েকদিন থাকলাম কাজ করলাম ভালোই তো। তো তিনি তাদের সাথে হাত নাড়লেন, তারাও দেখছে, বলছে কি অবস্থা ভাই, কেমন আছেন। তো এসব গল্প গুজব হইল, বললো যে কি করছেন কাজ, এই সে বলে যে এই ওইখান থেকে এই নিয়ে গেছে, তো ওইখানে আসেন দেখাই আপনাদের, নিয়ে গেল তাকে, তাকে নিয়ে যে সেখানকার গোয়ালের সেই গরু টুরু যা ছিল এগুলো দেখালো, বললো কাউন্ট দিল, সেও কাউন্টের মধ্যে থাকলো, বললো যে এই তো ঠিক আছে, তো আমাদের হিসাব ঠিক আছে, বলে হ্যাঁ এই তো, আর কি করার, বলে আর তো কিছু করার নাই রে ভাই, কালকে সকালে রাত্রে আমরা ভাত রান্না করে খাবো, ভর্তা টর্তা করে, মানে তারা খাবারের মেনু চিন্তা করলো, রাত্রে খাবো, রাত্রে ঘুমায় দেবো, কালকে সকালে কাজ। বলে ওই দিকে যে মানে যেখানে যেই যেই জমিটাতে কাজ করতে হবে পরের দিন, সেটা ওই পাশে জমি প্রিপেয়ার করতে হবে, ওইটা ওখানে বীজ বপন হবে আর কি এই সময়। তো যাই হোক, গল্প গুজব করতে করতে তাদের সন্ধ্যা নেমে এলো, সন্ধ্যা কেটে গেল, রাত হয়েছে, রান্নাবাড়ার আয়োজন চলতেছে, তো ভাত রান্না হচ্ছে। তো ওই যে দুইজন ছিল আর সে তিনজন, একজন করতেছেন রান্নাবাড়া, ওখানে তো আর ইলেকট্রিসিটি নাই, ওই কুপির আলোতে কুপি জ্বালায় কাজ করতেছে। তো সবুজ আরেকজনের সাথে বের হয়ে আসছেন, তার নাম হচ্ছে আরমান। তো আরমান আর তিনি বাইরে আসছেন যে সবুজের একটু ধূমপান করার অভ্যাস আছে, ধূমপান করবেন, গল্প করবেন। তো বলতেছে যে আমরা ভিতরে থেকে কি করবো, তো রান্না করতেছে আসেন। তো বের হয়ে আসছে, এসে গল্প করতেছে, খুব সুন্দর আকাশে চাঁদ উঠছে, একদম জ্যোৎস্নায় চারিদিকে ছেয়ে গেছে, ফসলের মাঠের উপর জ্যোৎস্নার আলো পড়ে অন্যরকম লাগতেছে, আর এই পাশে খাল, খালের পানিতে চিকচিক করতেছে, এই পাশে নদীর পানি এসে ছলাৎ ছলাৎ বাড়ি মারতেছে, অন্যরকম একটা পরিবেশ আর কি। তো গল্প করতে করতে তো ওই আরমান শুরু করলো, ভাই এখানে কিন্তু ভয়ের ব্যাপার আছে, মানে বলে কালকে রাত্রে কিন্তু আমরা কেমন শব্দ পাইছি, বলে কিভাবে, মনে হলো মানে মেয়ে মানুষ কাঁদতেছে। তো সবুজ তখন আরে ধুর বাদ দেন, এগুলো বলে আমরা ভয় দেখানোর চেষ্টা করেন না, আমি অনেক শুনছি এই কান্নার শব্দ, আমিও মানুষের কাছ থেকে শুনছি যে এখানে এরকম কান্নার শব্দ আসে, কে বলে কান্দে, না ভাই সত্যি শুনছি, আরমান বলতে সত্যি শুনছি, মানে আপনি বিশ্বাস করেন, কিরে কেটে বলতেছি, শুনছি আমি শব্দ শুনছি এখানে। তো সবুজ ওই আরমানের বলার ভঙ্গিতে একটু ই হয়ে গেল, বলো যে কোথায়, রাত্রেবেলা মানে সেই আরমান এবং তার সঙ্গে সঙ্গী দুইজন, ওই সময় দুইজনই ছিল, তো তারা দুইজনই ঘুমানোর প্রিপারেশন নিয়েছে। তো তাদের যে এখানে ঘর করা সেটার মধ্যে আসলে পারমানেন্ট কোনো সেটেলমেন্ট নাই, তারা ওই মাটির উপরে খড় ফেলে তার উপরে যে শীতল পাটির মতো বিছানো আর কি, সেটার মধ্যে নিজেদের মতো বিছনা করে নিছে। তো ওই রুমে চাইলে চারজন থাকতে পারে, তো তখন তারা দুইজনই ছিল, এই সবুজ আসাতে আজকে তিনজন হল। তো দুইজন দুই পাশে তাদের বিছানা করছে, বেশ আরামদায়ক, হ্যাঁ মানে খুব সুন্দর, মানে নিচে খড় দেওয়াতে বেশ আরামদায়ক হয়ে গেছে। তো শুয়ে দুজন গল্প করতেছে, বিভিন্ন গল্প, তাদের একটা হ্যারিকেন ছিল, হ্যারিকেনটাকে একদম ডিম করে দিয়েছে, ঘুমানোর আগে নিভাই দিবে, এখন গল্প করতেছে দুজন। তো হঠাৎ করে আরমানের সাথে যে সঙ্গী সে বলতেছে যে ভাই কেন একটা শব্দ পাচ্ছেন, তারমান বলে কি শব্দ, ওই দেখেন দূর থেকে একটা শব্দ আসতেছে মনে হচ্ছে কোথায়, এটা কি মানে কুকুর কান্দে নাকি? তো বলছে না কুকুরের কান্নার মতো তো লাগতেছে না, কান পেতে বলতেছে আর কি আরমান। তার কাছে মনে হচ্ছে যে কেমন একটা কান্নার শব্দ, মানে মানুষ যেভাবে কাঁদে ফুপায় ফুপায় কেঁদে কেঁদে উঠে এরকম। অনেকক্ষণ দুইজনই চুপটা শুনতেছে, বলে চুপ থাক চুপ থাক। তো তখন আরমান বলল যে এখানে অনেক খারাপ কথা আছে রে। তখন তার সঙ্গী আবার আরমানের থেকে সাহসী, তিনি বলছেন যে চলেন যাই দেখে আসি বাইরে কি অবস্থা। আরমান তার সঙ্গীকে বলে যে না বাইরে যাওয়া লাগবে না, চুপচাপ শুয়ে থাক, এখানে শুনছি যে এখানে এরকম খারাপ জিনিস আছে, এরকম খোলা চর, শুধু দুইজন মানুষ আমরা, আমাদের এসব দেখা দেখির দরকার নেই। তো তার সঙ্গে বলে যে ভাই একটু দেখিয়ে দিতে, বলে না কোনো দেখা দেখি লাগবে না, তুই হারিকেনটা কমায় দিয়ে নিভাই দে, নিভাই দিয়ে শুয়ে পড়। তাই বলে মানে তিনি বলে হারিকেন নিভা তাড়াতাড়ি। তো তার সঙ্গী হারিকেন নিভায় এবং আরমানরা শুয়ে পড়ে দুজনই, এবং শুয়ে সারা রাত মানে অনেকক্ষণ আরমানের নাকি ঘুম আসে নাই, সে নাকি শুনছে যে এরকম কান্নার শব্দ। এবং খুবই আশ্চর্য যে এই কান্নার শব্দটা নাকি অনেকটা থ্রি ডির মতো, মানে একবার মনে হচ্ছে দূরে, একবার মনে হচ্ছে তাদের কাছে, এবং মানে যখন নাকি ঘুমায় যায় তার আগে দিয়ে মানে মনে হচ্ছিল যে তাদের যে ঘরটা সেই ঘরের একদম পাশ থেকেই নাকি শব্দ আসছে। তো এই শব্দ মানে বেশ অন্যরকম ছিল এবং বেশ ভয়ের। এগুলো শোনার পরে সবুজ বলে যে ভাই এই চর নিয়ে আমি আগেও শুনছি, আমার বন্ধু বান্ধবরা আলোচনা করে এইসব, বলে যে এখানে এরকম আসে শুনে কান্নার শব্দ, বা কে বলে দেখছে ওইখান দিয়ে যাওয়ার সময়। তো যাই হোক, এটা হয়তো আপনি ওইভাবে শুনছেন, এইভাবে আপনার কানে আসছে, এছাড়া আর কিছু না। তো ওই লোক আরে না রে ভাই, আপনি দেখছেন যে খাল দেখেন ওইখানে, বলে খালের ওই পারে যে চর, জানেন তো ওইখানে ঘটনা কি? বলে কি মানে কি? বলো এখানে অমুকের বাড়ি ছিল আর কি, একজনের নাম বলে যে ওই যে বললাম প্রতিপত্তি আলা লোক, বলে যে তার ঘর ছিল এখানে, ওই ঘর এখনো পড়ে দিচ্ছে, এই ঘরের ঘটনা তো জানেন। তো সবুজ বলে যে হ্যাঁ শুনছি, এই বলে যে ওইটা ওখানে কিন্তু অনেক উল্টা পাল্টা জিনিস আছে। সবুজ বলে এটাও শুনছি যে ওখানে গেলে সমস্যা আছে। তো বলে ওখানে কোনো মানুষ এখন সাহস করে যেতে পারে না, গেলে কেউ ফিরে আসে না। আরমান বলতেছে সবুজরে, সবুজ বলে এইটা কি বললেন ভাই, গেলে ফিরে আসে না মানে কই যায়, আপনি কয়জন এরকম ফিরে আসেন আমাকে এই চাপ দেন। আরমান বলছে, আনন্দ বলে না রে ভাই এরকম শুনছি, এরকম গেলে ফিরে আসে না, মানে আপনি আমাকে হিসাব দেন যে কে কে গেছে আর ফিরে আসে নাই। বলে সবুজ হো হো করে হাসতে থাকে। তো আরমান এই সবুজের এই হাসিতে একটু অফেন্ডেড ফিল করে, মনে করে যে তাকে নিয়ে মনে হয় মক করতেছে সবুজ, মানে তাকে নিয়ে মানে মজা করলো। আরমান বলে যে ভাই শুনেন, আপনার এত সাহস থাকলে আপনি ওখানে যান, আজকে রাত্রে যান, আপনি যদি ওখানে যে ঘুরে আসতে পারেন মনে করবো আপনি বীর পুরুষ, আপনি বীর পুরুষ, আপনারা আমি এইটা টাইটেল দিয়ে দেবো যে আপনি বীর পুরুষ, আপনি এখানে গেছেন অন্তত ঘুরে আসছেন। তো সবুজ বলতেছে এইটা কোনো ব্যাপার, এ তো কোনো ব্যাপারই না রে ভাই, চলেন ভাত খেয়ে তারপর যাব। তো দেখা গেল আরমান একটু মুখটা শুকায় গেছে, সে বলে ভাত খেয়ে যাবেন? হ্যাঁ ভাত খেয়ে যাবো, থাক দরকার নেই ভাত দেন, আপনার বীর পুরুষ টাইটেল দরকার নেই। সবুজ বলছে আরে ভাই এত কথা বলেন কে, বলছেন তো যে দেখাবো আপনারে কি অসুবিধা, এমনিও তো আমাদের ওই পাশে যে ক্ষেতটা দেখতে হবে, কাজ করবো না ওখানে, হয়তো যাই নাই ওই কোনায়, চলেন আগে ভাত খেয়ে নেই। তো তাই বলে তারা ভিতরে আসে, ভিতরে এসে দেখে যে রান্না মোটামুটি হয়েছে, তারা ভর্তা ভাত খাবে রাতে। তো খাওয়া দাওয়া করলো এবং আরমান চুপ, আরমান যে এই কথা বলে ফেলছে সবুজকে এবং সবুজের চ্যালেঞ্জ নিয়ে ফেলছে, এইটাও আরমানের কাছে একটু অন্যরকম লাগতেছে, যেটা কি ভুল করলো নাকি। তো খাওয়া দাওয়া শেষ, আরমান মনে মনে ভাবতেছিল যে যাক মানে ভুলে যাক, সবুজ যেন ব্যাপারটা মনে না রাখে এই জিনিসটা, মানে তার মনে না রাখলে ভালো, কারণ সে জানে যে সবুজ এর ক্যারেক্টার, সে একটু জানে তাদের ওই গ্রাম অঞ্চলে যে সবুজ একটু একটু রাগচটা আর কি, সে যখন নাকি কোনো কিছু শুনে সে ওই কাজটা করে এরকম আর কি। তো তাদের খাওয়া দাওয়া শেষ হলো, আর দেখা গেল যে সবুজ এই হাতটা ধুতে ধুতে এমনি অন্যান্য গল্প করতেছে তাদের সাথে এইটা ওইটা নিয়ে। তো আরমান মনে মনে ভাবতেছে সবুজ মনে ভুলে গেছে ব্যাপারটা, বা ওইটা নিয়ে তার মাথায় নেই। তো যাই হোক, তারা ওই টুকিটাকে কথা বলতে বলতে আবার ঘরের বাইরে আসলো, দেখলো যে চাঁদের আলো আরো উজ্জ্বল হয়েছে, বেশ সুন্দর লাগতেছে, বাতাসটা একটু বেশি, দমকা দমকা হাওয়া আসতেছে মাঝে মাঝে। তো সেই ছোট ভাই সহ বেরিয়েছে। তো সবুজ তখন বলতেছে আরমানকে যে কই আরমান, চলেন ওদিকে যাই। তো আরমানের একটু অস্বস্তি লাগছে, বলছে কি ভাই আসলেই যাবেন আপনি? বলে আসলে কি আমি আপনাকে নকল কথা বলছি, আপনি বলছেন না তো এটা একটা চ্যালেঞ্জ আমার জন্য এখন যাওয়া, আমি যদি না যাই এটা আমার জন্য আসলে একটা পরাজয় হবে। আরমান বলে আরে না না ওইটা এমনি বলছি আপনারা, ধুর আপনার কি যাওয়া দরকার, এর ব্যাপার না ওইটা। বলে কি না 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 খারে ভাই রাত হয়ে গেছে এখানে কি বলেন, আপনি ওই পাশে তো এই এই আমাদের এই সাইডটা তো অ্যাকচুয়ালি পুরাটাই মানে নৌকা দিয়ে আসতে যেতে হয়, ওই পাশে কিন্তু ইসের সাথে ইয়ে আছে, ওখানে শিয়াল টিয়াল আসতে পারে, কারে ধুর চলেন তো কিচ্ছু না, কার ওইখানে পড়ে দিচ্ছে এই গাছপালার মধ্যে বাড়ি কতদিন হিসাব আছে। তো সৌদ বলতেছে কোনো ব্যাপার না ভাই, আমি যাব, কোনো চিন্তা করেন না। ওই আমি দেখছি যে আপনাদের ওই কর্নারের মধ্যে মশাল বানা রাখছেন, তো ওই মশাল একটা নিয়ে যাব আমি, জাস্ট নৌকায় করে যাবো, যে ওখানে যে ওই পাশে খালটা আমি এমনি পার হবো না, নৌকা দিয়ে পার হবো, ওই পাশে যে জাস্ট মশাল জ্বালায় উঠবো, উঠে ওই জায়গায় যাবো, ঘুরবো, এবং আমার কাছে ভালো লাগবে, আমি খুব পছন্দ করি এরকম যাইতে। তারমান বলে তাহলে এক কাজ করি, আমি আপনার সাথে যাই। ছোট ভাইটা বলতেছে না আমিও যাই, বলে না 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 আপনাদের সাথে নিয়ে গেলে তার আমার চ্যালেঞ্জ হলো না, আমি একা যাবো, এটাই হলো কথা। আমি আপনাদের একটা প্রমাণ করে দিব যে ওখানে গেলে কিচ্ছু হয় না, এইগুলো আজে বাজে কথা যে কেউ ফিরে আসে না, এইসব কথা আলাদা, আজে বাজে। আপনারা থাকবেন, আপনাদের শুধু একটাই কি, আপনারা চাইলে ওই ক্ষেতের পাশে থাকতে পারেন যেখান থেকে আমি যাচ্ছি, আর যদি চান ঘরে চলে আসতে পারেন, অসুবিধা নেই, আমি নৌকা ঘুরা এদিক দিয়ে নিয়ে আসবো। তো আরমান বললো যে না ভাই এটা ঠিক না, আমি ওখানে বসে থাকবো। আচ্ছা চলেন। তো তারা গেল, দেখা গেল যে ওখানে যে মশাল ছিল, চার পাঁচটা মশাল ছিল তাদের, তো এখান থেকে তারা নিয়ে গেল আর কি, তিনটা মশাল নিল তিনজনে নিয়ে ওখান থেকে রওনা দিল। তো হেঁটে নৌকার কাছে আসলো, এসে নৌকার পাটাতনের মধ্যে মশালগুলো রেখে নৌকায় উঠে বসলো, এবং সবুজের নৌকায় নিল সবুজ, এবং আস্তে আস্তে বাওয়া শুরু করলো। তো এই পাশে বসে তাদের ছোট ভাই যে ছিল তিনিও হাত লাগাইলেন, এবং এই নৌকা বাইতে বাইতে চরের পাই দিয়ে যাচ্ছেন, খুব সুন্দর লাগতেছে। ঘুরায় যখন আসতেছেন দেখছেন চরের মধ্যে যে ফসলের মাঠ সেগুলো পড়ে বাতাস আসতেছে, একদম এসে সুন্দর একটা ঘ্রাণ দিচ্ছে, মানে কচি ফসলের ঘ্রাণ অন্যরকম সুন্দর। আর চাঁদের আলো পড়ে ঝিকমিক করতেছে এপাশের পানি, আর ওই পাশে গাছপালাগুলো বাতাসে একদম হেলে দুলে যাচ্ছে, এরকম একটা অবস্থা। তো তারা ঘুরতে ঘুরতে একদম এই পাশে চলে আসলো, যেই পাশে যেই ক্ষেত্রটাতে তারা কাজ করবে ওইখানে। এটা কিন্তু বেশ মোটামুটি ভালো ডিস্টেন্স, চর অনেক বড়, এই মাথা টু মাথা অনেক অনেক বড়। তো এই নৌকা দিয়ে আসতেই বেশ খানিকটা সময় লেগে গেছে তাদের, তো বুঝলো যে হেঁটে আসলে অনেক সময় লাগতো। তো যাই হোক, ওখানে এসে রাখলো নৌকাটাকে, ঠিক নেমে তারপর যেই ক্ষেতে তারা কাজ করবে ওই ক্ষেতটাকে দেখলো। এখান থেকে তাদের যে সেটেলমেন্ট, মানে তাদের যে ঘর বা ওখানে গোয়াল, ওগুলো দেখা যাচ্ছে ছোট ছোট, মানে এখান থেকে যে বেশ দূরত্ব এটা বোঝা যাচ্ছে এখান থেকে দেখি ঘরগুলোর সাইজ, মানে একটা ঘর এতটুকু লাগতেছে আর গোয়াল ঘর আরো ছোট। তো সবুজ বলল আচ্ছা ঠিক আছে ভাই, আমি রওনা দিই ওই পারে, এক কাজ করেন আপনারা এখানে থাকেন, বসে থাকেন, আমি চলে আসবো, ওখানে যে বেশিক্ষণ টাইম নিব না, জাস্ট যাবো একটু ঘুরে চলে আসবো। আর যদি আপনার কাছে মনে হয় যে ভয় লাগতেছে, বলে একটু হাসলো সবুজ, একটু মানে মুচকি হাসিতে বলে, যদি ভয় লাগতেছে তাহলে হেঁটে হেঁটে ঘরের দিকে চলে যান, কারণ আমি তো ভাই নৌকা নিয়ে ফিরতে হবে আমার, এই খাল সাঁতরায় তো আর পার হবো না। তো তখন আরমান দেখা গেল যে তার মুখটা আরো কালো হয়ে গেছে, কারণ তার মনে হলো যে তার কাছে এখন তার আত্মসম্মানে লাগছে। সে বলছে কেন ভয় লাগবে কেন, আমরা এখানে আসছি, আপনি যান ওখানে, আর আপনারা তো ঘোরাও লাগবে না, আপনি জাস্ট ওই পারে যান, যে ওই পাশে উঠে জাস্ট হাত দিয়ে বলবেন এই যে আসছি, যে আপনি আবার চলে আসবেন, তাইলেই হইলো, আপনার মানে আপনি ওখানে গেছেন, এটাই প্রমাণ। তো বলছে প্রমাণের তো কিছু না, আপনি তো দেখতেছেন চোখে, অসুবিধা নেই, আমি যখন ওই পারে যেতে পারবো আমি ভিতরে যেতে পারবো, আর বেশিক্ষণ লাগবে না, আমি চলে আসবো, বলে সবুজ আজ থেকে নৌকা উঠে বসে এবং তাদেরকে মশাল দিয়ে দেয়। তাদেরগুলো তিনি একটা মশালই নেন, সবুজ একটা মশাল নেন, নিয়ে তিনি আস্তে করে ওই খুলে ফেলেন, মানে ওখানকার যে নোংর পশ্চিম খুলে নৌকা নিয়ে রওনা দেন খালটা পার হওয়ার জন্য। খাল বেশি চড়া না, ছোট্ট খাল, এটা তিনি পার হয়ে যান। ওই পাশ থেকে দেখতেছেন তিনি এই সবুজ, এই চাঁদের আলোতেই যে দুজন দাঁড়ায় আছে, এখানে আরমান আর তাদের ওই ছোট ভাই আর একজন যখন দাঁড়ায় আছে, অন্ধকারের মধ্যে তাদের চেহারা দেখা যাচ্ছে না, আলো পড়ে মানে অবয়ব দেখা যাচ্ছে, বেশ ভৌতিক লাগতেছে। তো সবুজ এটা দেখেই মনে মনে চিন্তা করতেছেন যে আরে পাবলিক, এরা মানুষ দেখলেই ভয় পায়, মনে করে যে কি ওই কোন একটা মানুষ হয়তো চরে দাঁড়াইছে, বা কেউ মনের দুঃখ হয়তো কানছে এখানে বসে রেখে, ওই তারে নিয়ে বানায় ফেলছে একটা ঘটনা। মানে সবুজ এইসব জিনিস নিয়ে খুব একটা কেয়ার করতো না, বা এগুলো বিশ্বাস করতো না আসলে, সেটাই হচ্ছে মূল কথা। সে মনে মনে ধারণা করে নিচ্ছে যে ওই পাশে গেছি, হয়তো আছে কোনো মানুষের বাড়ি, এই নিয়ে কথা প্রচলিত হয়ে গেছে যে এক সময় ডাকাতি টাকাতি করছে সেই লোকের ওইখানে, এখন মানুষ ভয়ে যায় না, আবার মানুষজন ওখানে লুটতারাজও করছে, যেহেতু যারা গেছে ওখানে ডাকাত চলে যাওয়ার পরে, বা ওখানে যে মানুষ যে রাতের বেলা যে তাদের জিনিসপত্র নিয়ে আসছে অনেকে, তো এগুলো যেহেতু করছে তাদের মধ্যে একটা মানে ভয় এমনি জন্ম নিছে, মানুষেরটা লুটে পুটে খাইলে তার এরকমই মনে হয়, সে আর এত সাহসী মানুষ থাকতে পারে না, তার মনের মধ্যে ভয় কাজ করেই এগুলো চিন্তা করছে আর কি সবুজ। যাই হোক, এরকম চিন্তা করতে করতেই তার নৌকা চলে আসলো এইবারে। এইবারে এসে সে মানে খুঁজতেছে নৌকাটা বাঁধাবে কোথায়, এখানে এমন ভাবে মানে নল খাগড়ার মতো জন্ম নিচ্ছে যে মানে বাঁধানো কঠিন। তো খুঁজে সে একটা জায়গা তারপরে পেল, ওখানে সে নৌকার মাথাটা ঢোকাই দিল, গুলিটা ঢুকে খ্যাচ করে, এবং যে সেখানে সে ডালপালা খুঁজলো কোথায় বাঁধলে ভালো হবে নৌকা, এবং সাথে তো অ্যাঙ্কোরের মতো নিয়ে আসছে, নৌকাটাকে ভালো মতো সে বাঁধলো, টেনে উঠাইলো অনেকটা যাতে পানিতে আবার ভেসে না যায়। হ্যাঁ, ওখানে এরকম তো আবার আছে, নৌকা ভেসে চলে যেতে পারে। তো রেখে তখনও দেখতেছে যে ওই পাশে খালের ওই পাশে ওদেরকে দেখে ভৌতিক লাগতেছে বেশ, ওরা কিন্তু তখনও আছে, ছোট ভাইটা বসে আছে আর আরমান দাঁড়ায় আছে তখনও, কেমন যেন লাগছে, চারটা হচ্ছে তাদের বিপরীতে, জাস্ট অবয়বটা মনে হইতেছে। সবুজ এখান থেকে একবার হাট নাড়লো, তো ওখান থেকে দেখা যাচ্ছে চিৎকার করে বলতেছে আরমান চলে আসেন চলে আসেন, যাওয়ার দরকার নাই। সে বলছে আরে থাকেন আসতেছি বেশিক্ষণ না, বলে সে মশালটা নেয় নিয়ে ওই যখন ঝোপঝাড়ের ভেতর দিয়ে সে রাস্তাটা দেখছে অন্ধকার। তো একটু মনের মধ্যে ভয় লাগছে সবুজের কাছে যে হতে পারে যে এখানে সাপ খোপ থাকতে পারে, হ্যাঁ মানে এরকম ঝোপঝাড়ের মতো জায়গা নলকাটার মতো। তো সে ওখানে দাঁড়ায়, তার কাছে ম্যাচ ছিল, ওইটা দিয়ে সে মশালটা জ্বালালো। মশালে আলো লাগার পরপরই মশালটা আস্তে করে এরকম জ্বলে উঠলো, চারিপাশে ছড়াই গেল আলোটা, মানে দাউ দাউ করে জ্বলতেছে উপরে মশাল। এবং তখন সবুজ মশাল উঁচু করে দেখাচ্ছে ওই পাশে, এই মশালের আলো এতটা হচ্ছে যে চারিপাশে তার একটা মানে রাউন্ড একটা লালচে আলোর মতো তৈরি হয়ে গেছে। তো ওইটা দেখায় সবুজ মানে হাঁটা দিল ওই সামনের দিকে, এখন আর তার ওইসব চিন্তা হচ্ছে না এখানে সাপখোপ কি আছে। হেঁটে দেখতেছে নলখাগড়ার মধ্যে দিয়ে এরকম করে উঠে উঠে ঝোপঝাড়ের মধ্যে দিয়ে ঢুকে গেল। সে ঢুকে মশালটার আলোটা ওই পাশ থেকে আবার আরমানও দেখতেছে যে ওখানে আলো নিয়ে ঢুকতেছে। ঢোকার পরে সে দেখলো যে হ্যাঁ এখন একটা জায়গায় উঠছে, এই জায়গাটা মনে হয় যে পাতা টাতা শুকনা পড়ে আছে, ডালপালা এগুলো সবই করা। তো ওগুলোর মধ্যে দিয়ে কোনো মতো সে হেঁটে বেরোলো ঝোপঝাড়ের ভিতর দিয়ে, মনে মনে ভাবতেছিল যে একটা মাসেটি টাইপের কিছু থাকলে কেটে কেটে যেতে পারতো সামনে। যাই হোক বেশ কষ্ট হয়েছে, এরকম হাত দিয়ে এরকম করে ঠেকায় ঠেকায় ঢুকছে। ঢুকে এইবার যেখানে আসলো সেই জায়গাটা মোটামুটি একটা পায়ে চলা পথের মতো। তো এইটা দেখে সবুজের কাছে বেশ অন্যরকম লাগলো, বেশ তার কাছে মনের মধ্যে একটা কেমন জানি ঝাঁ ঝাঁ করতেছে, মনে হচ্ছে যে এখানে পায়ে চলা পথ মানে মানুষ চলাচল করতে এক সময় এখন করে না, মানে ভয় আসে না। এবং দেখতেছে দুই পাশ থেকে এই ঝোপঝাড় ছেয়ে গেছে, পায়ে চলা পথটা এখানে আছে। সে বুঝলো যে সেই যেখানে নৌকা থামাইছে তার কাছাকাছি আগে এখানে নৌকা রাখতো মানুষ আসলে। তো সে মশালটা সামনে বাড়ায় ধরছে, মশালের আলো কিন্তু কাঁপতেছে, মশালের আলো তো এরকম জল এরকম দাউ দাউ করে, তো এটা কাঁপতেছে। সেই কাঁপা কাঁপা আলোতে সে দেখতেছে সামনের অংশটা বেশ অন্যরকম। আর যখন উপরের দিকে তাকাচ্ছে তখন দেখতেছে ওই যে বড় বড় গাছের বেশ কিছু বড় বড় গাছ, সেগুলোর পাতার আড়াল থেকে চাঁদের আলো এসে পড়তেছে মাটিতে অন্যরকম। এই মশালের আলো আর চাঁদের আলো মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে, মানে অনেকটা লালচে সবুজাব আলো আর তার সাথে নীলচে আলো মিলে গেছে এরকম। তো যাই হোক সে এর মধ্যে দিয়ে হাঁটা শুরু করলো সামনে, হাঁটতে হাঁটতে সামনে যাচ্ছে, হাঁটতে হাঁটতে সামনে যাচ্ছে। একটু ভয়ও লাগতেছে, ঝিঝি পোকার স্ট্রং শব্দ রাতের এবং অন্যান্য পোকামাকড়ের শব্দ একদম ই করে ফেলতেছে। একবার মনে হলো যে আমার আর কি দরকার যাওয়ার, আমি তো পিছন ফিরে চলে গেলেই পারি, গিয়ে বলে যে ঘুরে আসছি, যে আসছি অসুবিধা কি। তখন বললো আরে আমি কি ভীতু নাকি, আমি এখানে ভয় পাই যে আমি এখানে যাবো না, চিন্তা করতে করতে আবার হাঁটা ধরলো। তো হাঁটতে 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 সে দূর থেকে দেখলো যে একটা বাড়ির অবয়ব দেখা যাচ্ছে, মানে বেশ একটা মানে বাড়ির যে একটা অবকাঠামো সেটা দেখা যাচ্ছে। তো সবুজ চিন্তা করতেছিল এখানে কি একটা বাড়ি ছিল নাকি, এটা কি একজনই থাকতো কেমনে থাকতো এখানে। তো সে তখন শুনছে যে এখানে মানে এই লোকের বেশ প্রতিপত্তি, সে নাকি ইচ্ছা করে এখানে বাড়ি করছিল, মানে একটু আড়াল থাকতে একটা মানে বিশাল প্রতিপত্তিশালী ভাব নিয়ে। তাহলে ভাবতে ভাবতে সে আরো এগিয়ে গেল এবং ঝোপঝাড় কিন্তু আছে, গাছপালা আছে কিছু, হাঁটতে হাঁটতে একটা জায়গায় এসে পুরো বাড়িটা তার দৃষ্টিগোচর হলো। এখন আলো পড়ছে এবং বেশ ভয়ঙ্কর লাগতেছে বাড়িটা, খুব সুন্দর ডিজাইন করে করছিল লোকটা বাড়িটা, অনেকটা জমিদার বাড়ি টাইপের, তার সাথে মানে অন্য একটু আধুনিক ডিজাইনও মিক্স করা এবং সুন্দর করে করছে, বড় বড় পিলারের মতো দিয়ে খুব সুন্দর করে করছে। কিন্তু এখন সেগুলোর কোনো জৌলুস নাই, কিন্তু বাড়িটার অবয়ব বলতে সেটা জৌলুস ছিল কিন্তু এখন নাই। চাঁদের আলো পড়ছে, রং টং তো একদম শেষ ওখানে, মানে একদম ধূসর গ্রে কালার টাইপের হয়ে গেছে ওই জায়গায়, অনেক লতা পেঁচা ধরছে পিলারটারে এবং অনেক পরগাছা জন্ম হয়েছে দেখতেছে। আর একটা পাশে বাড়ির সামনের সাইডে দেখতেছে বেশ খানিকটা পানি জমে আছে একটা ইসের মধ্যে। তো বুঝলো না এই পানি আসছে কোত্থেকে, সে এক জায়গায় দেখলো যে হ্যাঁ পানিটা একটা ন্যারো খালের মতো বের হয়ে গেছে এদিক থেকে। তো তিনি বুঝলেন যে এই জায়গাটায় মনে হয় কোনোভাবে পানি ঢুকছে বা সামথিং লাইক দ্যাট, ঢুকে এটা একটা খালের মতো তৈরি হয়েছে সামহাও হয়েছে। তো দেখেই বুঝতেছে এটার গভীরতা খুব একটা বেশি না এবং সে পানির উপর দিয়ে মনে হচ্ছে একটা কুয়াশার লেয়ারের মতো ভাসতেছে, এই গাছপালার ইসের থেকে হচ্ছে কিনা শ্বাসমূল থেকে কে জানে। তো যাই হোক সে বাড়িটাকে দেখে খুব কৌতূহল হলো আর কি, সবুজের খুব কৌতূহল হলো। তিনি চিন্তা করলেন যে বাড়িতে যাইতেই হবে, দেখতে হবে আমার ভিতরে কি অবস্থা। এই চিন্তা করে হাঁটা ধরলেন, হাঁটতে হাঁটতে একদম সেই মানে যে পানি জমে আছে ওটার কাছে চলে আসলেন। এখন সামনে বাড়তে গেলে তাকে এই পানি দিয়ে যেতে হবে, নাহলে ঘুরে আরো দূরে যে পিছনে ট্রাই করতে হবে। চিন্তা করলো না পানিতে নামি, পানিতে পা রাখি দেখি কতটুকু গভীরতা হয়। চিন্তা করতে করতে সে মশালটাকে বাড়ায় ধরে পানিতে পা দিলেন, আর পানিতে পা দিয়ে দেখলো যে প্রথমেই পা দিয়েছেন অনেকটা পা ডেবে গেছে কাদা রাতায়, বুঝে গেল যে এই জায়গায় মানে বেশ খানিকটা নামতে হবে। নামতে নামতে এক পর্যায়ে সে নেমে আসলো তার হাঁটুর উপরে চলে গেল পানি, মাঝামাঝি যখন আসছে, এবং এখন সে দেখতেছে তার বুক লেয়ার সমান কুয়াশার মতো, এবং কেন জানি মনে হচ্ছে কিছু একটা চলে আসবে, কুয়াশার ভেতর দিয়ে কিছু একটা ভেসে আসবে। হাতে কিন্তু মশাল ধরা, তার মশালের আলোটা ওই কুয়াশার মধ্যে মধ্যে রিফ্লেক্ট করতেছে, এবং সে আস্তে আস্তে হেঁটে এগিয়ে যাচ্ছে। সবুজ চিন্তা করতেছে যে যাক কিছু আসবে, এগুলো আমার মনের ভুল, এগুলো কিছু নাই এখানে, আর সে যত তার জানা মতো এখানকার পানীয় নিরাপদ, এখানে কুমির টুমির নাই, এগুলো কিছু নাই, সাপ নিয়ে একটু ভয় আছে। যাই হোক, এগুলো চিন্তা করতে সে এগিয়ে যাচ্ছে এবং বেশ স্ট্রং শব্দ পাচ্ছে, এবং ব্যাঙের শব্দ পাইতেছে, মানে ব্যাঙও ডাকতেছে এরকম। হাঁটতে হাঁটতে সে একসময় পানির অংশটা পার হয়ে ওই পাশে উঠল, উঠে ওই পারে উঠল, উঠে দেখতেছে যে ঘরটা মনে হচ্ছে মুখ ভদ্দান করে তাকায় আছে তার দিকে, দরজা জানালা মানে তো ওখানে নাই, কত টাকা পাল্লা নাই, একদম খোলা হা করে আছে। তো তখন তার কাছে মনে হচ্ছে যে এই বাড়িটার ভেতরে মানে শেষ যখন অ্যাবান্ডন্ড হয় তার আগে এই জায়গায় বেশ ভয়ঙ্কর ব্যাপার স্যাপার ঘটছে, এগুলো মনে মনে ভাবতেছে। সে ভেবে আস্তে আস্তে হেঁটে সামনে যাচ্ছে, ভাবতেছে বা সামনে যাচ্ছে, চাঁদের আলো কিন্তু ওই বিল্ডিং এর ছায়া ফেলছে অনেক দূর, মানে বিল্ডিংটার বেশ খানিকটা সামনে পর্যন্ত ছায় ঢাকা, ভেতরে দেখা যাচ্ছে না। তো সবুজের বুকটা একটু কাঁপতেছে, কেন জানি মনে হচ্ছে কি জানি মানে কি দেখবে এরকম মনে হচ্ছে। তারপর ভাবতেছে আরে ধুর, এগুলো মনের ভয়, এই যে পুরো এনভায়রনমেন্টটাই আমাকে কাবু করে ফেলছে। চিন্তা করতে করতে সে সামনে এগিয়ে গেল এবং তার এই যে মশালের আলোতে ওই যে ছায়াটা দূর হয়ে যাচ্ছে। তো সে যখন নাকি হেঁটে হেঁটে ঢুকছে একদম সামনের ফ্রন্টে, ঢুকে দেখতেছে ওঠার রাস্তা সিঁড়ি দিয়ে ওটার ব্যালকনির মধ্যে ওঠা যায়। তো ব্যালকনির মধ্যে উঠে সে মশালটাকে ডান হাতে ধরা সিঁড়ির কাছে চলে গেল, সিঁড়ি দিয়ে উঠতেছে। সে সিঁড়িতে উঠতেছে, হঠাৎ করে সে একটু কেঁপে উঠল, মনে কি জানি উঠতেছে। পরে খেয়াল করলো যে না, তার নিজের ছায়াটাই মানে অদ্ভুত লাগতেছে, ডান হাতে মশাল ধরা দেখে তার নিজের ছায়াটা পড়ছে দেয়ালে, অদ্ভুত লাগতেছে কেমন জানি, বেশ ভয়ের। তো সে তখন মানে নিজে মানে একটু মনে হলো যে তার বুকে থু দেয় এরকম লাগলো, কারণ তাদের ওখানে অভ্যাস এটা যে ভয় পেলে বুকে থুতু দেয় মানুষ। তো তারপরও সে হেঁটে হেঁটে সিঁড়িতে উঠতেছে এবং তার ভয় লাগছে। সে চিন্তা করলো যে আসলেই ভাই ভয়ের, মানুষ যে এখানে আসে বলে যে আসলে মানুষ হারায় যায়, কি হারায় টারা যায় কিনা জানি না, বাট প্রচন্ড ভয় পাওয়ার কথা, আমার মতো মানুষ এরকম ভয় পেয়েছে। এই চিন্তা করতে করতে সবুজ উঠে আসে দোতলায়, উঠে এসে দেখতে সোজা মানে একদম সামনেই তার সামনে একটা গোল জায়গা দাঁড়ানোর, বারান্দার মতো অনেকটা এরকম সার্কেল করা, গোল হাফ সার্কেল একটা জায়গা, ওই জায়গায় মনে হয় বসে মানুষ চা টা খাওয়ার জন্য রাখছে, সুন্দর মানে ব্যালকনির মতো। তো সে ওখানে চলে গেল ব্যালকনিতে, যে দাঁড়ায় দেখতেছে বাসার সামনের অংশটা দেখা যাচ্ছে, দোতলাটাই প্রায় 13-14 ফিট উঁচু হবে, মানে মোটামুটি বেশ উঁচু, এবং এখানে দাঁড়ায় সে দেখতে পাচ্ছে সামনের বিস্তৃত জায়গাটা, ওই যে এখানে ছোট্ট খালের মতো সে পার হয়ে আসলো হেঁটে, ওই জায়গায় যে কুয়াশা জমে আছে এটা দেখা যাচ্ছে এই জায়গাটা, এবং দূরে গাছপালাগুলো দেখা যাচ্ছে, বেশ ভয়ঙ্কর মানে বেশ ভয় লাগার মতো অবস্থা। তো সে চিন্তা করলো যে এখন আর কি, এখন আর দরকার নেই, একটু ডাইনে বামে দেখি কি অবস্থা। ডাইনে বামে দেখা যাচ্ছে কোরিডোর গেছে, তো সে হেঁটে ডান দিকে চিন্তা করলো একটু কোরিডোর দিয়ে যাই ওদিকে কি অবস্থা কি, আর হেঁটে সে একদম ডান দিকে রুমটা চলে গেল। এই পাশে রুমের কোন দরজা নাই, সবগুলাই কিন্তু এরকম খোলা দরজা, এবং তার যে আলো পড়তেছে ওইখানে, আলোটা কাপটা কাপা কাপা ভাবে পড়তেছে, বেশ গা শিশির করে উঠতেছে তার। একদম ডান দিকে রুমে যখন সে গেল কর্নারের রুমটায়, তো ওখানে যেয়ে সে দেখতেছে আলো মারল ভিতরে, মশালের আলো, মশালের আলো মেলে দেখতেছে একটা খোলা মানে একটা খালি ঘর, সেটার মধ্যে তেমন কিছু নাই, পুরানো একটা বিছানা ছিল, বিছানাটা মনে হয় মানে ভেঙে চড়ে গেছে, একটা কাঁথে পড়ে গেছে এই পাশে, আর তেমন কোনো ফার্নিচার নাই, ফ্লোরের মধ্যে কিছু এই জিনিসপত্র রাখে, এগুলো কাঠটাটের মনে হয়, সেগুলো দেখলো, এবং ময়লা অনেক ধুলা টুলা জমে আছে ভিতরে, এবং এই পাশে জানলা দিয়ে আলো এসে পড়ছে ফ্লোরের মধ্যে, কেমন অন্যরকম লাগতেছে। তো সে যখন ঘুরতে যাবে এই সময় সেটা চিৎকার শুনল, বেশ তীক্ষ্ণ চিৎকার এবং নারী কণ্ঠের চিৎকার, জোরে চিৎকার করে উঠছে, মনে হয় কেউ মানে ভয় বা কাউকে আঘাত করলে যেভাবে চিৎকার করে সেরকম। তো সবুজের অনেক ভয় লাগছে, সে চিন্তা করলো যে কে চিৎকার করলো, এই বাড়ির মধ্যে কে চিৎকার করলো, তার মাথায় তখনই অশরীরী ব্যাপারটা আসছে। তো সে চিন্তা করলো না এখানে থাকা ঠিক হবে না, এখানে মানে কি হইতেছে। আবার এক মুহূর্তে তার মনে হইল এখানে কি খালি জায়গা পেয়ে কোনো অপকর্ম করে কে, এগুলো চিন্তা করতে করতে সে আবার হাঁটা ধরলো সামনে করিডোর দিয়ে। চিন্তা করলো সে ওই মাথায় যাবে, যে দেখবে কিছু হয় নাকি, মানে কিছু আসে নাকি বা কিছু হচ্ছে নাকি এখানে। এই চিন্তা করে সে হেঁটে হেঁটে করিডোর দিয়ে একদম লেফটের শেষ মাথায় বন্ধ গেছে, ওইখানে যে শেষ রুমটা সেটা সে দেখতেছে দরজা লাগানো, দরজা লাগানো, এবং ভেতরে মনে হচ্ছে ঝগড়া হচ্ছে, তর্ক, একটা নারী আর পুরুষের ঝগড়া, মানে নারীটা গম গম গন্ডে কি কি বলতেছে, মহিলাটাও বলতেছে, এবং খালি রুমে একো হলে যেরকম হয় সেরকম। তো সবুজের মনে হলো যে এখানে কোন একটা অপকর্ম হইতেছে, সে যা ভাবছে তাই। মানে এখানে হয়তো খালি বাসা পেয়ে মানুষজন এটা অন্যরকম ইউটিলাইজ করে, বা আছে না গ্রামের কিছু মানে খারাপ মানুষজন তো আছে, তারা এটাকে এইভাবে ব্যবহার করে নাকি। তো সে তখন ওখান থেকে জোরে বলতেছে, এই এই এখানে কে ভিতরে বলে, সে দরজার মধ্যে জোরে লাথি মারলো একটা। দরজাটা কিন্তু লাগানো ছিল, সে দরজা লাথি মারলো, দেখে তার লাথিতে দরজা খুলে নাই, ঠাস করে শব্দ হইল। ভেতরে তখনও শব্দ আসতেছে এই তর্ক বিতর্কের। তো সবুজ আরো জোরে লাথি দিল, লাথি দিয়ে সে ঘাড় দিয়ে জোরে বাড়ি মারলো, এরপরে তার কাঁধ দিয়ে বাড়ি মারলে দরজা ঠাস করে ভেঙে দরজা খুলে গেল পুরো দুই পাশে ঠাস করে। তো সবুজ সাথে সাথে তার ওই ইটা ওই সাথে হাতের যে মশালটা সামনে বাড়ায় ধরলো, আর সবুজ একটা ছুরি রাখতো, সেই ছুরিটাও সে হাত দিয়ে ফিল করলো তার কোমরে আছে কিনা, কারণ এই চরে কাজ করতে আসবে এটা বেশ ভয়ের। তাদের ওখানে কিন্তু তাদের ওই ঘরের মধ্যে রামদাও আছে, এগুলো তারা রাখে মানে নিরাপত্তার জন্য এখানে। তো সে ছুরিটার মধ্যে হাত দিয়ে ফেলগুলো তার সেই মশালটা সামনে বাড়ায় ধরল, তার বুকটা ধক করে উঠলো, কারণ রুমের ভেতরে কেউ নাই, পুরো রুমটা খালি, মানে খা খা করতেছে, রুমের মধ্যে কোনো ফার্নিচারও নাই, স্পষ্ট শুনছে এখানে কোন জোরে জোরে তর্ক বিতর্ক বা জোরাজোরির শব্দ আর কি। তো সবুজ ভয় পেয়ে গেছে, চিন্তা করলো আমি এটা কিসের শব্দ শুনলাম। এরপরে সে শব্দ শুনতেছে মনে হচ্ছে যে তার পেছনে তার থেকে বেশ খানিকটা দূরে কয়েকজন নারী কথা বলতেছে এবং ভীত সন্ত্রস্ত। তো সবুজ মানে বেশ ভয় পেয়েছে, সে হঠাৎ করে পিছন ফিরল, পিছন ফিরে দেখো তার পেছনে কেউ নাই, সে করিডোর ধরে তাকাইলো, সামনে মশাল ধরে দেখলো কেউ নাই। তো সবুজ আস্তে আস্তে সামনে বাড়লো, চিন্তা করলো এই কণ্ঠগুলো কোথা থেকে শুনছি, চিন্তা করলো এখানে থাকা যাবে না। সে বুঝতে পারছে জায়গাটা বেশ ভয়ের মানে অন্যরকম। তো সে আস্তে আস্তে হেঁটে সিঁড়ি ঘরের দিকে যাচ্ছে, এবং সে কারণ শব্দগুলো ওখান থেকে আসতেছিল সিঁড়ির কাছ থেকে। তো সে যখন নাকি সিঁড়ির কাছে চলে আসছে, মানে একদম মানে ডানে নেমে যাবে আর কি নিচের দিকে, তো একদম নিচে নেমে আসছে, তখন তার কাছে মনে হলো উপর থেকে শব্দ হইল, মানে ফিসফিস করে, নারীরা যদি নিজেরা কানাকানি করে সেরকম শব্দ ফিসফিস করে। তো সবুজ বুঝলো যে না, এখানে কোনো নারী নাই, কোনো মতো থাকতেই পারে না এখানে, এই আসলে এই জায়গাটা মানে মানে ভৌতিক হন্টেড। এটা সে চিন্তা করলো, চিন্তা করে সে জাস্ট মানে উপরের দিকে একবার তাকাইছে, তার কাছে মনে হলো যে সে কয়েকটা মাথা দেখলো, মানে মানুষ যেরকম উঁকি মারে উপর থেকে সেরকম, এবং সেই মুখগুলো অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না, এবং একটা দমকা বাতাস নামলো, সবুজের হাতের মশালটাই নিভায় ফেলল, মানে মশালের আলোটাই ধপ করে নিভে গেল। এবং সবুজের কাছে মনে হলো যে বাতাসটা লাগছে, বাতাসটা বেশ ঠান্ডা শীতল বরফের মতো একটা বাতাস। সবুজ আসলে সাহস হারায় ফেলেছে, যে দৌড় দিয়েছে ওখান থেকে, সিঁড়ি যে ধপ 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 করে নেমে এসে দৌড়ায় বের হয়ে গেছে, চিন্তা করছে খালটা পার হবো কেমন, এখন তো আলো নাই সাথে, মানে চাঁদের আলো যতটুকু পড়ছে অতটুকু যথেষ্ট তার জন্য, তারপর ওই কুয়াশা টুয়াশা কিচ্ছু, মানে একটা কুয়াশার লেয়ারের মতো পানির উপর দিয়ে। তো সে অত কিছু চিন্তা না করে ভয় পাইছে, মারাত্মক ভয় পাইছে, সে মানে ওই পানির মধ্যে নেমে গেছে তাড়াতাড়ি ওই অবস্থায়, মশালটা হাতে ধরা কোনো মতো ঝসঝস করে, চিন্তা করছে সামনে ঝোপের কাছে যে জ্বালাবো, এরকম চিন্তা করতেছে, পানির মধ্যে কোনো মতে পা দিয়ে দিয়ে কাদা ডুবে যাচ্ছে, কাদাতে পা ডুবে যাচ্ছে, এরকম করতে করতে সে ওই পারে উঠে আসলো, ভিজে গেছে প্রায় কোমর পর্যন্ত তার। সে দৌড়ানো শুরু করলো খালি জায়গা দিয়ে বন্ধ, তো এসে যেখানে নাকি ঝোপঝাড় গাছপালাগুলো আবার শুরু হয়েছে, চিন্তা করলো এখন মশালটা জ্বালায় নেওয়া দরকার। সে থেমে তার এই লুঙ্গির এখানে কোচর ছিল, কোচর থেকে সে ম্যাচটা কোনো মতে হাত কাঁপতেছে বের করে, সে মশালটাকে দুই পায়ের ফাঁকে ধরে মশালটাকে জ্বালানোর চেষ্টা করলো, একটা কাঠি দিয়ে সে জ্বালানোর চেষ্টা করছে ধরে নাই, দ্বিতীয়বার মারছে মশালটা জ্বলে উঠছে। মশাল যখন জ্বলে উঠল, সে একটা সেকেন্ডের জন্য শুধু দেখল যে তার সামনের ডালের মধ্যে একটা মহিলা বসা, পা দুইটা ঝুলায় বসেছিল, ফর্সা ফর্সা মানে একটা মহিলা মানে মেয়ে আর কি, বসা ফর্সা, তার মানে শাড়িটা সুন্দর করে পেঁচানো, এবং মনে হয়েছে যে লাইট কালারের খুব দামি শাড়ি, এবং তার দিকে তাকায় ছিল, সে মশালটা জ্বলছে যে তার মশালের আলোটা তার চোখে রিফ্লেক্ট করছে, গাছের ওই ডালের অতটুকু উচ্চতায় সে কিভাবে উঠছে সবুজ জানে না, এবং সবুজের গায়ের উপর লাফায় পড়ল সে ওই ডালের উপর থেকে। সবুজ অবাক হয়ে খেয়াল করলো, মনে করলো তার শরীরের উপর ধূপ করে কেউ লাফ দিয়ে পড়ছে, সবুজের পড়ে গেল মাটিতে হাঁটু গেলে, তার হাত থেকে মশাল ছুটে সামনে পড়ছে, সে মশালের আলোতে সে ফিল করতেছে তার কাঁধের উপরে কেউ চেপে আছে, সে অনেক চেষ্টা করলো ছড়াইতে, সে চিত হয়ে শুয়ে পড়লো, দেখলো না কেউ সরতেছে না, তার শরীরটা বেশ ভারী, সে বলতে আমাকে ছাড়েন ছাড়েন, কোনো শব্দ নাই কোনো শব্দ নাই। সবুজ উঠে বসলো, উঠে সে বোঝার চেষ্টা করছে, তার পিঠে হাত দিতেছে মানে ছাড়ানোর জন্য, পিঠে কিছুই সে ফিল পাচ্ছে না, নিজের নর্মাল কাঁধ পিঠ এরকম ধরটুক ধরতে পারছে হাত দিয়ে, কিন্তু সে মনে হচ্ছে তার ফিল্ডে এমন হচ্ছে যে তার কাঁধ জড়ায় ধরে কেউ একটা এক্সট্রা ওজন রয়ে গেছে। তো সবুজ কোনো মতে হাঁচড়ে পাঁচড়ে উঠে অনেক ওজন ফিল করছে, একটা এক্সট্রা মানুষ নিয়ে চলার মতো সে কোনো মতে মানে হামাগুড়ির মতো দিয়ে উঠে যায়। তার মশালটা নিয়ে সে দৌড়ানো শুরু করলো এবং তার ফিল হইতেছে ওই মানুষ নিয়ে সে দৌড়াচ্ছে, তার বুক হাঁপড়ের মতো ওঠানামা করতেছে, মশালটা সামনে ধরা। একটু পরপর সে তার কানের মধ্যে হাসির শব্দ পায়, নারী কণ্ঠের হাসি, মানে কেমন জানি ফিসফিস করে হাসে, এবং সবুজ মাথা নাড়ায় কাউকে দেখতে পায় না, মানে খুবই অবাক কাণ্ড। সে দৌড়াইতে দৌড়াইতে চলে আসছে একদম তার ইসের পারে, যেখানে নলখাগড়ার এখানে, ওইখানে এসে সে মশাল এরকম উঁচু করে দেখতেছে ওইখানে খালের ওই পারে দেখা যায় কিনা, দেখতেছে যে হ্যাঁ ওই পারে দুইজনই দাঁড়ায় আছে, মানে তাদের ছায়া বোঝা যাচ্ছে, মানে ই বোঝা যাচ্ছে আর কি, অবয়বটা যে তাদের আলো ওই পাশ থেকে আর একটু ডানে কাত হয়ে গেছে এবং সেটার তাদের অবয়ব পাওয়া যাচ্ছে এবং তাদের মনে লম্বা ছায়াও পড়ছে সামনে। দেখলো তারা দুজন, তো সবুজ এখান থেকে চিৎকার করে বলল আসেন, ওই পাশে বলল তা কি হয়েছে আপনার তাড়াতাড়ি আসেন, চিৎকার করতেছে। তো সে কোনো মতে নৌকায় উঠলো এবং নৌকায় উঠে তার ব্যালেন্স রাখতে পারতেছে না, সে যে বসে আছে সোজা বসতে পারতেছে না, তার মনে হচ্ছে তার ঘাড়ের উপর একটা ওজন, বিশাল ওজন। সে কোনো মতে নৌকা বাওয়া শুরু করলো এবং আসলেও নৌকাতে আসলেও মনে হচ্ছে সে একা থাকলে যেরকম ছিল সেরকম না, সবুজ অনেক কষ্ট চেষ্টা করছে বে ওই পাশে আসার, এবং এক পর্যায়ে আসতে এসে সে বলতেছে যে আমার ঘাড়ের থেকে বোঝাটা নামান। তো আরমান তাকে বলতেছে কি নামাবো আপনার উপর থেকে, আপনার কি হয়েছে, আপনি এরকম করতেছেন কেন, এইভাবে চলাফেরা করতেছেন কেন, বলে আপনি বুঝতেছেন না আমার ঘাড়ের মধ্যে কে চাইবে বসছে। সবুজ বলতেছে তখন আরমানদের যে আরমান আমার মনে হইতেছে যে আমার কেউ চেপে ধরে রাখছে ঘাড়ের মধ্যে ইসে। তো তখন দেখা গেল যে মানে খুব ভয় পেয়েছে আরমান, তখন মানে নিজের মতো দোয়া দুরুদ যা পারত টুকিটাকে পড়ে পড়ে ফু দিতেছে, এমন প্রত্যেকবার যখন ফু দেয় সবুজকে, সবুজের শরীর নাকি হঠাৎ ঝাড়া দিয়ে উঠতেছিল নৌকার মধ্যে, এবং আরমান আর ছোট ভাই দুজনই গেছে ঝাড়া দিয়ে উঠছে এবং প্রত্যেক ঝাড়াতে মনে হচ্ছে তার শরীরটা একটু হালকা হয়, আবার তাকে চেপে ধরে এরকম। আর সবুজ এক পর্যায়ে কোকানো শুরু করলো এবং এই তাকে নিয়ে আসলো তারা এই পাশে তাদের ঘরের কাছে, নৌকা নিয়ে আসলো আরমানি বে আনছে এবং এনে নৌকা বেঁধে সবুজকে দুইজনে টেনে নিয়ে আসলো এখানে, এনে ঘরের মধ্যে রাখলো এবং সবুজ বারবার বলতেছে যে ভাই আমার কাঁধের মধ্যে অনেক ওয়েট, আমার কাঁধের মধ্যে কে জানে আমার গলা জড়ায় ধরে রাখছে, এবং তার কানের কাছে নাকি হাসে সেটাও বলতেছে সবুজ, সেটা বলছে কানের কাছে হাসতেছে আমার কানের কাছে। আরমান এবং ছোট ভাই অনেক ভয় পেয়েছে সবুজকে নিয়ে, এবং দেখা গেল যে মানে এই রাত যখন আরো গভীর হয়ে গেল সবুজ মানে ঘরঘর ঘরঘর শব্দ করতেছে এবং উদ্ভটকে কি জানে বকা শুরু করলো, সে তার সেন্সে নাই নিজের মতো কি কি বলতেছে এবং বিড়বিড় করে বলে, আবার খ্যাক খ্যাক করে হাসে নিজের কণ্ঠে, এবং এই তার এই হাসি এবং কথাবার্তাতে বেশ ভয় পেয়ে গেছে দুজন, মানে আরমান এবং ছোট ভাই দুজনই ভয় পেয়ে গেছে। তো দুজন একদম ঘরের এক কোনায় কুকড়ায় আছে, সবুজকে তারা ওই সবুজের জন্য যে বিছানা করছিল ওখানে শোয়াই দিছিল, তো হারিকেনটা তখনও জ্বালায় রাখছে। মানে অনেক রাত তখন হবে, আরমান বলছে যে রাত প্রায় তিনটার বেশি হবে এরকম সময়, তিনটা সাড়ে তিনটা এরকম সময়, হঠাৎ নাকি মানে তাদের ঘুম আসতেছে না ভয়ে, ঝিমুনি লেগে গেছিল, হঠাৎ শব্দ হইল ফড়ফড় করে, ফড়ফড় শব্দ হওয়াতে দুজনই একসাথে ছিল তো দুজন দুজন উঠে বসছে, উঠে দেখতেছে যে সবুজ নাকি উঠে বসছে, বসে তাদের দিকে তাকে হাসতেছে এবং সেই হাসি এত ভয়ঙ্কর মানে এটা আরমানরা জীবনে চিন্তাও করতে পারে না, এগুলো সবুজের কিছুই মনে নেই পরে, সবুজ এটা পরে শুনছে সবুজ নিজে। তো উনি নাকি হাসতেছিলেন সবুজ, বেশ ভয়ঙ্কর ভাবে হাসতেছিলেন, এবং তখন নাকি ফট করে বলে যে আরমাইন না তোর বুদ্ধিতে আইছিলাম এখানে, না তোর বুদ্ধিতে পাঠাইছো সরে, এরম করে বলে। তো তখন আরমান প্রচন্ড ভাবে সে কোনো উত্তর দেয় না, সে বিড়বিড় করে দোয়া পড়তেছে এবং দোয়া পড়লে নাকি তাকে গালাগালি করতেছিল দূর থেকে, মানে এই বন্ধ কর এরকম গালাগালি করতেছিল। তো যাই হোক, তারপরও মানে আরমান যতটুকু পারছে নিজের গায়ে ফু দিছে, ছোট ভাইয়ের গায়ে ফু দিছে, এবং সবুজ থেকে ভয় ছিল যে তারা জানে যে ঘরের কর্নারে দা রাখা আছে, যদি ওই দা ওর হাতে পড়ে তো সমস্যা, ও কি বুঝতেছে যে তাকে কিছু আসর করছে এটা তারা বুঝে গেছে আরমানরা। এবং তারপর অনেক ভয়, এবং ভোরের দিকে ওই চরের কাছে দূরে কোন মসজিদ আছে ওখানে আদান দিছে, জুম্মাঘর বলে তারা, সে আদানের শব্দ আস্তে ভেসে আসছে এবং ওই সময় নাকি আস্তে করে ধাপ করে ওখানে পড়ে যায় সবুজ। তো পড়ে যাওয়ার পরে তারা তাড়াতাড়ি সবুজকে দেখে, দেয় গায়ের মধ্যে অনেক হিট মানে উত্তাপ, তখন চিন্তা করে যে না ওর তো আসলে নিয়ে যেতে হবে, এখানে রাখলে সমস্যা, রাখা তো যাবেই না। তো ছোট ভাইটাকে তখন আরমান বলে যে তুই এখানে থাক, আমি যাচ্ছি, আমি ওরে বাড়ি নিয়ে যাই এবং ওখান থেকে দেখে অন্য কাউকে পাঠাবো, আর ওর চিকিৎসা হওয়া দরকার বলে তখন নাকি সবুজকে নিয়ে যায়। সবুজ অচেতন পুরো, এরকম দুজনে মিলে তাকে নৌকায় রাখে, রেখে সে আরমান বেয়ে আরমান অনেক ভয় পেয়েছিল যে নৌকার মধ্যে যদি উঠে বসে এরকম কিছু করে, বিশাল অবস্থা ভোরবেলা। তো সেই ইচ্ছা করে নৌকা বেয়ে বেয়ে নিয়ে যায় এমন জায়গায় যে মসজিদে যেখানে নাকি মানে ইরা যায়, নামাজিরা যায় ওই জায়গায়, সে জানে যে কোন পাশ থেকে যায়, ওখানে যে সে নৌকাটা ভিড়ায় রাখে, একটু পরে দেখে আসলেই মানে ওখান থেকে ওই নামাজিরা বের হয়ে আসতেছিল ওই রাস্তা দিয়ে। তাকে দেখে তাড়াতাড়ি থামে, কয় জন কি ব্যাপার, তো সে তখন বলে যে এবারে জিনে ধরছে, এটা জিনে ধরছে ই করেন। তো যাই হোক, তারা কয়েকজন মুসল্লি আসে, এসে নিয়ে উঠায় ওখান থেকে নিয়ে আসে এবং বলে যে মসজিদে নিয়ে যেতে হবে, জুম্মা ঘরে নিয়ে যেতে হবে। তো সবুজকে জুম্মা ঘরে নিয়ে যায়, নিয়ে যায় ওখানে নিয়ে নাকি ওই ওখানকার যিনি ইমাম সাহেব তার সামনে রাখেন, তিনি দোয়া দরুদ পড়ে ফু দেন। ফু দেওয়ার পর দেখা যায় সবুজ মানে কি কি বলতে থাকে, শুয়েই মানে আজে বাজে মানে কথাবার্তা বলতে থাকে। তো তারপর তিনি বলেন যে এই ছেলের কি ছিল, তখন বলে আর মান যে এরকম এরকম ঘটনা ওই ঘরে গেছিল এসে। তো বলে তোর তো আসলে ধরছে ওরে, আসর করছে। তো যাই হোক, পরবর্তীতে ইমাম সাহেব বলেন যে আমি আমার আরেক ই আছে, মানে তার সাথে এক বন্ধু আছে, তিনিও এরকম তার মতোই, তাকে খবর দিব। দুপুরের দিকে তিনি খবর দিয়ে নিয়ে আসেন তাকে জোহরের নামাজের পরে, এবং তারা দুজন মিলে ততক্ষণ নাকি একদম সবুজ নাকি পড়ে পড়ে ঘুমাচ্ছিল। আনার পর তাকে রুকাইয়া করে, সবুজকে রুকাইয়া করে অনেক ব্যাপার স্যাপার হয়, যেটা হয় এটা আর বলার কিছু নাই, আপনারা জানেন বিভিন্ন কথাবার্তা এটা সেটা হওয়ার পরে তো সবুজকে নাকি ছেড়ে যায়। তো মূল কথা ছিল যে সবুজ কেন ওইখানে গেছে, তাদের তারা ওখানে থাকে, ওইটা একটা পোড়ো বাড়ি, ওখানে তারা থাকে, তারা ওই জায়গাটা নিজের মনে করে নিছে, কেউ থাকে না যেহেতু, তো ওইখানকার প্রপার ওনার ছাড়া তারা ওই বাড়িতে কাউকে অ্যালাউ করবে না, মানে মূল মালিককে লাগবে। ওরা নাকি ওই জিনিসটাই করে, মানে যে কোনো কোথাও যদি তারা আস্তানা গাড়ি সেখানে তারা মূল মালিককে চায়, মানে নীতিগতভাবে বা আইনগতভাবে সেই মানুষটার ওই জায়গার উপর অধিকার থাকতে হবে। তো তারা ধরে নিছে যে সবুজ অনধিকার চর্চাকারী, সে ওখানে গেছে এই করে, এবং তারা ওই ইসের উপর অনেক রাগ, আরমানের উপর রাগ, সেই পাঠাইছে তাকে সবুজকে ওখানে, তো এইসব কারণে। আর এইভাবেই পরে সবুজকে রুকাইয়া করে তারা ওখান থেকে ছাড়ান ইমাম সাহেবরা, এবং সবুজ অনেকদিন এরকম আর কোথাও মানে ক্ষেতের পাহারা টাহারা দিতে যান নাই। এরপর অনেকদিন পরে তাই সে আস্তে আস্তে একটু স্বাভাবিক হয় এবং কাজে কর্মে যোগ দিতে পারে। তো এখানে যেটা পারভেজ বলছে যে এই তাদের এলাকাতে একটা ব্যাপার আছে, তারা বলে যে ঘাড়ে ভর করছে, ওখানে নাকি বলে যে জিন ঘাড়ে ভর করছে বা ভূত ঘাড়ে ভর করছে বা পেতনি ঘাড়ে ভর করছে, এইটার তারা একটা যথার্থতা নাকি তারা বলছে যে এটা নাকি তাদের ওখানে যে কজনকে এরকম আসর করছে তাদের বলা হয় তারা নাকি তাদের পিঠে অনেক ভার অনুভব করে, মনে হয় কেউ একজন তাদের পিঠে আছে এবং কানে কানে ফিসফিস করে। তো যাই হোক, এই ছিল শফিউলের শেয়ার করা ঘটনা, যেটা সে তার বন্ধু পারভেজের কাছ থেকে শুনছে, তার চাচার ঘটনা। আমার কাছে বেশ ভালো লেগেছে, বেশ ইন্টারেস্টিং লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না। আমাদের কাছে ইমেল করবার ঠিকানা হচ্ছে odbhuturi@gmail.com, which is odbhuturi@gmail.com। পাঠিয়ে দিন আপনার নিজের সাথে ঘটা কোনো ঘটনা অথবা আপনার পরিচিত জনের সাথে ঘটা কোনো ঘটনা, সেই মানুষটির কনসার্ন নিয়ে মেল করে দিতে পারেন আমাদের কাছে। যদি ঘটনাটা মানসম্মত হয় অবশ্যই আমরা শেয়ার করে ফেলব। তো এখন আর কথা না বাড়িয়ে চলে যাবো পরবর্তী ঘটনায়। আমি চলে যাব কয়েক সেকেন্ডের জন্য, ফিরে আসবো নতুন ঘটনা নিয়ে। এবং যাবার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলুন, একটি লাইক দিন, শেয়ার করে দিন, যাতে করে অন্যরাও অদ্ভুত রে শুনতে পায়। ফিরে আসছি কয়েক সেকেন্ডের মধ্যে, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আবারও চলে এলাম অদ্ভুত রেতে এবং নিয়ে এলাম আপনাদের জন্য আরো একটি ঘটনা। ঘটনাটি রবার্ট থেইম নামে একজনের কাছ থেকে কালেক্ট করা হয়েছে এবং ঘটনাটি তার পূর্বপুরুষদের একজনের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। অনেক পুরনো, পূর্বপুরুষদের কয়েক সিঁড়ি আগে 1700 শতাব্দীতে ঘটেছিল ঘটনাটি। তো আমি এখানে তার গ্রেট গ্র্যান্ডফাদার হিসেবেই অ্যাড্রেস করব সুবিধার্থে, মানে আমার শেয়ার করার সুবিধার্থে, এবং ঘটনাটি আমার মতো করে আমি শেয়ার করব। তো রবার্টের গ্রেট গ্র্যান্ডফাদার তিনি সেই সময়কার ইউরোপের কোন একটা দেশের সেনাবাহিনীতে কাজ করতেন এবং সেখানকার ফিল্ড অফিসার ছিলেন তিনি। তো তখনকার ব্যাপারগুলো ছিল এরকম, তারা এক এক জায়গায় তাদের দায়িত্ব ন্যস্ত থাকতো, যখন প্রয়োজন হতো তাদের দেখা যেত যে কমান্ড থেকে ডাকা হতো, তারা এক জায়গায় যেত বা বিভিন্ন কাজে তাদেরকে ন্যস্ত করা হতো। এছাড়াও তাদের বিভিন্ন জায়গায় এরকম সেনা ক্যাম্প থাকতো বা ঘাঁটি থাকতো, সেখানে তারা অবস্থান করতেন। তো রবার্টের এই গ্রেট গ্র্যান্ডফাদারের কাজ ছিল পোর্টের কাছে একটা জায়গায়, এবং সেখানে তিনি সেই যে মালপত্র আসত, রাজকীয় যে মালপত্র বা যা আসত সেগুলো তিনি ওখানে রিসিভ করতেন, দেখতেন, অনেকটা কাস্টমস এর মতো, বা সেগুলোর সিকিউরিটিতে তিনি ছিলেন, মেনটেন করতেন। তার সাথে অনেক তার ফোর্স ছিল এবং তিনি খুব বিশ্বস্ত একজন অফিসার ছিলেন, ফিল্ড অফিসার ছিলেন, তাকে খুব বিশ্বাস করত সেই সময়কার রাজপরিবার। তো যাই হোক, একদিন এরকম রাতের বেলা রবার্টের গ্রেট গ্র্যান্ডফাদার, তার নাম মার্ক, তিনি বসে বসে তার মতো লেখালেখি করছিলেন, কিছু কাজ করছিলেন। তো সেই সময় সেই অফিসগুলো ছিল খুব নীরব নিথর, বাতি জ্বলছে, তিনি লিখছেন। তো এই সময় তার কাছে একজন আসলো বা খবর নিয়ে বলল যে নতুন জাহাজ আসছে এবং সেখানে কিছু সরকারি এরকম ট্রেজারি জিনিসপত্র আছে, সেগুলো রিসিভ করতে হবে। তাকে বলা হয়েছে তিনি যেন ইমিডিয়েটলি তার সিনিয়রের কাছে রিপোর্ট করেন, ব্যাপারটা খুবই ইমার্জেন্সি, তাড়াতাড়ি যেতে বলছেন তাকে। তো মার্ক বললেন তার মেসেঞ্জারকে যে তুমি যাও, আমি আসতেছি, বলে তিনি চলে যেতে বললেন। আর তিনি নিজের হাতের কাজগুলো গোটায় ফেললেন, গোটায় আসতে ধীরে তিনি বেরোলেন অফিস থেকে। তো অফিস থেকে বেরোয় দেখতেছেন খুব সুন্দর একটা রাত, মানে সুন্দর বাতাস চলতেছে চারিপাশে, আর তার যে অফিস বিল্ডিং এর বাইরে যে জায়গাটা পেভিং করা রাস্তা, তার দুই পাশে বেশ ফাঁকা লনের মতো মাঠ ছিল, সে মাঠের মাঝে গাছ, বড় বড় গাছ, এবং সেটার পাতার ফাঁক দিয়ে সুন্দর আলোর আঁকিবুকি পড়তেছে। আর রাস্তার শেষ মাথায় দুইটা অয়েল ল্যান্টার্ন লাগানো, দুইটা পোলের মাথায় দুইটা লাইট, অয়েল ল্যান্টার্ন মানে সেটা হচ্ছে ওই সময়কার ল্যাম্পপোস্ট, তো ধোঁয়া উঠতেছে হালকা হালকা সেটার উপর দিয়ে, খুব সুন্দর লাগতেছে। তো মার্ক মনে মনে ভাবলেন নাইস নাইট ফর এ রাইড। সাধারণত যেটা হতো যে তিনি বের হয়ে তার বাসায় চলে যেতেন তার কোয়ার্টারে, তো আজকে এই কল আসায় তাকে যেতে হবে এখন সেখানে। তো তিনি গিয়ে তার ঘোড়ার কাছে গেলেন, তার ঘোড়া বাঁধা ছিল সেখানে, ঘোড়াকে খুললেন, খুলে ঘোড়া নিয়ে তিনি চলা শুরু করলেন। তো হেঁটে চলতেছেন, ঘোড়াকে ঘোড়ার যে লাগামটা ধরে হেঁটে যাচ্ছেন তিনি পেভিং করা রাস্তা দিয়ে, বেশ ভালো লাগতেছে। তো হাঁটতে হাঁটতে মূল রাস্তায় উঠলেন, মূল রাস্তায় উঠে ঘোড়ায় চড়ে বসলেন। এবার চলছেন মোটামুটি হেঁটে হেঁটে, ঘোড়া দুলকি চালে চলতেছে, তিনিও খুব একটা যে ই দিচ্ছেন, তাড়া দিচ্ছেন তা না, হেঁটে হেঁটে চলতে চলতে এক সময় তিনি দূরে দেখতে পেলেন তাদের যে তার বসের যে মূল অফিস সেখানকার, তাদের যে একটা ক্যাম্প আছে, ক্যাম্পের পাশে তার বসের অফিস আছে ওখানে। তো ওখানে বেশ আলো জ্বলতেছে, বেশ অনেকগুলো ল্যান্টার্ন এরকম চলতেছে। তিনি কাছে গিয়ে যখন দেখলেন ওখানে গার্ডরা তাকে দেখে চিনে যে স্যালুট করলো, ছেড়ে দিল, তিনি গেলেন ভেতরে। তো গিয়ে বসের সাথে দেখা করলেন, বললেন যে এত রাতে হঠাৎ কি ব্যাপার? তো বস বলতেছে যে তোমাকে ডাকা হয়েছে আসলে স্পেশাল কারণে, বিকজ আমাদের একটা শিপমেন্ট আসছে, এই শিপমেন্টটা কোন একটা জায়গার থেকে আসছে আর কি, তো এটার ভেতরে অনেকগুলা জিনিস আছে, আর্টিফ্যাক্ট আছে, হেরিটেজ, এবং এগুলা যাবে হচ্ছে নতুন মিউজিয়ামে। তখন নতুন একটা মিউজিয়াম হচ্ছিল ইউরোপের কোন একটা জায়গায়, খুব বড় মিউজিয়াম, তো সেই মিউজিয়ামের জন্য এগুলো যাচ্ছে, এগুলো প্রাইসলেস আর্টিফ্যাক্ট, এবং এইটাগুলো যে এই ওয়াগনে করে যাবে সেটার যে বল থাকবে সিল, সেটা সিল করা, এবং সেই ওয়াগনেরও যে লক, এটার চাবি থাকবে একমাত্র মিউজিয়ামের কাছে, মানে আমাদের কাছে আছে, আমরা লক করে দিব, আর মিউজিয়ামের কাছে থাকবে খোলার, তোমার কাছে কোন রকম চাবি থাকবে না। আর তুমি তোমার বেস্ট ম্যান নিয়ে যাবা এখান থেকে, 20 জন বেস্ট ম্যান নিয়ে তুমি রওনা দিবা, এবং তুমি এটাকে পৌঁছায় দিতে হবে সেখানে। তো মার্ক বললো যে ওকে, ডোন্ট সিমস লাইক এ প্রবলেম, বলে যে নো, এটা প্রবলেম ঠিক না, তোমাকে যেতে হবে কালকে, তুমি আর্লি রওনা দিবা, এবং মানে কালকের দিনটাই শুধু তোমার সময়, কালকে সারাদিন সারা রাত প্রয়োজনে চলবা, তারপর দিন তোমাকে মিউজিয়ামে যেতে হবে। তো মার্ক বললো যে তোমার কি মনে হয় না এটা একটু মানে দ্রুত হয়ে যাচ্ছে সময়টা? বলে যে হ্যাঁ। মার্ক বললো রাতের বেলা এটা পথ চলা তো ঠিক হবে না, জঙ্গলের ভেতর দিয়ে এটা ঠিক জায়গা না, আমি বরং যদি সে গেল কাছে গিয়ে তাদের ওই ম্যাপ বের করলো এখানকার, বললো যে আমি যদি এখান থেকে দিনের বেলা অমুক জায়গায় যাই, তো ওখানকার যে সরাইখানা আছে ওখানে মানে রেস্ট নেই, তারপর সেখান থেকে পরদিন আবার ভোরবেলা রওনা দিব, না রাতেও পথ চলতে হবে, কারণ তারপর দিনই সকাল 10টার মধ্যে তোমাকে ওখানে থাকতে হবে এগুলো নিয়ে। তো একটু অবাক হলো মার্ক, বললো এত তাড়াহুড়া বুঝলাম না, আর ভবনের মধ্যে দিয়ে যাওয়াটা খুব কঠিন, ওখানে অনেক আছে, দস্যু আছে, ইত্যাদি ইত্যাদি। তো বললো যেন ডাজন্ট ম্যাটার, তুমি বেস্ট ম্যান নিয়ে যাবা 20 জন তোমার। তো মার্ক আর কিছু বলার নাই, যেহেতু তার কমান্ডিং অফিসার, সে বললো আচ্ছা ওকে আই। তো তারপর তার কমান্ডিং অফিসার তাকে বলল, তুমি কালকে সকাল 8টার সময় তোমার 20 জন অফিসার নিয়ে পোর্টে থাকবা, এবং তোমাকে সব বুঝিয়ে দিব, এবং ওখান থেকেই তুমি রওনা দিবা। তো মার্ক বললেন আই, আবারও সে রাজি হলেন, আর তো কিছু বলার নাই। তিনি তার কাছ থেকে বিদায় নিয়ে তার যে ওই রিলিজ পত্র, কাগজপত্র ইত্যাদি ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো নিয়ে বের হয়ে আসলেন। বের হয়ে এসে চিন্তা করলেন যে আবার যাত্রা শুরু, আবার একটা কাজ করতে হবে। তবে রাতের বেলা তিনি ওই পুনো পথ ধরে চলতে চাইছেন না, যেখান দিয়ে যেতে হবে মাঝখানে বিশাল ফরেস্ট আছে আর কি, সেই ফরেস্টের মধ্যে দিয়ে যেতে হবে, এবং তিনি জানেন যে ওইখানে অনেক রেবিলিয়ানরা থাকে, অনেক দস্যুরা থাকে, তারা এরকম ধনী মানুষ পেলে বা ই পেলে তারা এরকম হানা দেয়, যদিও রাজার ওয়াগন বা এগুলা মানে রাজকীয় ওয়াগন এগুলো তো ধরেন না, তারপরও তিনি জানেন যে এখানে রিস্কটাকেই যায়। সেগুলো চিন্তা করতে করতে মার্ক সবকিছু নিয়ে কাতার কাগজপত্র এগুলো নিয়ে রওনা দিলেন। তিনি তার কোয়ার্টারে চলে আসলেন। এসে রাতের বেলা দ্রুতই তিনি, যেহেতু বড় জার্নির প্রিপারেশন নিতে হবে, তিনি দ্রুতই তার সবকিছু রেখে তিনি ফ্রেশ হয়ে ঘুমাতে গেলেন। তো খুব ভোরে মার্ক উঠে চলে গেলেন তাদের ওখানকার ব্যারাকে, এবং ব্যারাকে গিয়ে তিনি সেখানকার যিনি অফিসার তাকে বললেন যে নাম প্রপোজ করলেন যে অমুক অমুক অমুককে আমার দরকার। এরকম করে তিনি পাঁচজনের নাম প্রপোজ করলেন, পাঁচজনকে নিয়ে আসা হল, তারা এসে কথা বলল ওনার সাথে। তাদেরকে তিনি চেনেন এবং ওনার আন্ডারে আগে সার্ভ করছেন, তো হি নোজ দেম বেটার। তাদের সাথে কথা বলে বললেন যে তোমরা তোমাদের মতো 15 জন মানুষ নাও যারা তোমার আন্ডারে ভালো সার্ভ করে। তো ওই পাঁচজনই পিক আপ করে আরো বাকি 15 জনকে নিয়ে নিল, বলল যে আমাদের একটা এরকম কনসাইনমেন্ট নিয়ে যেতে হবে, রাজকীয় কনসাইনমেন্ট, তো এটার দায়িত্বে আমরা থাকবো, ইত্যাদি ইত্যাদি ব্রিফ করলেন। করে তিনি সবাইকে বললেন যে চলো আমরা পোর্টের দিকে যাবো, 8টার মধ্যে রিপোর্টিং টাইম, মানে আমাদের সময় নেই, খুব দ্রুত। তো যাই হোক, তিনি তার মতো চলে আসলেন এবং দেখলেন যে ঠিক 8:20 আগেই তার যে অফিস, অফিসের সামনে একজন 20 জন পুরোপুরি তাদের সাজে সজ্জিত হয়ে ঘোড়া নিয়ে চলে আসছে। তো তার কাছে বেশ ভালো লাগলো এই নিয়ম অনুবর্তিতা দেখে। তারপর সবাইকে নিয়ে তিনি রওনা দিলেন সে ফোর্টের দিকে, এবং আসলে 8টার মধ্যে তারা পৌঁছায় গেলেন, একদম এক্সাক্ট টাইমে সেখানে পৌঁছালেন। পৌঁছানোর পর দেখলেন যে ঠিকই ফোর্টের বাইরে, মানে ফোর্টের গেটের বাইরে একটা অংশে বিশাল একটা স্টেজ ওয়াগন দাঁড়ানো, এবং এটা খুব সুন্দর করে অদ্ভুত ভাবে সিল করা। এরকম সিল করতে তিনি দেখেননি এর আগে কিছুকে, মানে এটার দুই পাশ থেকে মেটাল বার দিয়ে পুরো দরজা দরজা সিল করে দিছে, এবং সেটার মধ্যে মোটা মোটা 3টা তালা ঝুলতেছে, এবং ওই পাশে 3টা তালা ঝুলতেছে, এবং বুঝলো যে ভেতরের দিকেও কোন মেটাল একটা বক্সের মতো কিছু লাগানো আছে বা বসানো আছে ভিতরে। কারণ হচ্ছে যে এই যে এই শেষ বাগানের এই পাশে জানালা ছিল, এই সার্সির ওই পাশে কাঁচের ওপাশে দেখতেছে তিনি এরকম মানে মেটাল ই দেখা যাচ্ছে, তার মানে ওইটা মানে হয়তো বন্ধ করেছে বা বড় কোনো বক্স এটার মধ্যে বসানো আছে, যেটার কারণে এরকম। তো তিনি চিন্তা করছে এটা খুলবে কিভাবে। পরে বুঝতে পারলেন যে মেকানিজমটা, যে এই দরজাটা ভাঁজ ভাঁজ হয়ে যাবে, এই যে তালা খুললে পরে খুললে এটা অনেকটা পাল্লায় পাল্লায় ভাঁজ হয়ে খুলবে, স্পেশাল ভাবে বানানো। যাক, মার্ক এরকম ওয়াগন আগে দেখেন নাই, তিনি ফার্স্ট দেখলেন এটা, মানে স্পেশালি মেড, এবং এটার সাথে বড় বড় মানে খুব দানবীয় সাইজের 3টা ঘোড়া লাগানো, এবং সেই সামনে যে বড় ল্যান্টার্ন গুলো লাগানো, ল্যান্টার্ন সেটাও খুব পাওয়ারফুল ল্যান্টার্ন বোঝা যাচ্ছে, আর বেশ সুন্দর ওচেওয়ানের যে চেয়ার সেটাও সুন্দর। তো বেশ ভালো লাগলো তার কাছে এই গাড়িটা দেখে। তো এই সময় দেখলেন যে তার ওখান থেকে তার কমান্ডিং অফিসার তিনি হেঁটে আসছেন ভেতর থেকে, তার হাতে এরকম একটা লেটার মানে চিঠি, সেটা আটকানো সিল করা উপরে। তো সেটা এনে তার হাতে দিলেন, দিয়ে বললো যে এটা মিউজিয়ামের হাতে দিবেন, মানে মিউজিয়ামের যে ওখানকার কিউরেটর সে এটা নিবে, এবং এই তো তারপর তোমার কাজ শেষ মার্ক, অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ, তারপর তুমি ফিরে আসতে পারো, তোমাকে 7 দিনের ছুটি দেওয়া হবে এরপরে। তো ছুটির কথা শুনে মার্ক খুব খুশি হয়ে গেল, সে সাধারণত এরকম স্পেশাল ছুটি পায় না, মানে হঠাৎ করে 7 দিনের ছুটি এরকম। তো সে খুশি হয়ে সে তার কমান্ডারকে থ্যাংক ইউ দিল, দিয়ে সে বলল যে তোমার ই কোথায়, কোচম্যান কই? তো তখন দেখলো যে কোচম্যান আসে ভেতর থেকে, এবং সে স্পেশালি অ্যাসাইন্ড টু ক্যারি দিস থিং। তো সে আসলো, এসে সে ওই কোচে বসলো, তার সাথে পরিচয় হলো। হওয়ার পরে তাকে তার যে কমান্ডার বলল ওকে বিদায়, তো তিনি সেলুট দিয়ে রওনা দিলেন। তো চলা শুরু করছে, এই ক্যারিজ চলতেছে সামনে, এবং সেটাকে ঘিরে ফেলছে মার্কের যে ইউনিট, তারা ঘিরে রাখছে, তারা চারিপাশে ঘিরে রাখছে, এবং সেই ক্যারিজ মাঝখানে এভাবে চলতেছে। তো চলতে চলতে তারা মূল রাস্তায় উঠে আসলো, এবং তারপরে আস্তে আস্তে তারা যে সড়ক ধরে চলে যাবে অন্য শহরের দিকে, সেখানে সেই রাস্তায় চলে গেল। চলতেছে সারা দিন এভাবে কাটছে, মাঝখানে একটা ব্রেক নিয়েছিল তারা, ব্রেকে সবাই খাওয়া দাওয়া করছে, করে আবার চলতেছে। তো মার্ক বলে রাখছে যখনই আমরা কোথাও থামতেছি তখন অবশ্যই ক্যারেজের চারপাশটা ঘিরে রাখবো, তোমরা একবারে সবাই করবা না, এখানে 10 জন থাকবে এটার সামনে, আর 10 জন যে অন্যান্য কাজ যা করার করবা, আবার এই 10 জন আসলো ওই 10 জন, এইভাবে সে জিনিসটাকে একটা রুটিন করে দিছে। তো এইভাবে তারা কিছু এরকম ব্রেক দিতে দিতে চলে আসলো, প্রায় সন্ধ্যা হয়ে গেছে রাত, তখন তারা ওই যে সরাইখানার কথা বলছিল সেই সরাইখানার কাছাকাছি চলে আসছে মার্কের। তো মার্ক অনেক সময় আছে যে নিজের মতো কিছু সিদ্ধান্ত নিতে চলার পথে, তো সে একবারও চিন্তা করছিল যে আমি এক কাজ করি, এখানে থেকে যাই সরাইখানায়, এখানে থেকে ভোরে মানে খুব আর্লি মানে রাত যখন মানে লেট হয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে রাত যখন শেষ হয়ে যাচ্ছে, তখন খুব আর্লি মর্নিং এ বের হই। কিন্তু পরবর্তী চিন্তা করলো যে না, আসলে সময় মেকআপ করতে পারবো না, তাহলে তো সময় যদি মেকআপ করতে না পারি, এবং আমাকে বলছে যে এটা একটা মিউজিয়ামের ব্যাপার এবং সেখানে পৌঁছাইতে হবে টাইম মতো, তো বলে চিন্তা করলো যে না, আমি বরং আমি যদি আরো দ্রুত চলতে পারি, আমি যদি পৌঁছায় যেতে পারি মিউজিয়ামে সময়ের আগে, সেটা তো আমার জন্য ভালো। এই চিন্তা করে আর থামলো না সেখানে, সবাইকে বলল যে এই সরাইখানার পরে একটু সামনের ফাঁকা জায়গা আছে, ওইখানে যে একটা ব্রেক নিলে নিতে পারো, তারপর আমরা চলে যাব, আবার রওনা দিব, এবং এরপর তো কিন্তু বনের পথ শুরু হয়েছে। তো সবাই মোটামুটি প্রিপেয়ার হয়ে গেল, ওইরকম এক জায়গায় থেমে তারা সবাই একটু মানে ফ্রেশ হয়ে গেল, ফ্রেশ হয়ে তারপর আবার রওনা দিল। তো চলতেছে চলতেছে এরপর সেই বনের পথ শুরু হয়েছে, বনের পথটা একেবারে অন্যরকম। আর দেখা যাচ্ছে যে রাতের বেলা ঠান্ডা বেড়ে গেছে ওই জায়গায়, কুয়াশা ভেসে বেড়াচ্ছে এদিক ওদিক, এলোমেলো ডালপালা, এবং এর মাঝখান দিয়ে রাস্তাটা চলে গেছে, রাস্তা কোনো জায়গায় মসৃণ কোনো জায়গায় অমসৃণ, অনেক এখান থেকে অনেক ক্যারেজ চলে, এর জন্য সেটার একটা ব্যবস্থা আছে, কিন্তু বেশ ভৌতিক রাতের বেলা। তো তাদের যে ওয়াগান সেটার সামনে তারা কিন্তু বাতি জ্বালাইছে, লন্ঠনগুলো জ্বালাইছে, এবং তখন বুঝলো যে এই লন্ঠনগুলো যে অনেক বড় লাগছিল, এর কারণ হচ্ছে এটার আলো ব্যাপক চারিপাশে ছড়া যায়। তো এই ফাঁকে মার্ক চলে আসলো সেই যে কোচম্যান তার কাছাকাছি, তার ঘোড়া নিয়ে আসলো এবং তাকে জিজ্ঞেস করতেছে যে কতদিন ধরে এরকম করো। তো কোচম্যান বলতেছে আমার কাজই এটা, আমি সবসময় স্পেশাল যে কনসাইনমেন্ট এগুলো ক্যারি করি। বলতেছে যে স্পেশাল, মার্ক বলতে কি আছে ভিতরে, বলে আছে মিউজিয়ামের জিনিস আছে, আর্টিফ্যাক্ট অনেক দামি এবং এগুলো প্রাইসলেস, এগুলা যাচ্ছে, এটা অন্য জায়গাতে আসছে, যে মিউজিয়ামে যাবে বুঝতে পারতেছে, এবং যে মিউজিয়ামটা তৈরি হচ্ছে এটা খুব বড় মিউজিয়াম হবে, মানে পৃথিবীর মধ্যে নাম করা হবে এখানে, তো এর জন্য যাচ্ছে এটা, এবং খুব প্রেশাস কনসাইনমেন্ট। তো বলছে তুমি জানো না, মার্ক জিজ্ঞেস করছে কি আছে ভিতরে, জাস্ট ফ্রেন্ডলি একটা কোয়েশ্চেন সে করতেছে, বলছে না আমি জানি না, আর আমার জানলেও তোমাকে বলার অথরিটি নাই। তো এই বলে চলতেছে, তো মার্ক একটু অবাক হলো যে মানে লোকটা একদম কাটকোট্টা টাইপের, সে কোনো মানে কথাই বলতে চায় না। তো এখানে একটা ভয় আছে, এরকম রাত্রে চলার পথে কয়েকটা জিনিসের ভয় পায় যারাই চলে এখানে, এমনকি রাজার বাহিনী যখন চলাফেরা করে, তাদের মধ্যে সবচেয়ে ভীতি যেটা নিয়ে কাজ করে সেটা হচ্ছে অতিপ্রাকৃত জিনিসের ভয়। মানে সে সময় ওই মেডিভাল টাইমে অনেক বেশি উইচ হান্ট হয়েছিল, তো এটা তো বেশি দিন হয় নাই তখনও, মানে ওই সময় তারা ভয় পেত যে এই উইচরা লুকায় আছে বনের মধ্যে কোথাও, আবার উইচদের আত্মাও আছে তারা বিশ্বাস করত, এবং নানা রকম আরো অনেক অতি প্রাকৃতিক জিনিস তারা দেখছে, অনেকে দেখছে এবং শুনছে, এবং তারা ভয় পেত, কারণ জঙ্গল অনেক ডেন্স, বিশাল বন। এর মধ্যে আরেকটা ভয় ছিল হচ্ছে আউটলয়ের ভয়, অনেকেই ছিল ডাকাত হয়ে গেছিল, এবং ডাকাতরা এরকম এরকম বড় কোনো মার্চেন্ট বা কোনো ই পেলে থামায় তো থামায়, সেগুলোকে ডাকাতি করতে মেরে ফেলতো, যারা থাকত তাদের সবাইকে তারা শেষ করে দিত ওখানে। তো এই ডাকাতদের একটা ভয় ছিল, আর ভয় ছিল উলফের প্যাক, উলফের প্যাক চলাফেরা করত, এই উলফের প্যাকের সামনে যদি কেউ পড়তো তাহলে কিন্তু একেবারে মানে খারাপ অবস্থা, যদিও তারা আর্মার পড়া সবকিছু পড়া, তারপরও ভয়ঙ্কর আক্রমণ হইত। তো এই সবকিছু নিয়ে তারা বেশ ভয়ে ছিল, এবং এই যে এদের টোটাল যে এই যে পসিটা চলতেছে এরাও কিন্তু বেশ ভয় আছে, হাতের বেলা এই ল্যান্টার্নের আলোতে যতদূর যাচ্ছে তাদের এই এই যে ক্যারেজটার সামনে দুইটা ল্যান্টার্ন, পাশে ল্যান্টার্ন দুইটা, মানে বেশ আলো ছড়াচ্ছে, তারপরও তারা ভয়ে ভয়ে আছে, এবং ল্যান্টার্নের আলোগুলা এই যে সাথে যে যারা এখানে যারা সোলজার আছে তাদের যে আর্মার আছে সেটার মধ্যে লেগে চমকাচ্ছে, আর্মারগুলো একদম পলিশ করা আর্মার, সেগুলোর মধ্যে চমকাচ্ছে। তো মার্ক এই তার বাহিনীকে ভয় যাতে না পায় এর জন্য, এবং তার সাথে আরো পাঁচজন তার ইমিডিয়েট জুনিয়র অফিসার আছে যারা তাদের সাথে কথাবার্তা কমিউনিকেট করতেছে, তারাই তো বাকিদেরকে পিক করছে। তো সবাইকে বেশ চিয়ার আপ করার চেষ্টা করলো, সামনে চলে যাচ্ছে অনেক সময় ছোটখাটো জোক করতেছে, কথা বলতেছে, যাতে অন্যরা চিয়ার আপ থাকে। এইভাবে করতে করতে তার যে জুনিয়র অফিসার যারা ছিল তার মধ্যে একজন এসে বলল যে বস, সামনে একটা ই আছে, বাঘ আছে, এবং বাঘের পায়ে একটা ছোট্ট স্ট্রিম আছে, স্ট্রিমটা খুব খারাপ, আমাদের কিন্তু এটা ক্রস করতে হবে, এই হাঁটু পানির নিচে পানি, বাট ওই জায়গাটা কিন্তু আসলে ভয়ের। তো মার্ক তখন জিজ্ঞেস করতেছে যে কি জন্য ভয়ের, বলে ওইখানে উইচ আছে, বলে মানে, বলে ওইখানে সবাই বিশ্বাস করে যে ওখানে একটা উইচ আছে, এবং সেই উইচের টোটাল যে জায়গা ছিল সেই জায়গাটা সবকিছু পরবর্তীতে রাজার ইরা পোড়াই দিছিল, তো মানুষ বিশ্বাস করে যে উইচ এখনো এখানে আছে, এবং এ কিন্তু মানুষকে ক্ষতি করে, এবং অনেকের কাছে লোক মুখে শোনা যায় সে নাকি মানুষকে বিভিন্ন রকমের প্রবলেম করছে। তো তখন মার্ক বলে যে এখন এটা নিয়ে চিন্তা করে লাভ নাই, আমাদের যদি ওই স্ট্রিমের উপর দিয়ে যেতে হবে যেতে হবে, কোনো সমস্যা নাই, উই মাস্ট ক্রস, এটা বলে সে বলে সাহস দাও সবাইকে, বলো কোনো ব্যাপার না, আর এটা নিয়ে বেশি আলোচনা করার কিছু নাই। তো এটা বলে মার্ক নিজে একটু সামনে চলে আসলো পুরো পসির, এবং চলা শুরু করলো। তো তাদের ই চলতেছে, তাদের যে ওয়াগন চলতেছে, শব্দ একঘেয়ে, চাকার শব্দ, ঘোড়ার খুলের শব্দ, কেউ কারোর সাথে কথা নাই, আরমারে আরমারে ঘষা লাগতেছে, মানে আরমার তো সব মেটালের, শরীরের মধ্যে ঘষা লাগতেছে যারা নড়াচড়া করতেছে, এরকম একটা অবস্থা। আর রাতের বন তো জেগে উঠছে, মানে বিভিন্ন রকমের পোকামাকড়ের শব্দ, দূরে পেঁচা ডাকতেছে এবং অন্যরকম একটা শব্দ। তো যাই হোক, এর মধ্যে চলতে চলতে হঠাৎ করে বেশ জোরে সোরে একটা মানে পানির স্রোতের শব্দ পাওয়া শুরু করলো। ওরা যেতে যেতেই মার্কি মানে জিনিসটা ফার্স্টের দিকে পাওয়া শুরু করছে, মানে শ্রম শ্রম করে শব্দ হচ্ছে। তো সে বুঝলো সে যে স্ট্রিমের কথা বলছিল ওটার কাছে মনে চলে আসছে। তো সে সবাইকে বললো তোমরা আসতে থাকো, আমি একটু এগিয়ে যাই বলে সে রওনা দিল, একটু এগিয়ে গেল সামনে। তো যেতে যেতে বেশ খানিকটা এসে এক জায়গায় দাঁড়াইছে, কারণ তার ওই যে তাদের যে ওয়াগনের আলো এতটুকুই আসছে, এরপর আর যাচ্ছে না, শব্দ পাইতেছে বেশ সরসর সরসর করে পানি যাচ্ছে। তো সে ওদেরকে সিগনাল দিল আসার জন্য, তা আস্তে আস্তে আসলো তারা। আসার পর আলোটাও তো এগিয়ে আসছে ওয়াগনের, দেখতেছে যে এখানে একটা স্ট্রিম, এবং স্ট্রিমটা তার সাথে যে তার যে জুনিয়র অফিসার বলছিল যতটুকু তার থেকে বেশ গভীরই মনে হচ্ছে। তার যে জুনিয়র অফিসার বলছিল যে প্রায় হাঁটু পানি হবে, তো না, তার থেকে বেশি পানি দেখছে এবং খর স্রোত আরো স্রোত বেশি। তো সে তখন ডাক দিল, সে অফিসারকে বলল যে কি ব্যাপার, তুমি না বলছিল যে পানি একটু, বলে যে আমি তো আসলে দেখি নাই, আমি যা শুনছি সেটাই তোমাকে বলছি, বাট এখন তো মনে হচ্ছে যে এটা আরো রাফ। সে বলছে ওকে, তো এখান থেকে সাবধানে যেতে হবে, জায়গাটা একটু ঢালুও আছে, মানে ওয়াগন পার হতে গেলে ওয়াগন তো ভার, যদি এখানে ওই যে দেখাচ্ছে যে কতগুলো পাথর টাথর নিয়ে কাত হয়ে গেলে পড়ে গেলে সমস্যা। তো মোটামুটি একটা তারা অ্যাসেসমেন্ট করে বলল আস্তে ধীরে এগোতে হবে এইভাবে, আর তাদের এই যারা ইউনিট ছিল তাদের সোলজারদেরকে বলল ঢালু সাইডে তারা তোমরা বেশি থেকো, যদি ওয়াগন কাত হয় তাহলে যাতে হাত দিয়ে ওটাকে ধাক্কা দিয়ে সোজা করা যায়। আর মার্ক পার হয়ে গেল, সেটা দেখল যে সে পার হওয়ার সময় তার ঘোড়ার পায়ের অনেকখানি ডুবে গেছে পানিতে, আস্তে আস্তে ওই পাশে উঠলো, ওই পাশে উঠে সে ওখানে ইচ্ছে, তখন সে দেখতেছে যে এই ছোট এই যেটাকে বলে স্ট্রিম বা ঝর্ণা, সে ঝর্ণার যে স্রোত চায় যেটা খালের মতো আর কি, তো সেটার ওই পাশ থেকে তাদের যে এই ওয়াগন আস্তে আস্তে করে পানিতে নামছে, ওয়াগনের ঘোড়াগুলো নামলো এবং এগুলো কেমন যেন ছটফট করতেছে একটু, তারা একটু মানে অস্থির হয়ে গেছে, মাথা নাড়তেছে, কেশন নাড়তেছে, একটু অস্থির হয়ে গেছে। চাঁদের আলো এসে পড়ছে গাছগাছালির উপর থেকে এই ঝর্ণার পানিতে, মানে সেই স্রোতশ্রেণীর পানির মধ্যে, সেটা কেমন জানি চাঁদের আলোতে একেবারে অন্যরকম লাগতেছে দেখতে। তো ঘোড়াগুলো অস্থির হয়ে গেছে, সেগুলো এরকম ছটফট করতেছে এরকম। এই সময় মনে হলো যে একটা অপরিচিত পাখি কোনো জায়গার থেকে ডাক দিচ্ছে। এই পাখির ডাকটা মার কখনো শুনেনি, তীক্ষ্ণ একটা পাখির কণ্ঠের ডাক। শুনে মনে হলো যে তার যে ইরা আছে, সোলজার আছে, তারা বেশ মানে অস্থির হয়ে গেল, মাথায় দিক ওদিক করতেছে। তার যে ইমিডিয়েট যে জুনিয়র অফিসার, সে তাড়াতাড়ি মার্কের কাছে চলে আসলো, সে এখানে ছিল মানে বেশ দূরে না, সে আসলে এসে বলল কি এই যে উইচের কার্যক্রম শুরু হয়েছে এখানে, এটা উইচ। তো মার্ক বলতো স্যার উইচ এইভাবে পাখির মতো ডাকে নাকি, কি বলো তুমি এসে। তো সে মার্ক নিজে তলোয়ার বের করে ফেলছে, বের করে সে তাকাচ্ছে এদিক ওদিক। এই সময় মনে হলো তাদের সবগুলো ঘোড়াই অস্থির হয়ে গেল, মানে মার্কের নিজের ঘোড়াই মানে এরকম ডাক দিয়েছে নাক দিয়ে এবং সে পা ঠুকতেছে মাটিতে। এরকম সাধারণত সে জানে যে উলফ যদি আশেপাশে এসে পড়ে ঘোড়া এরকম করা শুরু করে। তো সে বললো যে এখানে আমার মনে হয় উলফের কোন আছে, প্যাক আছে আশেপাশে। এরকম সময় শব্দ পাওয়া শুরু করলো তার আশেপাশে, যে মনে হচ্ছে যে তাদেরকে সারাউন্ড করে ফেলতেছে উলফ, একটা ঝর্ণার এদিক ওদিক দিয়ে পুরা, মানে কেমন উলফের যে ডাক, নিজেরা নিজেরা কমিউনিকেট করা ডাক, না হাউলিং না, নিজেরা নিজেরা কমিউনিকেট করা ডাক, সেটা পাচ্ছে। তো মার্ক কিন্তু মানে বেশ অস্থির হয়ে গেছে, কি করবে। এর মাঝে তাদের ওয়াগন কিন্তু নামায় ফেলছে স্ট্রিমের মধ্যে, এবং ওয়াগনের নিচের চাকা মানে যে চাকার যে নিচের অংশ মানে পা দানি যেখানে থাকে ওই পর্যন্ত পানি যাচ্ছে দেখতেছে, ছসর সসর করে যাচ্ছে ওইখান দিয়ে। তো এবং ঘোড়াগুলো খুব আস্তে আস্তে টানতেছে, কিন্তু ঘোড়াগুলো অস্থির হয়ে গেছে, ডাকতেছে, মাথায় এরকম ঝাঁকি দিতেছে বারবার। তো তার যে সোলজাররা ছিল এই পাশে ওয়াগনের এই পাশে, তারাও বেশ তৎপর হয়েছে যে যদি কাত হয়ে যায় কি হবে, কিন্তু তারাও বেশ মানে টেনশনে আছে, তারাও মনে হয় এদিক ওদিক তাকাচ্ছে বারবার যে কোনো শব্দ অন্যরকম ভাবে পায় কিনা, তারা যে শব্দগুলো পাইতে সেটাই কেমন জানি লাগতেছে তাদের কাছে। হঠাৎ করে ওই পাখির ডাকটা আরো দুইবার তিনবার আসলো, আর এই সময় ওয়াগনের ঘোড়াগুলো জোরে তাড়াতাড়ি সামনে যাওয়ার চেষ্টা করলো। সামনে যাওয়ার চেষ্টা করাতেই ওয়াগনটা সামনের দিকে বাড়লো, বেড়ে তার একটা চাকা মনে হলো পাথরের খাদে পড়ে কাত হয়ে গেল ওই পাশে। তো সোলজাররা সবাই ধরে বসলো ওই পাশে, ধরে বসে চাপ দিচ্ছে এটাকে সোজা করার জন্য, কিন্তু এটা সোজা করতে পারতেছে না, অনেক কষ্ট এবং অনেক ওজন ভেতরে মনে হচ্ছে, মানে ভালো ওজন এরকম। তো ওরা প্রচন্ড ঠেলতেছে, কিন্তু ঠেলতে ঠেলতে দেখা গেল যে তারা পারল না, তাদের মধ্যে দুই তিনজন ধূপধাপ করে পড়ে গেল এই ঝর্ণার মধ্যে পড়ে গেল, মানে ওই যে স্ট্রিমের মধ্যে পড়ে কিছুটা সামনে চলে গেল, মেটাল পড়ছে পাথরের মধ্যে, শব্দ হলো তাদের শরীরে আর্মার আছে, এরপর কড়কড় কড়কড় শব্দ করে পুরো ওয়াগনটা কাত হয়ে গেল এক সাইডে, এবং একটা বোল্ডার ছিল বড় বোল্ডারের মধ্যে আটকায় গেল ওয়াগনের একটা সাইড। তো দেখতেছে যে পুরো পড়ে যায়নি, সাইড হয়ে গেছে এরকম, আর ক্রোকোডাইল ঘোড়াগুলা ছোটার জন্য একদম ওখান থেকে পাগল হয়ে গেছে এবং তারা আরো টানার চেষ্টা করতেছে সামনে। তো কোচম্যান যে ছিল সে চিৎকার করতেছে যে তোমরা, সে তো এরকম কাঁথে পড়ে যাচ্ছে, তো সে কোনো মতে ঝুলে থেকে বলতেছে যে তোমরা এখানে সোজা করো, এটাকে সোজা করো। তো এরা আবার চেষ্টা করতেছে সোজা করার জন্য, আর ঘোড়াগুলাকে এখন বলতেছে ছেড়ে দিতে, ছেড়ে দিয়ে সামনে বাড়তে। তো ঘোড়া ছাড়তে একজন গেল, এই সময় ঘোড়াগুলো প্রচন্ড টান দিল, টান দেওয়াতে সামনের অংশের চাকাটা একটু ঘুরছে এবং এই পিছনের চাকাটাও মনে হয় পিছলাই গেছে এবং এই যে বোল্ডারের সাথে বেঁধে গেছে ওটা ছুটে গেল, ওয়াগনটা পুরো কাত হয়ে গেল, একদম ঠাস করে কাত হয়ে গেল, কাত হয়ে ছেঁচড়ায় সামনে যে পড়লো, মানে বুঝলো যে বেশ গেছে, মানে এটা কাত হয়ে একদম ছেঁচড়ায় পাশে চলে গেছে। মার্কেট তো একেবারে দিশেহারা অবস্থা, সে চিন্তা করছে কি করবে, অন্ধকার, এই পাশের যে ল্যান্টার্নগুলো ছিল তো নিভে গেছে আর সামনের একটা ল্যান্টার্ন আলো জ্বলতেছে, মার্ক বলতেছে ওইটাও নিভাইতে, কারণ যদি আগুন ধরে যায় আরেক সমস্যা। সাথে সাথে এখান থেকে তার যে সোলজাররা পানি নিয়ে স্ট্রিম থেকে নিয়ে ওই একজন ল্যান্টার্ন ভেঙে পানিগুলো দিয়ে দিল, যাতে আগুন নিভে যায় ওখানে, যাতে কোনো আগুন না ধরে যাবার। তো মার্ক তো একদম হিতবিহ্বল হয়ে গেছে যে মানে কি অবস্থা, এর মাঝে ওই সামনে যে ঘোড়াগুলাকে মানে খুলে দেওয়া হয়েছিল ওয়াগন থেকে, যাতে ওগুলো মানে এই টানাটানি আর না করে, কারণ অনেক ই করতেছিল, উদ্ভট কাজ কারবার করতেছিল, ওরা টানাটানি করতেছিল, এতে আরো মানে বাজে অবস্থা হয়েছিল। তো ঘোড়াকে খুলে দেওয়ার সাথে সাথে ঘোড়াগুলো ছুট লাগাইছে ওখান থেকে বের হয়ে। তো এই ঘোড়ার পিছে পিছে আবার ওখানকার দুইজন এখানকার যে সোলজার তারা চলে গেছে ঘোড়ার পিছে পিছে ঘোড়া খুঁজতে, মানে ঘোড়াগুলোকে ট্রেস করে আনতে। তো খারাপ অবস্থা, এবং এর মাঝে যেই সোলজার পড়ে গেছে ওইখানে সে তারা উঠছে, এবং উঠে তারা অনেকে ধরে চেষ্টা করতেছে এটা সোজা করার, অনেক ওজন, এরা সবাই মিলে ওটাকে সোজা করতে পারতেছে না। এই সময় হঠাৎ করে এই স্ট্রিমের ওই পাশে গাছগাছের ওই পাশ থেকে একটা বাঁশির শব্দ আসলো, পেগান ফ্লুট, মানে পেগান বাঁশির মতো, বাঁশির শব্দটা চারিদিকে ছড়ায় যাচ্ছে এবং কেমন জানি একটা টিউন, এবং একটা অংশ বাঁশির যে শব্দটা উদ্ভট ভাবে ফেটে ফেটে যাচ্ছে, কেমন জানি মনে হচ্ছে যে মানে ওইটাকে টিউন, ফাইন টিউন না, কিন্তু বাঁশির শব্দটা ওখানে হচ্ছে এবং চারিদিকে ছড়া যাচ্ছে। তো সোলজাররা সবাই তলোয়ার বের করে ফেললে, সাবধান হয়ে গেল যে এটা কোনো সিগন্যালিং কিনা, তারা ওই জিনিস তোলার চেষ্টা না করে সবাই সোজা দাঁড়ায় আছে, কয়েকজন দাঁড়াচ্ছে স্ট্রিমের মধ্যে, তাদের হাঁটুর উপরে পানি ছসর করে চলে যাচ্ছে, তলোয়ার হাতে তারা এদিক ওদিক তাকাচ্ছে যে ঘটনা কি, বাঁশির শব্দ কোত্থেকে আসছে, কারা বাঁশি বাজাচ্ছে, কোনো ডাকাত বা কোনো কিছু। এই সময় সে উলফের শব্দ তারা শোনা শুরু করলো, গলাটা গড়গড় করতেছে উলফ এরকম, আর কালো একটা ধোঁয়ার মতো মেঘের মতো চারিদিক ছেয়ে গেল, মনে হলো যে একটা ডার্ক মেঘের মতো চারিদিক ছেয়ে যাচ্ছে একদম, চারিপাশে কুয়াশার মতো। তো মানে ভয়ঙ্কর একটা অবস্থা, মার্ক তো খুবই ভয় পেয়েছে জিনিসটা কি, সে সবাইকে বলতেছে যে তোমরা সবাই ঘিরে দাঁড়াও, ওয়াগনটাকে ঘিরে দাঁড়াও, মানে ওয়াগনের কাছে যেন কেউ আসতে না পারে, কারণ তার তো এটাকে সিকিউর করার দায়িত্ব। তো তার সোলজাররা ঘিরে দাঁড়িয়েছে এবং তার যে দুইজন সোলজার গেছে ঘোড়ার পেছনে তাদেরও আসার নাম নেই। তো মার্ক চিন্তা করতেছে এখন কি হবে, সে চিন্তা করার চেষ্টা করছে, এর মাঝেই সে দেখতেছে চারিপাশ কালো ধোঁয়ার মতো কুয়াশায় ছেয়ে যাচ্ছে, মানে কালচে কুয়াশায়। এই কালচে কুয়াশার মধ্যে সে ওই বাঁশির শব্দটা মনে হলো তার কাজ দিয়ে যাচ্ছে, এবং সে কুয়াশা যেই জায়গায় লাগতে সেই জায়গাটা হিমশীতল হয়ে যাচ্ছে, খুব অবাক কাণ্ড। এই সময় মার্ক শব্দ পেল, মানে ঠাস ঠাস করে শব্দ, মানে মেটাল যদি পড়ে যায় কোথাও, মানে পাথরের উপর সেরকম শব্দ, পানির উপর পড়ে যাওয়ার শব্দ। মার্ক বোঝার চেষ্টা করলো ঘটনাটা কি, সে সাথে সাথে নিজের নিঃশ্বাস আটকায় রাখলো, মনে করতেছে যে নিঃশ্বাসের সাথে কিছু যাচ্ছে নাকি। সে বুঝতে পারলো তার থেকে দুই তিন হাত দূরে একজন সোলজার দাঁড়াইছিল, সে ধাপ করে পড়ে গেল এবং পড়ার সাথে সাথে তার যে আর্মার বাড়ি খেয়েছে সেটা শব্দ। সে বুঝতে পারলো যে তার সোলজাররা পড়ে যাচ্ছে, মানে বেউস হয়ে যাচ্ছে বা সেন্সলেস হয়ে যাচ্ছে বা ঘুমায় যাচ্ছে সামথিং। মার্ক তাড়াতাড়ি দৌড় দিল এখান থেকে, মানে ওই সেই কুয়াশার মধ্যে দাঁড়াবে না, দৌড়ায় যে সে দেখলো যে কুয়াশাটা যেখানে ফিকে হয়ে গেছে সেটার বাইরে চলে আসলো সে, এবং সে নিচেও ফাইন্ড আউট করলো যে তার অনেক বেশি ক্লান্ত লাগতেছে, মনে হচ্ছে ঘুম চেপে আসতেছে এরকম। তো সে ওখানে দাঁড়ায় তার মাথা ঝাঁকা দিল, মাথা ঝাঁকা দিয়ে তার হেলমেট খুলে ফেললো, হেলমেট খুলে ফেলে সে তাকায় দেখতেছে যে সে যেখানটা দাঁড়া আছে ওখানে চাঁদের আলো পড়ছে, তার থেকে সামনে বেশ খানিকটা সামনে কালো কুয়াশার মতো মেঘ জমাট বেঁধে আছে একটা জায়গায়, এবং ওই পাশের কিছু দেখা যাচ্ছে না, এবং ওই পাশে সে যে আর কোনো মানে তার যে পড়ার শব্দ পাইছে আর কোনো শব্দ নাই, সবকিছু মানে নির্জন, মানে নিশ্চুপ, সেই রাতের সব শব্দ শুধু বাঁশির শব্দও নাই, এবং উলফের কিছু গলার ভেতরে টানা টানা শব্দ। এর মাঝে সে ফিস 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 মন্ত্রের মতো শব্দ পাইল, মানে কেউ একজন মন্ত্র পড়তেছে এরকম। তো মার্ক চিন্তা করতেছে সে কি যাবে নাকি সামনে এগিয়ে, মেঘের এই যে একটা আচ্ছাদন কুয়াশার যে কুয়াশা যে ঘিরে ফেলছে এটার মধ্যে দিয়ে সে যাবে কিনা। পরে চিন্তা করলো যে না, এটা যাওয়া ঠিক হবে না, যেহেতু ওখানে সবাই ঘুমায় গেছে এটার মধ্যে কিছু একটা আছে যেটার জন্যই সবাই ঘুমায় গেছে। তো মার এখানে চুপচাপ দাঁড়ায় আছে তলোয়ারটাকে ধরে, চিন্তা করতেছে কি হয়, মানে আসলে তার তো কিছু করার নাই, তার এখন এক মশা অবস্থা। এই সময় সে শব্দ পেল একটা চর 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 চর, মানে ভাঙা চোরা শব্দ, মানে হচ্ছে কেউ মানে কোন কাঠের জিনিসকে ভেঙে চুরে দুমড়াই দিতেছে। তো সে বুঝতেছে যে তাদের যে ওয়াগানের লক কেউ ভাঙতেছে। এই লক ভাঙার মতো শক্তি কোনো মানুষের থাকার কথা না। অবাক হয়ে গেল, সেটা কিভাবে সম্ভব, শব্দ যেটা হচ্ছে সে বুঝতে পারতেছে, চর চর করে ওয়াগানের উপর থেকে কিছু ছিটতেছে এরকম। একটু পরে সে দেখতে পেল যে এই চাঁদের আলোতে ঠিক ওই কুয়াশার ভেতর থেকে এরকম একটা মানে চওড়া একটা তক্তার মতো মানে দরজা হবে ওয়াগানের, এটা বাতাসে উড়ে যে এরকম মানে কুয়াশার উপর থেকে উড়ে গেল, উড়ে যে দূরে ঠাস করে পড়ল শব্দ হইল একটা, এবং বুঝতে পারলো যেটা শব্দ, তারপর ঘড়ঘড় ঘড়ঘড় শব্দ কিছু একটা মানে সরতেছে এখান থেকে। আসলে মার্কের কিছু করার নাই, এরকম অমানসিক কাজ যদি কেউ করতে পারে সেখানে কি পরিমাণ শক্তি প্রয়োজন, আর এটা কিভাবে সম্ভব। এবং পুরো জায়গাটা কিন্তু তখন ওই কুয়াশাচ্ছন্ন। মার্ক হঠাৎ করে দেখলো কুয়াশার ভেতর থেকে তিনটে নেকড়ে বের হয়ে আসছে, মানে বেশ বড় জায়ান্ট সাইজের ধূসর, তার দিকে তাকায় আছে। এবং তারপরে সেই নেকড়েগুলোর পেছনে পেছনে একটা মানে ক্লোক যেরকম পরে মাথা ঢাকা থাকে এরকম, এরকম মাথা ঢাকা একটা ক্লোক টাইপের পরা একটা ফিগার বেরোলো। চেহারা বোঝা যাচ্ছে না, মুখের ভেতরে কিচ্ছু দেখা যাচ্ছে না, তার হাতে একটা লাঠি, সে হাত দিয়ে এরকম দেখাচ্ছে মার্ককে সরে যেতে এখান থেকে। তো মার্ক তো আসলে সরতে পারে না, যেহেতু তার এখানে সোলজার আছে, তার ইউনিট আছে, তার একটা রেসপন্সিবিলিটি আছে। সে ওই তলোয়ারটা নিয়ে সামনে মানে বেড়ে গেল, মানে সে মানে চিন্তা করলো যে ডুয়ার ডাই আজকে অ্যাটাক করে এখানে হয় শেষ হয়ে যাবো বা কিছু। তলোয়ার নিয়ে সামনে চলে গেল, সে দেখলো যে উলগুলো গড়গড় করে উঠে তার দিকে লাফ দিল, তারপর ঝাঁপায় পড়লো। তার শরীরে মাল, তার শরীরে আর্মার আছে, সে বুঝতে পারছে সে ছিটকায় পড়ে গেছে দূরে, ঠ্রাস করে পড়ছে, সে প্রচন্ড ব্যথাও পাইছে সে। এবং তারপরে তার মনে হলো যে তার চোখের সামনে দিয়ে কালো ধোঁয়াটা আসলো একবারের মতো, কালো ধোঁয়াটা এসে তাকে ঢেকে ফেললো। তো মার্কের আর কিছু মনে নাই, তো মার্কের সেন্স আসলো তাকে দূর থেকে কেউ ডাকতেছে কমান্ডার কমান্ডার বলে। তার মানে মানে সে হঠাৎ করে মনে হলো যে অনেক দূর থেকে কমান্ডার কমান্ডার বলে কেউ ডাকতেছে, এবং তার চোখে মুখে পানির ছিটা পড়ল। তখন সে ফট করে তাকালো, তো তাকায় সে দেখতেছে আকাশে একটা পূর্ণ চাঁদ, চাঁদের আলো চারিপাশে মানে তার চারিপাশে ছেয়ে আছে আর কি। সে মাথা উঁচা করল, করে দেখতেছে তার উপর ঝুঁকে আছে দুইজন সোলজার তার, এবং তিনি তার জিজ্ঞেস করলো, তারা হেলমেট পরা, তিনি তাদের জিজ্ঞেস করলো যে তোমরা কে কে। তো তাদের নাম বলল, বলে বলল যে আমরা ওই ঘোড়াগুলাকে পাইনি, ঘোড়াগুলা চলে গেছে, আর এখানের এই অবস্থা কেন। তো মার্ককে উঠালো তারা, মার্কও উঠলো তাদের সাথে, উঠে সামনে গেল, দেখলো সামনে যে দেখতেছে ওই যে স্ট্রিমের পাশে তাদের সোলজাররা পড়ে আছে, এর মাঝে মানে দুইজন দেখলো যে উঠে বসে মাথা এরকম হাতাচ্ছে আর বাকি অনেকে পড়ে আছে। তো আস্তে ধীরে তারা সবাইকে ওঠানোর চেষ্টা করলো। তো উঠতে উঠতে দেখলো যে ওই পাশে ওই তাদের যে ওই যেই ওয়াগনটা, সে ওয়াগনের একটা সাইডে দুইজন তাদের সোলজার চাপা পড়ে আছে ওয়াগনের নিচে, ওয়াগনটা কাঁদতেছে সেটা নিচে চাপা পড়ে, মানে ওরা মানে ওদের আর প্রাণ নাই, ওরা ওখানেই শেষ হয়ে গেছে। আর ওয়াগনের এই পাশে যে অংশটা যেটা তালা মারা ছিল বড় এরকম ই দিয়ে মানে লোহার বার দিয়ে, সেটা নাই, পুরোটা ফাঁকা। তো মার্ক তো পুরো ই হয়ে গেছে, সে দ্রুত ওখান থেকে ক্লাইম করে উপরে উঠলো, উঠে ভিতরে উঁকি দিয়ে দেখতেছে ওখানে কিচ্ছু নাই, ভেতরটা একটা ফাঁকা, একটা হলো, মানে ভিতরে কিছু যা ছিল সেটা নিয়ে গেছে কেউ উঠায়। তো মার্ক তো একদম মানে অবাক হয়ে গেল যে কেমনে কি হলো, এটা কেমনে উঠায় নিল, এটাকে ভাঙলো কিভাবে, এই যে এই দরজা বা এই পাটটাকে ভেঙে যে উড়ায় ফেলছে সেটা সে দেখছে ওই সময়। তো সে মানে খুব অবাক হয়েছে এবং মানে তার কিছু বলার নাই, সে ওখান থেকে নামলো, নেমে তাড়াতাড়ি তার সোলজারদের খোঁজ খবর নিল, এই দুইজন তো এটা তলে পড়ছে, বাকিরা সবাই ঠিক আছে নাকি সে দেখলো। তো দেখলো যে হ্যাঁ, বাকি যে আঠারো জনকে পাওয়া গেল, এবং তার যে ওই যে বিশ্বস্ত পাঁচজন ছিল তাদের মধ্যে একজন হচ্ছে দুইজনের একজন, আর চারজন ছিল এখানে, আর সবাইকে এক করে তখন সবার কাছ থেকে ই নিল যে সবাই ঠিক আছে কিনা। তো বললো হ্যাঁ সবাই ঠিক আছে, সবাই নড়তে চড়তে পারতেছে, সবাই চলতে পারতেছে, বাট সবাই খুব ভয় পেয়েছে, খুব ভয় পেয়েছে। তারা যদিও যোদ্ধা এবং সেনাবাহিনীতে যুদ্ধ করে, তারপরও তার প্রচন্ড ভয় পেয়েছে। তো দেখলো যে ওই যে দুইজন মারা গেছে তার মধ্যে একজন হচ্ছে, যে পাঁচজনের একজন হচ্ছে যে নাকি মার্ককে সাবধান করছিল যে এদিক দিয়ে একটা স্ট্রিম আছে, এখানে যে ডাইনির কথা বলছিল এখানে আসতে না, এসে দেখলো যে সেও মানে ওখানে চলে গেছে, প্রাণ হারাইছে সে। তো মার্ক কি করবে, মার্ক তখন বাকি চারজনের সাথে কথা বলল, তার যে বিশ্বাসী যারা জুনিয়র ছিল তাদের সাথে, আর তারা বাকি সবাইদেরকে কথা বলল, সবাইকে গ্যাদার করলো, বললো যে তোমরা কি দেখছো, তোমরা নিজ চোখে দেখছো কি হয়েছে, তোমরা সবাই এটা সাক্ষী, এটা কোন এক্সপ্লেনেশন কেউ দিতে পারো? বলে যে না। সবাই বলতেছে যে আমরা কাজ করতেছিলাম, চেষ্টা করতেছিলাম ওয়াগনটাকে সোজা রাখার, এই সময় এরকম ধোঁয়া আসলো এবং ধোঁয়া আসার পরে একদম ঘুমের অতলে চলে গেলাম আমরা, আমাদের আর কিছু খেয়াল নাই, মানে আমরা আর কিছু দেখি নাই। তো মার কি হচ্ছে সবচেয়ে লং জিনিসটা দেখছে, এবং মার্ক বললো যে এরকম এরকম হয়েছিল, আমার উপর তিনটা উলফ ঝাঁপায় পড়ছিল। তো মার্কের শরীরে কোনো কামড় বা আছড়ের দাগ পাওয়া গেল না। তো যাই হোক, মানে তারা বুঝতে পারলো না আর কি ওই সময়। তো যাই হোক, তারা চিন্তা করলো যে এখানে বসে থাকাটা বিপজ্জনক, তাদের ঘোড়াগুলাও নাই, তাদের ঘোড়াগুলো চলে গেছে সব। তো তারা ওই ওয়াগনের পাশে বসে থেকেও লাভ নেই, ওয়াগনেও কিছু নাই এবং ওয়াগনে খোঁজ প্যানেরও খোঁজ পাওয়া গেল না কোনো। তো যাই হোক, তারা হাঁটা ধরলো এখান থেকে, হাঁটতে হাঁটতে সামনে যাওয়া শুরু করলো। তো সামনে যেতে যেতে এক সময় তারা যখন নাকি অন্ধকার ফিকে হয়ে আসতেছে, রাস্তার একটা জায়গায় আসলো। তো সেইখানে এসে তারা দেখতেছে যে একটা গাছের নিচে একটা ঘোড়া দাঁড়ায় আছে এবং ঘোড়াটা তাদের দেখে বেশ মানে ই করতেছে, শব্দ করতেছে, মানে পা ঠুকতেছে। তো তারা কাছাকাছি আসাতেও যে খুব একটা ভয় পেয়েছে ঘোড়াটা তা না, তো বুঝলো যে তাদেরই কারো ঘোড়া। তো আরো কাছায় গেল তারা। তো যখন কাছায় গেছে দেখতেছে যে ঘোড়ার কাছাকাছি মাটির মধ্যে একজন মানুষের মনে হচ্ছে যে শরীর পাওয়া যাচ্ছে যে শুয়ে আছে মাটিতে। তো তারা তাড়াতাড়ি কাছায় গেল, তো ঘোড়াটা তাদের এগোয় আসছে, যে এতগুলো মানুষ দেখে ঘোড়া ই হয় নাই, মানে চলে যায়নি, সে শুধু ভীত হয়েছে বোঝা যাচ্ছে তার শব্দে। তো তাদের মধ্যেই কয়েকজন সোলজার এগোয় গেল ঘোড়াটাকে এবং নিয়ে তাড়াতাড়ি ধরলো। তো তার মধ্যে একজন ডিটেক্ট করলো এটা তার ঘোড়া ছিল। তো দেখলো মাটিতে যে পড়ে আছে ওই শরীরটার মানে বিভিন্নভাবে ক্ষত বিক্ষত আর কি, ওটার ই নাই। তো তারা বুঝতে পারলো দেখে যে বিশেষ করে মার্ক দেখে বুঝলো যে এইটা ওই কোচম্যান ছিল। তো এখন তো জানা গেল না ঘটনাটা কি হয়েছে, কোচম্যান ওখানে পাওয়া গেছে, মানে সে ক্ষত বিক্ষত, মানে চেক করে দেখলো যে তার প্রাণ নাই শরীরে, মানে সে ওখানে পড়ে আছে। তো যাই হোক, বললো যে এখন ওকে তো এখান থেকে এভাবে কিভাবে নিয়ে যাবো ক্যারি করে, আমরা আমাদের অনেক পথ বাকি, আমাদের ঘোড়া পাইছি একটা। তো এরকম করে তারা ওই অ্যাটলিস্ট তার শরীরটাকে সরাই নিয়ে আসলো এবং তারা বললো যে এটাকে পারলে আমরা কবর দেওয়ার ব্যবস্থা করি, আর তো কিছু করার নাই, এখান থেকে এভাবে এটাকে নিয়ে যাবো কিভাবে। তো তারা ওইখানে সবাই মিলে ওইখানে খুঁড়লো আর কি নিজেদের সাথে, তলা টলা যা আছে ওটা দিয়ে শক্ত মাটি খোঁড়া যায় না, অনেক কষ্টে যতটুকু পারলো খুঁড়েই করে সেখানে তারে মোটামুটি সময়িত করলো। তারা করে ওই ঘোড়াটাকে একটাকে নিয়ে ওইটা মার্ককে দিল, বললো যে আপনি উঠে বসেন এটাতে আর আমরা যাচ্ছি সাথে। যাই হোক, তারা এগুতে এগুতে এরকম করে যেতে 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 এক সময় তারা ওয়াগনের তিনটা ঘোড়াকেও পাইছে এবং এগুলা ওদের দেখে দাঁড়াইতে চাচ্ছিল না, বেশ ই করতেছিল, সেগুলোকে তারা মানে ই করলো নিয়ে, মানে এই ঘোড়াগুলোকে পেল এবং পরবর্তীতে সামনে যে আরো ঘোড়া পেল, তারপরও কয়েকটা ঘোড়া মিসিং, সেগুলোকে পায়নি তারা। যাই হোক, এই কয়টা ঘোড়াতে করে তারা এক সময় চলতে চলতে চলে আসলো এবং শহরে এসে মিউজিয়ামের এখানে আসলো। এসে মার্ক রিপোর্ট করলো যে কি হয়েছে পথে, পুরো কথাগুলো বললো। তারা শুনলো, তারা মনে হলো যে একদম ভাবলেশীন চেহারা শুনলো। শুনে তাদের মধ্যে একজন আসলো এসে, তাদেরই আরেকজন সিনিয়র কর্মকর্তা, সে এসে পুরো কথাটা শুনলো। শুনে তাকে একটা ম্যাপ দেখালো, বললো কোথায় হয়েছে ব্যাপারটা জানতে চাইলো। তো দেখাই দিল মার্ক যে ম্যাপের এই জায়গাটায় এরকম হয়েছে। শুনলো মার্কের স্টেটমেন্ট তারা লিখে নিল, লিপিবদ্ধ করলো, মার্ককে ছাড়াও বাকি যারা ছিল সবাইকে দিয়ে ওখানে তারা ই নিল, সিগনেচার নিল। সিগনেচার নিয়ে ঘটনাটা ওখানে সেটেল করে দিল, বললো আচ্ছা তোমার মার্ককে বললো যে আমরা তোমার কাজ সম্পন্ন হয়েছে এটা আশা করতেছি এবং ওইটা রক্ষা করার দায়িত্ব আমাদের, তোমার কোনো ব্যর্থতা এখানে আমরা দেখতেছি না, বলে তাদের মধ্যে আর কি একটা মিটিং করে বলে দিল। মার্ককে ওটা সার্টিফাই করে দিল তারা চিঠি সহ লিখে। তো যাই হোক, মার্ক সেই চিঠি নিয়ে পরবর্তীতে সেটা নিয়ে এসে ব্যাক করছিল এবং সে যখন নাকি তার সিনিয়রের কাছে এটা বলছিল যে আপনাকে আমি বলছিলাম যে রাতে এখান থেকে চলাফেরা না করার জন্য, তাহলে যদি চলাফেরা না করতাম তাহলে কিন্তু এই সমস্যাটা হইতো না। তো তার যে সিনিয়র কমান্ডিং অফিসার ছিল তিনি নাকি বলছিলেন যে এটা যাদের সমস্যা তাকে ভাবতে দাও, তাদের ইনস্ট্রাকশন ছিল ওইভাবে আসার। তো তুমি তো তোমার কাজ করছো, তোমাকে তো আর কেউ লায়াবল করে নাই, নিদার তোমার ফোর্স কেউ কেউ লায়াবল করে নাই, তোমরা আসছো যাদের সমস্যা তারাই ভাববে। এবং মনে রাখবা যে এখানকার যে জঙ্গল, এখানকার যে সবকিছু বেশ রহস্যময়, এই রহস্যের মধ্যে দিয়ে তুমি যতদিন সার্ভ করতেছো অনেক রহস্য দেখতে পাবা, এই রহস্যের মধ্যে দিয়েই তোমাকে যেতে হবে মার্ক, অ্যান্ড জাস্ট থিঙ্ক লাইক দ্যাট। এই বলে নাকি মার্ককে তিনি কিছু বলেন না, সাত দিনের ছুটি বলছিলেন এবং তাকে সাত দিনের ছুটি দেওয়া হয়। মার্ক মনে করছিল যে তাকে অনেক কোয়েশ্চেন করা হবে, অনেক রকম সমস্যায় ফেলা হবে বা তার একটা ব্যর্থতা হলো, তার কর্মজীবনে একটা দাগ লেগে গেল, এগুলো ভাবছিল। তো এগুলা কিছুই নাকি আর হয়নি। তো মার্ক খুব অবাক হয়েছিল, সে সাত দিনে ছুটিও পেয়েছিল এবং তার কোনো রকম সমস্যা হয়নি। আর সে পরবর্তীতে ওই সম্বন্ধে বাগান সম্বন্ধে জিজ্ঞেস করছিল তার কমান্ডিং অফিসারকে যে স্যার ওইটা কি রিট্রিভ হয়েছে নাকি বা ওটা খুঁজে পাইছে নাকি এরা, তো বলছে যে ওইটা আমার কনসার্ন না, তিনি বলছে ওইটা আমার কনসার্ন না, তুমি ওইটা ইউ শুড থিঙ্ক লেস অ্যাবাউট ইট, তাই বলে দিছে। যাই হোক, মার্ক এরপর আর চিন্তা করেনি, তিনি এই ঘটনা পরবর্তীতে তার বংশতে শেয়ার করছেন অনেকের কাছে। এইভাবে করেই রবার্ট টেম ওইটা জানছে, রবার্ট টেন এর কাছ থেকে এটা কালেক্ট করা হয়েছে ঘটনাটা। আপনার কাছে কেমন লাগছে আমাদেরকে জানাবেন, আমার কাছে সেই সময়কার ঘটনাগুলো বেশ ভাল লাগে, বিদেশে বেশ ইন্টারেস্টিং লাগে, আমি এনজয় করি, কল্পনায় চলে যাই সেই সময়। তো যাই হোক, এখন আমি চলে যাব এবং ফিরে আসবো আরেকটা ঘটনা নিয়ে, ততক্ষণ পর্যন্ত আপনারা কোথাও যাবেন আমাদের সাথে থাকবেন। আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলবেন, একটি লাইক দেবেন, শেয়ার করে দেবেন, যাতে করে অন্যরাও অদ্ভুত শুনতে পায়। ফিরে আসছে কয়েক সেকেন্ডের মধ্যে, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আরো একবার চলে এলাম অদ্ভুতরেতে এবং নিয়ে এলাম আপনাদের জন্য আরো একটি ঘটনা, যেই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন আরিফিন আহমেদ যশোর থেকে। আরিফিন তার নিজের সাথে ঘটা একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন, তিনি যখন HSC পড়েন সেই সময়কার ঘটনা 2016 সালের। তা আমি চলে যাচ্ছি আরিফিনের ঘটনায়। আরিফিনের খালাতো ভাই তাকে সবসময় বলতো যে তার চাচার বাড়িতে ভূত আছে। এই ঘটনা শুনে আরিফিন এটাকে খুব একটা গ্রাহ্য করত না, সে এসসি এর পর থেকে শুনতেছে তার খালাতো ভাইয়ের কাছে যে তার চাচার বাড়িতে ভূত আছে, বিভিন্ন রকমের ঘটনা সে বলতো, এরকম এরকম ব্যাপার স্যাপার। তা আরিফিন মানে বিভিন্ন সময় শুনতো, ইন্টারেস্টও ফিল করত। তো সে যখন HSC পরীক্ষা দেয় তারপর তার মোটামুটি একটা সময় হয় হাতে, তো এর মাঝে আছে ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার প্রিপারেশন, এগুলো নিয়েও কাজ করছে। তো এই সময় তার সাথে একদিন তার খালাতো ভাইয়ের কথা হয়। তো খালাতো ভাইকে সে বলে যে আমার তো ইচ্ছা ছিল যে এবার তোদের ওখানে বেড়াইতে যাওয়ার, এবং তার তোর চাচার বাড়ি না ভূত আছে ওইটাও দেখার। তো তখন তার খালাতো ভাই তাকে বলে যে ইয়েস তুই আয়, এসে বেড়ায় যা, বেড়ায় ঘুরে যা, বেড়ায় ঘুরে যা, আমি আর তুই মিলে যা যার বাসায় যাব। তো আরিফিনের যতটুকু না ইচ্ছা ছিল খালাতো ভাইয়ের এই বলাতে আর সে চাপাচাপি করাতে তার ইচ্ছাটা বেড়ে যায়। তো বাড়িতে তার মাকে বলে যে আমি কদিন ঘুরে আসি খালার বাড়িতে। তো তার মা তারপর বলে আচ্ছা যা, তুই তো অনেক আগে গেছিস, একা যেতে পারবি? বলে যে হ্যাঁ। আরিফিন ওখান থেকে রওনা দেয়, তার খালা বাড়ি হচ্ছে গ্রাম সাইডে। তো সে ওইরকম টাইম মতো ওইভাবে করে বাসে করে চলে যায়, গিয়ে খালার বাড়ির ওখানে নামে, নেমে সুন্দর রাস্তাঘাট গ্রামের অসাধারণ, মানে একেবারে সুন্দর একটা ইট ইট বিছানো পথ, এবং সেই রাস্তা দিয়ে ভ্যান গাড়িতে করে পৌঁছায় যায় খালা বাড়ি। খালা বাড়িটাও তার কাছে বেশ লাগে, বেশ পুরনো বাড়ি, খুব সুন্দর গাছগাছালি দিয়ে ঘেরা। তো ওখানে উঠে তার খালাও তাকে দেখে খুব অবাক, খুব আদর করে, কি অবস্থা, এতদিন পরে আসছে শেষে। তো বেশ ভালোই কাটে দু একদিন কাটার পর সে এক সপ্তাহ সময় নিয়ে গেছে আরিফিন, এক সপ্তাহ পর ব্যাক করবে। তো খালাতো ভাই বলতেছে যে তার মাকে যে সে চাচার বাড়ি যাবে চাপাচাপি, তার মা কেন জানি রাজি না, বলে যে না না না। সে আবার বলে আরিফিনে নিয়ে যাবো, তার মা একদমই রাজি না। আর দুইজন একই বয়সে, একই সাথে পড়তো, মানে একই লেভেলে পড়াশোনা করতো আর কি, তার খালাতো ভাইও HSC দিছে। তো সে তার মাকে বলতেছে যে এরকম ফাঁকা সময় আমি একটু ঘোরাঘুরি করবো না, এ করবো না, কি সে চাচার বাড়ি গেলে। আরিফিনের খালা তাকে বগা দিচ্ছে, বলে বলছি না এখন যাওয়া যাবে না, সে তিনি অন্য আরেকজন আত্মীয়র কথা বলতে, তার বাড়িতে ঘুরে আসো। তো আরিফিনের কাজিন রাজি না, সে যাবে না, সে আরিফিনকে ওখানে যাবে। তো আরিফিন আর কথা বলতেছে না যে তার খালা আবার তার উপর রাগ করবে, তো সে চুপ করে আছে, সে এটা নিয়ে কোনো ইনসিস্ট করতেছে না। তো এক পর্যায়ে তার মানে খালাতো ভাই বাসার থেকে মানে বের হয়ে এসে তাকে সামনে নিয়ে গেছে টেনে, নিয়ে গল্প করতে বলছে যে আমরা যাবো, চল আজকে যাবো, কোনো কথা নেই, আম্মা রাজি হলে কি হয়েছে। তো আরিফিন বলে যে আন্টি রাগ করবে না, বলে কে আরে রাগ টাগ পাততে। তো বলে দুপুরের পরে আসতে করে আরিফিনকে নিয়ে সে বের হয়ে যায়। তো আরিফিন তার কাজিনকে এই বিষয়ে আর কিছু বলে না, সে চুপচাপ মানে হাঁটা দেয়। সে তার আন্টিকেও আর জিজ্ঞেস করে না, কারণ সে চিন্তা করছে যে তাকে যদি তার আন্টি জিজ্ঞেস করে যে কি ব্যাপার, সে বলবে যে রনি আমাকে বলছে আপনার কাছে জিজ্ঞেস করে মানে আসছে, এর জন্য আমি ওর সাথে গেছি, আমি তো জানি না, আমি তো এখানকার বুঝিও না। আরিফিনের মনে শখ আছে যে সে দেখতে চায় আর কি, যে আসলে চাচার বাসাটা কেমন, অ্যাটলিস্ট ওই রাতটা তারা থাকবে ওইখানে। তো আরিফিনের কাজিন রনি তাকে নিয়ে রওনা দিল, রওনা দিয়ে বাসার থেকে বের হয়ে সে তো আরিফিন জিজ্ঞেস করতেছে যে আন্টিকে কিভাবে জানাবি, বলো ওখানে যেয়ে ফোন করব। তো এই বলে দুজনে যায়। তো যে সামনে ওখানে একটা মোড় আছে, ওখান থেকে ভ্যান নেয়, ভ্যানে করে উঠে তারা যেয়ে থাকে। তো দেখে যে ওই জায়গাটা আরো বেশি মানে মোটামুটি মানে একেবারে গ্রামের ভেতরে, ফসলের মাঠ টাট একেবারে চারপাশে ছেয়ে আসছে, খুব সুন্দর, ওই দূরে দেখা যাচ্ছে খেজুর গাছ অনেক। এর মধ্যে দিয়ে যেতে যেতে এক সময় ওই ইসে যে থামে আর কি একটা জায়গায়। তো দেখতেছে আরিফিন এখানে যে এই সামনে গিয়ে নিচে নেমে গেছে, ওই জায়গাতে একদম রাস্তা চলে গেছে, পায়ে চলাপথ, সেদিক দিয়ে দূরে দেখা যাচ্ছে একটু উঁচু একটা দোতলা বাড়ি, মানে ইসের একেবারে পাকা দোতলা বাড়ি, বাড়িটার চারপাশে গাছ টাছ ঘিরে রাখছে একদম, বাড়ি বেশ পুরনো বোঝা যাচ্ছে। তো তারা ওই ভ্যানালের বিদায় দিয়ে ওদিক থেকে হেঁটে হেঁটে ওই পায়ে চলা পথ দিয়ে চলে গেল ওই বাড়িতে, বাড়ির বাউন্ডারির ভিতরে ঢুকলো। ঢুকে দেখা গেল যে সেই আরিফিনের কাজিন রনির ভালো ওইখানেই, সে মানে তার ওই চাচাতো ভাইদের নাম ধরে ডাকাডাকি শুরু করলো। তো দেখা গেল যে তার চাচাতো ভাই একজন আছে মিজান নামে, সে বেরিয়েছে, বের হয়ে তো তাকে দেখে খুব খুশি, রনি কি অবস্থা, তুই তো আসিস না এখানে, তোর আসতে দেয় না। তো রনি হাসতেছে, মানে ইঙ্গিত দিতেছে যাতে আরিফিন না শুনে, বলছে যে আমার খালাতো ভাই। হ্যাঁ, আরিফিনের সাথে পরিচয় করা যায়, তো আরিফিনও পরিচয় হয়। তো এই মিজান মানুষটা খুব হাসি খুশি টাইপের, সে বেশ মাইডিয়ার টাইপের লোক, এবং সে আরিফিনদের থেকে একটু সিনিয়র বয়সে, বাট সে খুব মানে তাদেরকে একদম খুব ওয়েলকাম করে নেয় আর কি। তো সে মিজান তাদেরকে ঘরের ভিতরে নিয়ে যায়, নিয়ে যায় তার মাকে ডাকে এবং বলে দেখো রনি আসছে। তো দেখা গেছে রনির কাকি খুব খুশি, সে মানে তাদের সবাইকে খুব সুন্দরভাবে বরণ করলো, আরিফিনকে দেখে বলল যে কি পড়ো কি করো, যাই হোক একটা ভালো অবস্থা। আরিফিন প্রথম আসছে এখানে, তো আরিফিন একটু জাস্ট অদ্ভুত করতেছে। তো যাই হোক তাদেরকে বসলো, খাওয়া দাওয়া করাইলো, এবং তখন জিজ্ঞেস করলো সেই রনির চাচি জিজ্ঞেস করলো যে তুমি তোমার আম্মুকে বলছো যে তুমি এখানে আসছো, তোমার আম্মু কিন্তু তোমাকে আসতে দিতে চায় না। তখন চুপ করে আসছে রনি। তো তার মা বলে না এটা ঠিক না, তুমি তোমার আম্মুকে জানো, আমি কল দিব। তখন বলে না না আমি কল দিতেছি, দাঁড়ান। তো যে রনি কল দেয় তার মাকে, বলে যে সে এখানে আসছে চাচার বাসায় এবং আরিফিনকে নিয়ে আসছে। আরিফিনের কিন্তু কোনো আসার ইচ্ছা ছিল না, সে জোর করে আনছে। তো রনির আম্মা বকাঝকা করে বলে তুমি বিকালে চলে আসবো আজকে সেই, সে বলে না আজকে বিকালে আসবো না, আমি আজকে রাতে থাকবো, কালকে আসবো। যাই হোক তার মা তার মধ্যে আন্ডারস্ট্যান্ডিং কি হয় হওয়ার পরে সে ফোন রাখে, বলে বাসায় জানাই দিছে। তো যাক খুব খুশি, রনিও খুব খুশি, আরিফিনও খুশি, নতুন জায়গা আসছে এবং ভূতের বাড়ি। তো আরিফিন জিজ্ঞেস করে বসে মিজানকে যে আপনাদের বাসায় নাকি ভূত আছে। মিজান হাসে, এসে বলে কিন্তু আমাদের বাসায় অনেক মানে উদ্ভট উদ্ভট জিনিস ঘটে, এই বাড়িতে কোনো ব্যাপার আছে, এটা আছে অনেক আগের থেকে। একটা সময় আমাদের এখানে জয়েন্ট ফ্যামিলি ছিল, ওই পাশে আমাদের একটা ওই দেখছো ওই পাশে, হ্যাঁ ওই পাশে একটা আলাদা ফ্ল্যাটের মতো ছিল, ওইটার থেকে তখন চলে যায় মানে আমার বড় চাচা, যাওয়ার পরে এই জায়গাটা পুরাপুরি মানে মানে ফাঁকা থাকে। তো আমরা চেষ্টা করছিলাম কিছুদিন এখানে ভাড়া টাড়া দেওয়ার, স্কুলের হেডমাস্টার সাহেব কিছুদিন ছিলেন ও, কিন্তু তারপর তিনি থাকতে পারলেন না। আরিফিন জিজ্ঞেস করছে কেন ভাই কি হয়েছে এখানে, কাছে উল্টাপাল্টা অনেক কিছু দেখে, অনেক রকম সমস্যা হয়, ভয় পায়, থাকে না আর। এখন কি ওটা খালি, বলে এখনো খালি, যাবা চলো, বলে মিজান আরিফিনকে নিয়ে যায় রনিও সাথে তিনজন মিলে। তো মানে তখন আরিফিন ভাবতেছে যে এইসব কারণেই হয়তো রনিকে আসতে দেয় না তার আম্মু। যাই হোক তারপর মিজান তাদের দুজনকে নিয়ে ওখানে যায়, যে দেখে যে মানে তাদের যে মূল বাসাটা আছে তার পাশে একটু ফাঁকা জায়গা, তারপর একটা গ্যারেজের মতো, গ্যারেজের মতো ওখানে চাইলে গাড়ি ঢুকায় রাখতে পারে, ওখানে যে পানির পাম্প টাম্প কি কি লাগানো, এরপর সিঁড়ি আছে, সিঁড়ির ওই পার দিয়ে ঘুরে একটা ছোট্ট করিডোর। ওই করিডোরে যখন ঢুকছে তখনই আরিফিনের কাছে কেমন যেন গা ছমছম ছমছম করতেছে, মনে হচ্ছে যে কিছু একটা আছে, হয়তো সে চিন্তা করছে যে শুন জানে যে এখানে ভৌতিক ব্যাপার ঘটে এই কারণে, বাট তারপর তার কাছে ভয় লাগতেছে কেমন জানি। এবং ওখানে যে মূল দরজাটা খুলে ফেললো তালা, সেই মিজান খোলার পরে দরজা খুললো, ভিতরে কেমন একটা জানি ভাব মানে ভ্যাপসা টাইপের গন্ধ, কেউ তো থাকে না অন্যরকম। আর তখন বিকেল গড়ায় গেছে, বিকেলের আলো আসতেছে, এবং ঘরের মধ্যে ঢুকলো তিনজনে, ঢুকে দেখলো যে ধুলো পড়ে এসে মেঝের মধ্যে, ওই পাশে জানলার মধ্যে মানে কাঁচ আছে কিন্তু মানে কেমন জানি। তো জানলাটা খুলে দিল মিজান, বাতাস ঢুকছে বাইরে থেকে, কিন্তু তারপরও এইখান থেকে তাকালে দেখা যায় যে ঘরের জানলা দিয়ে সামনে একটা এরকম মানে ফসলের মাঠের মতো, তারপর ওই পাশে গাছগাছালি উঁচু, অনেক গাছগাছালি মানে মানে একদম ভরা অন্যরকম। তো তখন জিজ্ঞেস করতেছে এখানে মানে দেখে মানে আরিফিনের কাছে তো ভয় লাগতেছে, আরিফিন জিজ্ঞেস করতেছে রনি যে এখানে কি হয় কি দেখছে, কারে এখানে মাস্টারের মেয়েকে আসর করছিল, আসর করছিল এবং ওই দেখা যায় ওই গ্রিল ধরে ঝুলে থাকতো, তারপর দেখা যায় ছাদের উপরে কান্দে, এরকম মানে অনেক ভয়ের ব্যাপার স্যাপার, রাতের বেলা মনে হয় বাথরুমে মানুষ আছে এরকম। তো শুনে আরিফিনের কেমন গাগাটা দিয়ে উঠছে, আর বাসাটার ভিতরে কেমন জানি তার কাছে কেন জানি মনে হচ্ছে তাদেরকে ওয়াচ করতেছে। আরিফিনের ভাল লাগতেছিল না, বেশ খানিকক্ষণ সে একটু এদিক ওদিক করে সে বলল মিজান ভাই চলেন যাই আমরা এখান থেকে। তো মিজান বলল আচ্ছা দেখছো ভয় লাগছে, বলে কি যে হ্যাঁ ভয় তো একটু লাগতেছে। তো মিজান হাসতেছে, বলল কি যে হ্যাঁ যে আসে সেই ভয় পায়, এখানে কেউ আর থাকতে পারে না আসলে, ওই মাস্টার সাহেবরা চলে যাওয়ার পরও আমরা দু একজন এরকম দিয়েছিলাম মানুষকে থাকতে এখানে, স্টুডেন্ট মানুষ যারা এই কলেজে পড়ে থাকে নেই থাকতে পারে নেই। তো যাই হোক তারা ওখানে লক করে দেয়, লক করে দিয়ে বের হয়ে আসে, এবং খুবই আশ্চর্যজনক ব্যাপার, তারা যখন নাকি ওই ঘরটা লক করতেছে মিজান, তখন কেন জানি মনে হয়েছে আরিফিনের কাছে হয়তো মিজান ব্যাপারটাতে অভ্যস্ত, কিন্তু আরিফিনের কাছে কেন জানি মনে হয়েছে মিজান যখন দরজাটা মানে টান দিয়ে মানে লাগাই দিবে বাইরে থেকে লাগাবে, সব মনে হয়েছে ভিতর থেকে কেউ ধরে ধাক্কা দিছে, আবার মানে ধাক্কা দিয়ে ওটাকে লাগাইছে এরকম মনে হয়েছে। সে বলতে যে আরিফিন বলে নাই যে আসলে আপনি কিরকম ফিল করছেন নাকি এটা এমনি, তো বলতে চার বলে নাই। যাই হোক, চলে আসলো সে ঈদের বাসায়, মিজানদের বাসায়। সেখানে এসে তারা সন্ধ্যা হয়েছে, তখন তারা গল্প গুজব করতেছে, টুকিটা খেয়ে এটা সেটা বিভিন্ন বই নিয়ে আলাপ করতেছে, গল্পের বই নিয়ে নিজেদের ভিতরে। আরিফিনের একসময় একটু বোর লাগা শুরু করছে, কারণ কিছু করার নাই তো। আর এই তার খালার বাসার এখানে মোবাইলের নেটওয়ার্কও খুব কমে যায়, একদম এক দাগের মধ্যে নেমে যায় এরকম অবস্থা, তখনকার সিম ভেরিয়েন্ট সেট, তো করার তো কিছু নাই, তো চুপচাপ বসে থাকা এই করার। সে একটা বই নিয়ে পড়ার চেষ্টা করলো আরিফিন অনেকক্ষণ, বই পড়ে 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 এক সময় তার কাছে সেটাও বোরিং লাগতেছে। তো এরপর তার ডাকলো রনিরা আসো আমরা ক্যারাম খেলি, কিছুক্ষণ ক্যারাম খেললো, ক্যারাম খেলতে খেলতে রাত হয়েছে, তারপর খাওয়া দাওয়া দিল তার চাচি, রনির চাচি, তো সেখানে বসে খাওয়া দাওয়া করে এখন গভীর রাত থাকতে দিছে। তো এই আরিফিন এবং রনিকে তারা থাকতেছে কর্নারের রুমে, তার পাশে মিজানের রুম, তাদের বাড়িতে অনেকগুলো রুম, অনেক অনেক জায়গা, বড় বাসা, তো কর্নারের রুমটা থাকতেছে দুজনকে, ওখানে গেস্ট রুম। তো রুমের মধ্যে ঢুকলো, তো তখন আরিফিন জিজ্ঞেস করতেছে রনিকে যে মিজান কি এখানে থাকবে না, বলে যে না 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 উনি এখানে থাকবে না, মিজান ভাই রুমে থাকবে। তো বলতেছে যে আমরা দুজন থাকলে ভয় পাবো না, বলে আর তুই ভয় পাইতে আসছিস এখানে, আরিফিন বলে তুই ভয় পেতে আসছিস না, তুই না ভয় দেখবি। আরিফিন বললেন যে হ্যাঁ তার কোনো ব্যাপার না, মিজান ভাই কোনো অসুবিধা ডাক দিলে চলে আসবে, এখানে থাক। তো দেখতেছে যে হ্যাঁ ঘরের মধ্যে দুইটা খাট আছে অবশ্য, ছোট ছোট সিঙ্গেল খাট দুইটা দুই পাশে। যাই হোক, তারা রাত্রে বেলা শুরু দরজা লাগায় এবং যথারীতি রাত একটু মানে গভীর হইতেই দেখা গেল যে তারা গল্প করতেছে এর মধ্যে ইলেকট্রিসিটি চলে গেল, ইলেকট্রিসিটি থাকে না, মানে একটু একটু যেগুলো পল্লী এলাকা ওইসব জায়গায় ইলেকট্রিসিটি থাকতো না ঠিক মতো। তো এই অন্ধকারের মধ্যে দুজন কত গল্প করবে, তো ই বলতেছে যে রনি বলতেছে যে এই ড্রয়ারের মধ্যে মোম আছে, মোম জ্বালাইলাম না কারণ এখন তো আমরা ঘুমায় যাচ্ছি, খামাখা মোম জ্বালায় কি করবো। তো আরিফিন বলছে হ্যাঁ থাক লাগবে না মোম টোম জ্বালানো, ঘুমায় যাই। তো দুজনে এক সময় কথা থেমে গেছে, তো রনি লাস্টে বলতেছে যে ঘুমাইলে যদি একটু ভয় টয় লাগে ওই যে কাঁথা আছে কাঁথাটা মাথার উপর দিয়ে নিস, তাহলে দেখবি আর ভয় লাগবে না। তা আরিফিন হাসতেছে মনে মনে যে এত এত কি ভয় পাই নাকি, তাই চিন্তা করে সে শুয়ে আছে। অনেকক্ষণ শব্দ নাই, রনি মনে ঘুমায় গেছে, সে বুঝতেছে শব্দ নাই, তো আরিফিনের কাছে ঘুম আসতেছে না, তার কাছে মনে হচ্ছে কেমন জানি। আর এই জানালাগুলোর মধ্যে পাতলা মানে পর্দাটা অনেক পাতলা, জানলাটা হচ্ছে কাঁচগুলো হচ্ছে ফ্রস্টেড, একটু ফুল ফুল টাইপের গ্লাস দেওয়া ছিল, তখনকার সময় লোহার দিয়ে তৈরি করতো জানলাগুলো, ফুল ফুল টাইপের গ্লাস করা, এবং সেটার জন্যই আলোটা এসে মানে ঢুকতেছে কিন্তু মানে বেশ ভালোভাবে ঢুকতেছে না, পর্দাটা পাতলা দেয়া ওই জন্য আটকা যাচ্ছে, কিন্তু নর্মাল যে একটা এখনকার যেমন থাই গ্লাস যেগুলো আছে থাই অ্যালুমিনিয়ামের ফ্রেমের মধ্যে যে গ্লাসগুলো থাকে সেগুলোতে কিন্তু আলো একটু মানে তুলনামূলক কম ঢোকে, তখনকার ওই গ্লাসগুলোতে আলো বেশি ঢুকত। রুমের মধ্যে মোটামুটি ভালোই আলো আছে, মানে আকাশের রাতের আলোটা বেশ পর্দা গলে বেশ ভালোই আসতেছে রুমের ভিতরে। তো সে দেখতেছে যে রনির মাথার কাছে মানে রনির মাথা যেখানে বিছানার তার থেকে একটু সামনেই হচ্ছে একটা জানালা, আর এই পাশে একটা পাশাপাশি দুইটা জানালা আছে, দুইটা দিয়েই মোটামুটি ভালো আলো আসতেছে। আর এই পাশে যে আরিফিনের বিছানা, আরিফিন শুয়ে তাকায় দেখতে পাচ্ছে আলো এসে যে পর্দাগুলো হালকা হালকা যে নড়তেছে এবং সেই জন্য ওই নিচে এসে পড়ছে এরকম। আর ইলেকট্রিসিটি তো নাই, বাতি জ্বালানোই ছিল, তখন তো অফ করা, বাতি নেই, অন্ধকার, কিন্তু ওই রাতের আলোটা এসে পড়তেছে, তো ওই আলো আধারই দেখতেছে আরিফিন বসে বসে। হঠাৎ আরিফিনের মনে হলো যে জানলার মধ্যে কেউ এসে দাঁড়াইছে, মানে জানলার ওই পাশে যেখানে যেই পাশটায় মাথা দিছে রনি তার পাশে যে জানলাটা মনে হলো যে মানে তার সোজাসুজি যে জানলাটা সেটাতে মনে হলো কেউ দাঁড়াইছে জানলার ওই পাশে এসে। আরিফিন তখন একটা জিনিস চিন্তা করলো যে এই বাসায় ওঠার সময় দেখছি প্রায় পাঁচটা ধাপ উঠে উঠতে হয় সিঁড়ি দিয়ে উঁচু করা, তো বাইরেও তো নিচু এবং ওই জানলা দিয়ে সে আগে দেখছে রুমে আসার পরে জানলার নিচের অংশটা বেশ নিচু আর কি, যেখানে ঘাসের মাটি আর কি লনের মতো সে জায়গাটা বেশ নিচু, ওইখানে যে দাঁড়াইতে একটা মানুষকে জানলার মধ্যে আসতে হয় সে যেভাবে মনে হচ্ছে ওই পাশে একটা শেপের মতো, তাহলে মানুষটাকে মিনিমাম 9 ফিটের মতো লম্বা হইতে হবে, 8-9 ফিট, এত উঁচা মানুষ কোত্থেকে আসবে ওই পাশে। তো একটু ভয় পেয়েছে আরিফিন, কারণ মানুষের মতো শেপ তো, আবার সে চিন্তা করছে এটা কি মানে ই নাকি মানে মিজান ভয় দেখাইতেছে নাকি, নাকি মিজান আর রনি দুই ভাই প্ল্যান করছে তাকে ভয় দেখাবে, কারণ রনির কথাবার্তা তার কাছে একটু অন্যরকম লাগছে। তো সে মনে মনে চিন্তা করলো যে আমাকে ভয় দেখাইতে চেষ্টা করলে তো লাভ নাই, আমার নিয়ে মজা নিয়েও লাভ নেই, তোমরা আমার ভয় দেখাইতে পারবে না, এইভাবে করে তো আসে না কিছু, সে এরকম চিন্তা করলো। চিন্তা করে সে আর কোনো কথা বলতেছে না, সে তাকাইতেছে জানলার কাছে, মনে হচ্ছে যে কোন একটা মানুষের মতো কেউ একজন এখন দাঁড়ায় আছে এরকম মনে হচ্ছে, আলো আটকায়, আলোর তদ্রুক আটকা পড়ে গেছে, একটা শেপটা বোঝা যায়। তো সে আর কোনো কথা না বলে সে চুপচাপ শুয়ে আছে। তো একটু পরে সে শুয়ে থাকতে থাকতেই তার মনে হলো যে তার একটু জল বিয়োগ করতে হবে, এর প্রেশার লাগলো। এর মাঝে কিন্তু সে শুনতেছে যে রনি মানে ঘড়ঘড় করতেছে, মানে একটা নাক ডাকার মতো, ঘুমায় গেলে ক্লান্তিতে যেরকম হয় সেরকম করতেছে। সে চিন্তা করলো যে রনিকে আর ডাকবো না, আমি দেখি উঠি। উঠে সে বিছনা থেকে উঠে যেখানে বলছে মোম রাখা আছে ওখানে সে হাতে এলো টেবিলে, উঠে দেখলো যে হ্যাঁ মোমবাতি আছে ওখানে, ম্যাচও আছে। সে মোম আর ম্যাচ নিয়ে সে জ্বালানোর চেষ্টা করলো টেবিলের উপরে। তো দুইটা তিনটা কাঠি ওয়েস্ট হওয়ার পরই জ্বললো, কাঠি জ্বলে উঠছে, ঘরের মধ্যে একটু আলো হয়েছে। সে মোমটা জ্বালাইলো, মোমটা উঁচা করে ধরে বুঝতেছে যে তখনও রনি বেশ ঘুমে। জানলার দিকে তাকাইলো, মনে হলো যে ওই যে ইটা নাই আর, ওই যে শেপের মতো ছিল যে মনে হয়েছিল যে মানুষ জ্বালা আছে ওইটা নাই। তো সে আস্তে করে দরজাটা খুললো, তো খুলে সে আগেই দেখছে যে বাথরুমটা কোন দিকে, বাথরুমটা হচ্ছে বাঁ দিকে, ওই দিক থেকে তার যে রুম থেকে বেরোয় বাঁ দিকে, এবং তারপরে কিন্তু বাথরুম থেকে বের হয়ে সামনে হচ্ছে তাদের এখানে একটা গেট। এই গেটের মাথায় গেটটা হচ্ছে কি সিঁড়ির, সিঁড়িতে ওঠার গেট, মানে উপরে ছাদের উপর ওঠা যায় সিঁড়ির গেটে, এবং এটা একটা লোহার কেচি গেট আর কি, লোহা দিয়ে বানানো, গ্রিল দিয়ে বানানো। আর তারপরে হলো মিজানের রুম, আর তারপরে হলো বাথরুম ওদিকে। তো সে হেঁটে বাথরুমের দিক গেছে, বাথরুমে যেয়ে সে ভয় লাগতেছিল, মানে রনির বুকের মধ্যে ধুকধুক করতেছিল বাথরুমে, করিডোরটাই ভয় লাগছে অন্ধকার, বিশেষ করে ছাদের ওই গ্রিলের দরজা দিয়ে যখন সে আসছে তখন তার ভয় লাগছে। আবার কিউরিয়াসিটি হইতেছিল যে ছাদে যাবে নাকি, কেননা বাইরে অনেক আলো দেখছে এরকম। তো সে হাঁটতে হাঁটতে মোম নিয়ে চলে গেল বাথরুমের কাছে, তো বুক ধুকধুক করতেছে, বাথরুমের সুইচটা দিল, দেখে যে কারেন্ট তো নাই, তো ঢুকে গেছে বাথরুমে। তো বাথরুমে মোমের আলোতে সে ব্যবহার করে সে বের হয়েছে, বের হয়ে এসে আবার করিডোরে আসলো। তো করিডোরে এসে হেঁটে যখন নাকি সে মিজানের রুম ক্রস করে দিক যাচ্ছে, উপর থেকে মনে হলো কে কথা বলতেছে ছাদের মধ্যে, এবং কণ্ঠটা হচ্ছে মনে হচ্ছে যে একটা ছেলে একটা মেয়ে দুজন কথা বলতেছে। তো খুব কিউরিয়াস হইল আরিফিনের, খুব কিউরিয়াসিটি লাগলো যে মানে ব্যাপারটা কি, সে খুব কিউরিয়াস হইল যে ঘটনাটা কি। সে আস্তে করে গ্রিলের দিক দিয়ে মানে কান পাতলো, মনে হচ্ছে কথা বলতেছে, আবার হাসতেছে হালকা হালকা এরকম একটা শব্দ। তো বুঝলো যে ছেলে মেয়ে এখানে কে থাকে, এখানে তো এরকম কাউরে দেখি নাই, আমরা যখন খাবার দাবার খাইছি তখনও নাই, এ বাসায় পাশে ভাড়াটিও নাই, কে ভূত তো হবে না এখানে, কি মানে মানে তাদের ওখানে আশেপাশের বাসা থেকে কেউ আসছে ছাদের উপর উঠছে, এগুলো চিন্তা করতেছে আরিফিন। চিন্তা করলো রনিরে উঠাই, রনিরে উঠায় তারপর নিয়ে আসে। তারপর চিন্তা করলো আর রনিরে উঠানোর কি দরকার, আমি একটু দেখি না উপরে কি আসে, বা কেউ তো হইতে পারে ভূত, সেইভাবে কথা বলবে না। এই চিন্তা করতে করতে সে আস্তে করে ওই গ্রিলটা ধরে আস্তে করে খুললো। তো খুলতে যে একটু হালকা শব্দ হয়েছে কুঁচকাঁচ, মানে এটা যেহেতু লোহার ই, তারপর ওটাকে চাপায় রাখলো, সে আস্তে করে চাপায় রেখে সে মোম নিয়ে আস্তে করে সিঁড়িতে পা রাখছে। সিঁড়িতে যখন পা রাখছে তখন কিন্তু তার মোমটা এরকম দোলা শুরু করছে, মানে ওখানে বাতাস আছে। আস্তে আস্তে সে হাঁটা ধরলো, হেঁটে হেঁটে যাচ্ছে, সিঁড়ির প্রথম ল্যান্ডিং এ গেছে। এই সিঁড়ি কিন্তু এতটুকু পর্যন্ত ঠিক আছে, এর পরেরটা সে দেখতেছে যে ওটার উপর প্লাস্টার নাই, মানে রুক্ষ সিঁড়ি। তারপরও সেটা ধরে আস্তে 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 করে উঠলো সে, উপরে টিনের চাল দেয়া সিঁড়ি ঘরের উপরে, আস্তে আস্তে হেঁটে হেঁটে একেবারে সিঁড়ির দরজার কাছে আসলো। এতক্ষণ কিন্তু আবার সে কোনো সাউন্ড পায়নি, কথাবার্তার কোনো সাউন্ড নাই, কিন্তু যখন সিঁড়ির কাছে আসছে তার মনে হলো আবার কথাবার্তার সাউন্ড শুনতেছে, একটা ছেলে আর একটা মেয়ে কথা বলতেছে। তো সে আস্তে করে ছাদের দরজাটাকে এরকম ঠেলা দিল, দেখলো যে ছাদের দরজা আটকা যাচ্ছে, কি হলো যে একটা সেকল দিয়ে আটকানো এরকম। তো সেকলটাকে আস্তে করে খুললো, তখনও হালকা শব্দ হয়েছে এই ছাদের, মানে টিনের ফ্রেম, কাঠের ফ্রেমে টিনের দরজা আর কি। তো দরজাটাকে আস্তে করে ঠেলা দিল, ক্যাচ ক্যাচ করে শব্দ হলো, মানে সে বললো এই যে মারছে, মানে যে এখানে ছিল সে শব্দ পাবে। তো সে ছাদের মধ্যে উঠলো, তখনই দমকা বাতাসে তার মানে বাতাস যে বইতেছে, বাতাসে তার হাতের যে মোমবাতি নিভে গেছে, কিন্তু আকাশের আলো আছে, যথেষ্ট জ্যোৎস্নার আলো এবং বাতাস, বেশ বাতাস। তো ছাদে এসে সে হঠাৎ কেউ কারা কথা বলতেছিল, কেউ নাই, পুরো ছাদ ফাঁকা এদিকে, চিন্তা করলো পেছনের দিকে আছে নাকি। তো সে গেটটাকে আস্তেই করে চাপাই দিয়ে, তার কাছে বেশ ভালো লাগতেছে কিন্তু ছাদের আলোতে বেশ সুন্দর ছড়ায় পড়ছে। তো পিছনের দিকে যেও দেখতেছে যে কেউ নাই, একটা এরকম নারকেল গাছ এদিকতে বাঁকায় গেছে, ডালটা একদম দেয়ালের সাথে, ছাদের দেয়ালের সাথে এরকম লাগানো। তখন যে সেকে যখন দাঁড়াইলো, দূরের ওই ক্ষেত দেখা যাচ্ছে, ফসলের ক্ষেত, খুব সুন্দর লাগতেছে। তো চিন্তা করলো বাহ, আমি এর আগে রনিরে নিয়ে ছাদে আসিনি, কেন ছাদে এসে অনেকক্ষণ বসলে তো ভালো লাগতো। তারপর সে ঘুরে এই পাশে আসছে ছাদের আরেকটু এই সাইডে, এসে দেখতেছে ওই যে পাশের যে তাদের অংশটা যেখানে নিয়ে গেছিল, যে বাড়ির ছাদটা আর কি, বলছিল যে এই বাড়িতে ভূত আছে আর কি, তারা যেখানে ওই বাড়ির ছাদের ওই বাড়ি একই বাড়ি কিন্তু, কিন্তু এই ছাদের এখানে একটু ফাঁকা, মানে হেঁটে যেতে হয় ওইদিকে, তো ওই জায়গায় আবার দুই তিনটা সিঁড়ি নামতে হয়, দুই তিনটা সিঁড়ির মতো আছে নামতে হয়, কয়েকটা ফুলের টপ দেয়া। তো ওইখানে এটা আসলো, সে হেঁটে এসে দেখতেছে ওই ছাদের মধ্যে, মানে পাশের ছাদের মধ্যে মনে হইতেছে কে একজন বসে আছে, তো অনেকটা দেখে মনে হচ্ছে যে কোনো মেয়ে বসে আছে। তো সে অবাক হলো যে মেয়ে বসে আছে মানে, তখন তার মনে হইতেছে যে আসলে তো এমন হইতে পারে যে এই বাড়িতে হয়তো কোনো ই আছে, মানে মানে কোনো ফ্যামিলি আছে যেটার কথা তারা বলেনি আমাকে, রনিয়ারি আজ এর আমার ভয় দেখানোর চেষ্টা করছে। তো সে আর একটু ভালো মতো দেখার চেষ্টা করলো, তো ভালো মতো দেখার চেষ্টা করে সে বুঝতেছে যে একটা মেয়ে মানুষ মনে হচ্ছে, তার হাতে একটা পুতুলের মতো, পুতুল আছে না বাচ্চাদের পুতুল, সেরকম একটা পুতুল ধরে সে মানে পুতুলটাকে নিয়ে কিছু করতেছে, মানে চুল টুল ঠিক করতেছে এরকম পুতুলের। চিন্তা করলো এত রাত্রে এখন কটা বাজবে, একটা দেড়টা বাজে, হাতে তো ঘড়ি টড়ি নেই, কিন্তু একটা দেড়টার সময় এরকম ছাদের কর্নারে বসে পাশে কতগুলো গাছ, এবং ওই জায়গাটাও মানে তার কাজিন বলছে রনি বলছে যে ভৌতিক জায়গাটার মধ্যে, সেইখানে বসে এরকম কাজকে করতেছে। তো এই চিন্তা করতে করতে সে মানে চিন্তা করতে করতে একটু এগোইছে, আরো একটা এগিয়ে গেছে, এবং সে দেখতে পাচ্ছে যে এরকম মানে পুরো বুঝতেছে যে একটা মেয়ে মানুষ, বয়স হবে কত, তাদের বয়সই বা তার থেকে একটু বড় হবে এরকম। তো সে বলতে চাইছিল যে হ্যালো বা হাই বা কিছু একটা বলতে চাইছিল, এই সময় দেখলো যে মহিলাটা তার মানে মনে হচ্ছে তার উপস্থিতি পেয়ে তার দিকে ঘুরছে, ঘুরে যে দেয়ালে যে বসেছিল মেয়েটা, মানে সে যে মনে হইতেছিল দেখে স্কার্ট পরা মনে হইতেছিল যে তার বয়সই বা কিছু, এখন কিন্তু বয়সটাও বোঝা যাচ্ছে না, তার দিকে ঘুরছে, সে দেখতেছে চেহারা দেখা যাচ্ছে না অন্ধকারে, চেহারা অন্ধকার। তারপর সে যে দাঁড়াইলো দেয়ালে বসেছিল পুতুলটা নিয়ে, উঠে দাঁড়াইলো, দেখে মনে হচ্ছে মেয়েটার হাইট মিনিমাম 6 ফিটের মতো হবে, তার দিকে তাকায় আছে কিছুক্ষণ, তারপর খুব অবাক কাণ্ড যেটা করলো, এটা দেখে আসলে আরিফিনের বুকটা কেঁপে উঠলো, মেয়েটা অনায়াসে দেয়ালের উপর দিয়ে ওই পাশে বেয়ে নেমে গেল পুতুলটা নিয়ে, মানে খুবই অবাক করা ভাবে, মানে এই ছাদটা তো উঁচু যে বলছে নিচে কতগুলো স্টেপ দিয়ে উঠতে হয়, ওই যে এই ছাদ পর্যন্ত আসতে গেলে মিনিমাম 14 ফিট হবে এরকম, 14-15 ফিট, এই 15 ফিট উঁচু দেয়াল নেমে কই গেল, এর খুব আশ্চর্য, এবং কোন মেয়ে এত রাতের বেলা এরকম ছাদে বেয়ে দেয়াল বেয়ে উঠে উঠবে, এবং চেহারা দেখা যাচ্ছে চেহারাটা অন্ধকার, বেয়ে নেমে গেল। আরিফিনের সারা শরীর একদম হিম হয়ে গেছে ভয়ে, সে চিন্তা করলে কি দেখলাম, মনে হচ্ছে ঝিমঝিম করতেছে তার সারা শরীর, এবং ছাদটা খা খা করতেছে, কেউ নাই আর। সে তাড়াতাড়ি ঘুরে হাঁটা দিল, ঘুরে হাঁটা দিয়ে সোজা যে টিনের দরজা খুললো পরে গেল, যে দরজা লাগালো, তার শরীরটা মনে হচ্ছে ঝিম ধরে গেছে। আরিফিন আস্তে করে ওই সিঁড়ি বেয়ে নেমে গ্রিলের দরজাটা লাগাই দিল, গ্রিলের দরজাটা লাগায় ঘরে চলে আসলো, মানে তারা যে ঘরে থাকে ওখানে এসে দরজাটা লাগাইছে, ঘরের মধ্যে ঢুকে ঘরের দরজা লাগাইছে। তখন তার কাছে মনে হচ্ছে জানলার পাশে কেউ দাঁড়ানো, মানে ওই জানলাটার ওই পাশে কেউ দাঁড়ায় আছে, ওই যে সেই সময় যে প্রথম দেখছিল সেরকম। তো এইবার আরিফিনের তো একটা সাহস হয়েছে বাইরে, সে কি দেখবে, সে জানে যে গ্লাস তো ফ্রস্টেড, মানে এই বাড়ি দিয়ে তো কিছু মানে বোঝা যাচ্ছে না ওরকম, মানে ফুলফুল করা কেমন ঠিক মতো দেখা যায় না, ওই ভালো মতন চোখ কাছে নিল ওই পাশে বাইরে একটু আবছাভাবে বোঝা যায় এরকম। তো সে কি করলো, আস্তে আস্তে হেঁটে জানলার কাছে গেল, আস্তে আস্তে হেঁটে জানলার কাছে গেল, যে দেখতেছে জানলার পর্দাটা একটু ফাঁক করে, সামান্য ফাঁক করে দেখতেছে, মনে হচ্ছে কেউ একজন দাঁড়ায় আছে জানলার মধ্যে, দুই হাত যেরকম ধরা। তো সে বুঝলো যে তাকে হয়তো ভয় দেখানোর চেষ্টা করছে কেউ, মানে কে ওই পাশে, তার মাথায় খুব ইন্টারেস্ট হইল। সে এই পাশে জানলাটা হালকা করে খুলছে, মানে ওই যে জানলার যে এরকম হুকের মতো ছিল হালকা করে উঠাই দিছে, উঠাই দিয়ে সে দেখতে গেছে মাথাটা একটু ফাঁক করে, মানে মাথাটা কাত করে দেখার চেষ্টা করছে জানলা হালকা ফাঁক করে। তো হালকা ফাঁক সে করতে পারছে শব্দ ছাড়াই, সে তাকায় দেখতেছে ওই পাশে ওই যে মেয়েটাকে দাঁড়ান দেখছে ওই মেয়েটাই, মানে একটা সাদা এরকম গেঞ্জির মতো পরা গায়ে, বড় বড় টি শার্ট পরে থাকলে যেরকম, কিন্তু তার শরীর বোঝা যাচ্ছে নিচের অংশটা বোঝা যাচ্ছে না যে কত লম্বা, স্কার্টের মতো কত লম্বা নিচের অংশটা মানে বোঝাই যাচ্ছে না, তাই না, ভালো মতো তাকাইতে হবে তাহলে। কিন্তু মাথার দিকে তাকায় আরিফিনের মাথাটা ঘুরে উঠল, কারণ মনে হলো যে মাথাটা যে তার দিকে তাকাইছে মনে হচ্ছে খুব সুনিপুণ ভাবে মুখের এদিক থেকে কেউ হলো করে ফেলছে, মানে খুলে নিয়ে গেছে মুখের, এখানে কিচ্ছু নাই, মুখ জায়গাটা পুরো অন্ধকার একটা জায়গা, মুখের মধ্যে কিচ্ছু নাই। আরিফিন ভয়ের চোটে জানলাটা জোরে টান দিয়ে লাগায় সে লাভ দিয়ে যে তার বিছানার মধ্যে পড়ছে, হুড়মুড় শব্দ হয়েছে, এই শব্দে রনি লাভ দিয়ে উঠছে, কি সেটা কি হয়েছে, এই কে কে কি হয়েছে। রনির তখন মনে হলো যে সে তো মানে রনিরও হয়তো তখন সেন্স ছিল না, সে মনে বুঝলো যে তার সে তো খালার বাসা, সে তাড়াতাড়ি লাভ দিয়ে উঠছে, কারেন্ট কিন্তু তখনও নাই। সে আরিফিনে বলছে কি হয়েছে, তুই শব্দ করছিস নাকি, আরিফিন বলে যে হ্যাঁ, বলে কি হয়েছে, কয় ভূত দেখছি, ভূত দেখছি মানে ওর কি জানি দেখছি জানলার কাছে। তো তারা তখন দুজনে জানলার দিকে তাকায় থাকে কিচ্ছু নাই। তো তখন রনি উঠে এসে বলে যে আমি তোর পাশে শুইতে চুটিস, ঘুমা ঘুমা, তুই কিছু দেখছিস, তুই ভয় পেয়েছিস, কি ব্যাপার? তো আরিফিনা রাতে ভয় এগুলো কিছু বলে নাই, দেখলো যে রনি তার পাশে এসে শুয়েছে কিন্তু রনি ঘুমায় গেছে সাথে সাথে। আবার আরিফিন শুয়ে থেকে আরিফিনের কাছে মনে হওয়া শুরু হলো একটু পর থেকে যে তাদের যে দরজার সামনে দিয়ে কেউ হাঁটতেছে, পায়চারি করতেছে, একদম সে স্পষ্ট বলতেছে দরজার সামনে দিয়ে কেউ পায়চারি করছে এবং পা যে ফ্লোরের মধ্যে খালি পা ফেলে গেলে যেরকম দপর দপর করে একটা শব্দ হয়, খালি পায়ে যদি কেউ জোরে হাঁটে, পায়ের হিল জোরে ফেলে যায়, যেরকম দপ দপ করে একটা শব্দ হয়, ওরকম শব্দ হচ্ছে পুরো। সে বুঝতে পারছে যে দরজার সামনে দিয়ে কেউ হাঁটতেছে, সে স্পষ্ট বুঝতেছে যে মানে দরজার সামনে দিয়ে কেউ হেঁটে একবার এই পারে যায়, একবার ওই পারে আসে, একদম শব্দ পাচ্ছে সে দপ 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 করে। তো সে আর কোনো কথা বলল না, কতক্ষণ সে নার্ভ এরকম তার টাইট হয়েছিল, সে একসঙ্গে ঘুমায় গেছে। যাই হোক, তার ঘুম ভাঙছে সকালবেলা, তাকে উঠাইতে হয়েছে রনি, ধাক্কা দিয়ে যায় এই বেটা ওট ওট, সকাল হয়েছে এখন চাচি ডাকবে নাস্তা খেতে। আরিফুন কিছুক্ষণ তাকায় থেকে এদিক ওদিক তাকায় চোখ কচলে, তার বলছে রাতে তো ভয় পাইছি, বলছে কি হয়েছে? তোর এখান থেকে আমি বিছানা উঠে পরে এখানে শুলাম, তুই কি হয়েছে? তো তখন আরিফিন বলে যে এরকম এরকম দেখছি। তো অবাক হয়ে গেল রনি, রনি বললো তোর তো সাহস কম না, তুই ছাদে গেছিস আবার দেখতে? আরে বেটা, ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিত বেটা তোর, তুই কি জন্য গেছিস ওখানে, মাথা খারাপ নাকি তোর? এসে আর জানলা খুলতে কে বলছে তোরে? তো বললো এই তো দেখালো যে রনি খুব সিরিয়াস হয়ে গেছে। তো যাই হোক, তারপর তাকে বললো তুই ফ্রেশ হয়ে আয়, তারপর হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে সে বেরোলো, বের হয়ে তারা খাওয়া দাওয়া করলো। পরে মিজানকে বলতেছে যে রনি দেখারে ও কত বড় বোকা জানেন, এই এই ঘটনা ঘটছে। তো মিজান বললো যে তোমার উচিত হয়নি, ছাদে যাওয়া উচিত হয়নি, তোমার উচিত ছিল চুপচাপ শুয়ে পড়া, কে কথা বলে না বলে দেখার দরকার ছিল না, আর জানলা দিয়ে ওইটা ওইটা অনেকেই দেখছে। তোমার তো আমি ফার্স্টে বলি নাই যে পরে তুমি যদি দেখো, তুমি মাথায় ঢুকে থাকে একটা ছবি তোমার, আমি যদি বলি তাহলে তোমার মাথায় ঢুকে থাকবে এরকম, আমি এর জন্য তোমাকে বলি নাই কে কি দেখে এখানে, ওইটাকে অনেকেই দেখে আমাদের বাসায় আসলে এরকম, আর বিশেষ করে এরকম রাত বিরাতে অনেকে দেখে দিকে। তো বললো, তারপর আরিফিন বললো যে বাসার সামনে এই যে আপনার ঘরের সামনে হাঁটার শব্দ পেয়েছে, বলে এটাও নিত্য নৈমিত্তিক ব্যাপার। তো একদিন মিজান বলতেছে যে একদিন আমার বাসায় আমার ইসে মানে আমি শুয়েছিলাম, আমার ওখানে সোফার মধ্যে মনে রাত্রেবেলা আমি দেখি কে যেন বসে আছে একটা অবয়ব, একটু পরে আমি যে লাইট জ্বালবো আলো আধারিত শুয়ে আসতে আমার কাছে মনে হচ্ছে আমি বসে রয়েছি ওই সোফার মধ্যে, তো এবার বুঝে দেখো কি অবস্থা। তো তখন আরিফিন বলে যে আপনারা কি বন্ধ টন্ধ করান না বাসায়? আসছে অনেক হুজুর, বন্ধ করছে, বলছে এটার মধ্যে অনেক জাদু টোনা করে রাখছে মানুষ, আরো অনেক কিছু লাগবে, তা আমার বাবা আবার এসব ব্যাপারে খুব একটা ই না, সে একটু অন্যরকম চিন্তা ভাবনা করতো, তো সে বিশ্বাসী না খুব একটা, আমার বাবার জন্য এটার প্রতি আর খুব একটা ই করে না, তো আমাদের আর ওরকম ক্ষতি হয় নাই, বাট এরকম দেখি টুকিটাকি। তো যাই হোক, আরিফিন ওখান থেকে পরে চলে আসে এবং রনির আম্মা নাকি বাস আসে, রনির সিরিয়াস বকাঝকা করে কেন গেছে এবং আরিফিনকে কেন নিছে, কারণ আরিফিন তার বোনের ছেলে এবং তার মানে মায়া খুব আরিফিনের প্রতি। যাই হোক, এই ছিল ঘটনা আরিফিনের শেয়ার করা, আমার কাছে বেশ ইন্টারেস্টিং লাগছে। আমি এরকম দু একটা বাড়ির ঘটনা জানি এবং দু একটা বাড়িতে আমি ছিলাম, নিজেও গিয়ে থাকছি এবং আমি জানি হন্টেড বাড়ির ফিলগুলো কেমন হয়, বেশ ইন্টারেস্টিং এবং বেশ ভয়ের। তো যাই হোক, আজকের মতো আমাদের সময় শেষ হয়ে গেছে, আজকে আমাকে চলে যেতে হবে, আর ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব রোজার পর আবার নিয়মিতভাবে অদ্ভুত যেরকম হতো সেরকম নিয়মে চলে আসতে। এবং ডেট নিয়ে একটা ব্যাপার আছে, অনেকেই বলছেন যে আমি যে স্যাটারডে শো করা শুরু করছি, অনেকে কিন্তু স্যাটারডে সাপোর্ট করছেন, বলছেন স্যাটারডে হলে ভালো হয়, আবার অনেকে বলছেন যে পুরনো ডেইতে ফিরে যেতে ফ্রাইডেতে। তো আমাকে আপনারা কাইন্ডলি জানাবেন কোনটা আপনাদের জন্য বেটার হয়, আমি আপনাদের সবার মতামতের ভিত্তিতেই এটা ওইভাবে পরিবর্তিত করব। আর এই যে সময়টার মাঝে যে আমরা কষ্ট করে হয়তো সময় মেনটেন করতে পারি নাই বা বিভিন্ন সময় শো আপ করছি, এর জন্য আমি আপনাকে আন্তরিকভাবে দুঃখিত, আপনারা নিজ গুণে ক্ষমা করে দেবেন। তো আজকের মতো আমি চলে যাব, আর যাবার আগে আপনাদেরকে অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলুন, একটি লাইক দিন, শেয়ার করে দিন, যাতে করে অন্যরাও অদ্ভুত শুনতে পায়। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ দেখা হবে সামনের সপ্তাহে, ততদিন পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা।